This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। কিবরিয়া আপনার সঙ্গে আছে, আর আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বুধবারের এই রাতে আপনারই শুধুমাত্র কথা বলার কথা, এবং যারা হাজার হাজার শ্রোতা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, লাখ লাখ শ্রোতা আমাদেরকে শুনছেন, তাদের একটি বিশেষ প্ল্যাটফর্ম এবিসি রেডিও করে দিয়েছে। আমরা জীবনের গল্প বলি হ্যালো 8920 তে, তেমনি একজন বন্ধুকে নিয়ে আজকে সময়টা আমরা কাটাবো। হ্যালো 8920 সম্পর্কে আপনাকে আরো একবার একটু মনে করিয়ে দিতে চাই, এটা হচ্ছে আপনার জীবনের গল্প বলার জায়গা, এবং এখানে যে কেউ এসে তার জীবনের মূল্যবান গল্পগুলো, মূল্যবান স্মৃতিগুলো, মূল্যবান অনুভূতিগুলো শেয়ার করতে পারেন। নিয়মটা হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে, ফোন করার পর আপনার নাম এবং তারপর আপনার যা বলার আছে আপনি অবশ্যই বলবেন। আর আপনার গল্পটা যদি আপনি আমাদের এখানে এসে ভাগাভাগি করতে চান, শেয়ার করতে চান, সেক্ষেত্রে গল্পের অল্প একটু বলে বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের ফোন নাম্বার, যেটি সবসময় আপনার জন্য খোলা থাকে, হ্যালো 8920-9115668। আমি আবারও বলছি 9115668, এটা হচ্ছে হ্যালো 8920-র জন্য ডেডিকেটেড নাম্বার। আর আমাদের ফেসবুকে একটি বিশেষ পেজ রয়েছে, সেখানে আপনি আপনার সম্পর্কে জানাতে পারেন আমাদেরকে, এবং একই সাথে হ্যালো 8920 নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। হ্যালো 8920 কে কেন্দ্র করে আমরা সারা সপ্তাহব্যাপী ওখানে বিভিন্ন কার্যক্রম চালাই, হ্যালো 8920 বিভিন্ন আপডেট ওখানে দিয়ে থাকি, এবং ওখান থেকে আমরা অনেক সময় অতিথি সিলেক্ট করে থাকি। পুরনো অনুষ্ঠানগুলো আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে সেই পেজটি থেকে ডাউনলোড করতে পারবেন। মানে হ্যালো 8920 একেবারে আড্ডার কেন্দ্রবিন্দু বলতে পারি আমরা ফেসবুকের এই পেজটি, সেখানে আপনি নিজেকে যোগ করতে পারেন। ওখানে গিয়ে আপনি লাইক দিয়ে দিলে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। নিয়মটা হচ্ছে ওই পেজটিতে যেতে হবে, আর যাওয়ার নিয়মটা হচ্ছে, মানে অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। হ্যালো 8920 বানানটা হচ্ছে HELLO8920। ওখানে যাওয়ার পর পেজটিতে আপনি লাইক দিন এবং আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যান, আর আপনি ইচ্ছে করলে ওখান থেকেও আমাদের অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। আমাদের অনুষ্ঠানে সাধারণত আমরা যেটা করে থাকি, গত পর্বের যিনি অতিথি এসেছিলেন তার সম্পর্কে সারা সপ্তাহব্যাপী আমাদের শ্রোতারা যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই প্রতিক্রিয়াগুলো প্রথমে আমরা শোনাই, এবং তারপর এই অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছেন তার জীবনের গল্পে আমরা যাই। তবে এখন থেকে অনুষ্ঠানে একটু ব্যতিক্রম থাকছে, সেটা হচ্ছে আমরা প্রথমেই যিনি অতিথি হয়ে আসবেন তার গল্পে যাব, তার জীবনের গল্প শুনব, এবং অনুষ্ঠানের শেষে, একদম শেষের দিকে, গত অনুষ্ঠানের অতিথি সম্পর্কে যে প্রতিক্রিয়াগুলো যারা পাঠাবেন সেগুলো আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে বাজাবো, এবং একই সাথে হ্যালো 8920 নিয়ে কথাবার্তা কিংবা ছোটখাটো যে কোনো ধরনের অনুভূতি আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে বাজাবো। অর্থাৎ অনুষ্ঠানের প্রথমেই থাকছে যে কোনো অতিথির মূল্যবান জীবনের গল্প। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের সাথে প্রথমেই যিনি থাকছেন, আজকে তারই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বন্ধু শামিমা। শামিমা আমাদের এখানে ফোন করেছিলেন, ফোন করে তার জীবনের গল্প বলতে চেয়েছিলেন, এবং শামিমাকে আমরা আজকের অনুষ্ঠানে অতিথি করে নিয়ে এসেছি। শামিমা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন, চলুন আমরা প্রথমেই শামিমাকে স্বাগত জানাই। কেমন আছেন শামিমা?
জি ভাইয়া, ভালো আছি।
আপনি এসেছেন গাজীপুর থেকে?
জি ভাইয়া।
ওকে, আপনার কিছু তো আমরা দেখছি না কেউ, সুতরাং একটু বেসিক জিনিসগুলো আমাদের একটু বলতে হবে। আপনার বয়স এখন কত?
23।
আপনি একটু জোরে বলবেন প্লিজ, কারণ 23 বছর বয়স, তাই তো? আচ্ছা, আর আপনি কি করছেন, মানে কোন পড়াশোনা করছেন?
না ভাইয়া, আমি এখন আর কিছুই করতেছি না, বাসাই।
আচ্ছা, বাসাই থাকেন আপনি। আপনারা কয় ভাই বোন?
আমরা দু ভাই দু বোন, আমি সবার বড়।
আপনি সবার বড় এবং আপনারা দু ভাই দু বোন, ঠিক আছে। আপনার জীবনের গল্পে আমরা যাই, তবে যাবার আগে একটু আমরা জানতে চাই যে আপনার বাবা কি কোনো কাজ করেন বা জব করেন?
হ্যাঁ ভাইয়া, আমার বাবা একটা সরকারি চাকরি করে, হচ্ছে বাংলাদেশ সমরস্ত্র কারখানাতে।
বাংলাদেশ সমরস্ত্র কারখানাতে। আর আপনার মা?
আমার মা গৃহিণী।
আপনার মা হাউস ওয়াইফ। ওকে, চলুন আপনার জীবনের গল্প আমরা শুনব এবং খুব মনোযোগ দিয়ে শুনবো আশা করছি। কোথা থেকে আপনি শুরু করতে চান?
ভাইয়া, আমি শুরু করব ক্লাস ফোরে, যখন আমি পড়ি ক্লাস ফোর, আমরা তখন নানির বাড়িতে থাকি।
ক্লাস ফোরে?
হ্যাঁ, নানির বাড়িতে থাকি। তো আমার দাদুর জোরাজোরিতেই আমার বাবাকে দেশের বাইরে পাঠানো হয়, চাকরি থাকা অবস্থাতেই দেশের বাইরে পাঠানো হয়। আমার মামারা যে দেশের বাইরে থাকে, তার জন্য বলা হয় যে তাদের মেয়ের জামাইকে কেন নেওয়া হচ্ছে না। তো একটা জোর পূর্বক, আমার বাবার কোনো ইচ্ছাই ছিল না এখানে, তো অনেক টাকা ধার করে তারপর যাওয়া হয় সৌদি। সেখানে 3 মাস 7 দিন থেকে চলে আসছে
আপনার বাবা?
হ্যাঁ, চলে আসছে টাকা পয়সা মাইটার খেয়ে। আসার পরে যেটা হয়েছে যে চাকরিটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, যে 1 মাস 7 দিন পার হয়ে গেছে, 3 মাস 7 দিন পার হয়েছে।
তার আগে আপনার বাবা চাকরি করতেন?
হ্যাঁ, চাকরি করতেন
এবং ওখান থেকে ছুটি নিয়ে
ছুটি নিয়ে তিন মাসের ছুটি নিয়ে চলে গেছেন। তো সাত দিন যেহেতু পার হয়ে গেছে সরকারি চাকরি, তো লালকালী একটা পড়ে গেছে।
কেন গিয়েছিলেন বলতো বিদেশে?
বিদেশে গেছে ছেলে মেয়ে চারজন, ভাবলো যে হয়তো বা গেলে উন্নতি করতে পারবে আর ছেলে মেয়েও ভালোভাবে থাকতে পারবে, পড়াশোনা করাবে।
আচ্ছা,
আম্মু অনেক টাকা পয়সা ধারটার করে বিদেশ পাঠালো, তিন মাস সাত দিন থেকে চলে আসলো। তারপর এসে অনেক কষ্ট করে, মানে আমার যে আব্বুর বস আছে ওনাদেরকে ধরে টরে যেই হোক চাকরিটা আবার নিল। তো চাকরি করতেছে করতেছে এর মধ্যে একদিন আমাদের পড়াশোনা নিয়ে, আমরা দুই ভাই বোন, আমার ইমিডিয়েট ছোট যেটা ওটা, আর আমরা এত বেশি টেলিভিশন দেখতাম নানুর বাড়িতে, এটা নিয়ে আন্টির মানে আন্টির সাথে আমার আব্বুর ঝগড়া লেগে, তো আমাদের কোয়ার্টার নিয়ে ফেলে, মানে আমরা যে সরকারি কোয়ার্টার ওর কোয়ার্টার নিয়ে ফেলে। তো দুই ভাই বোন নিয়ে আব্বু আম্মু ওখানে উঠলো।
আচ্ছা আচ্ছা।
তখন আমি ক্লাস ফাইভে পড়ি। হ্যাঁ, ক্লাস ফাইভে। ক্লাস সেভেনে যখন উঠি তখন আমরা বাসা চেঞ্জ করি।
আচ্ছা।
যেহেতু ফ্যামিলিতে একটা অর্থনৈতিক সমস্যা ছিল, তার জন্য আমাদের বাসায় একটি লজিং রাখা হয় একটা ছেলেকে।
আচ্ছা।
ছেলেটির নাম হচ্ছে জুয়েল কাউসার, আব্দুল্লাল কাউসার জুয়েল। আমার আম্মু বেশিরভাগ সময় বাইরে থাকতো, যেহেতু অনেক টাকা ধার হয়ে
গেছে। আমি একটু পরিষ্কার করতে চাই, ছেলেটাকে লজিং নিয়ে আসলো আপনার বাবা?
না, বাবা না।
তাহলে
আমার একটা ভাইয়া ছিল, দূর সম্পর্কে এক ভাইয়া, ভাইয়ার সাথে পড়তো, আই মিন ফ্রেন্ড। তো ওই ভাইয়ার মাধ্যমে আসা। তো আম্মু আর কিছু বলেনি যে উঠাও বা উঠো। হঠাৎ একদিন বগুড়া থেকে বেডিং পত্র নিয়ে আমাদের বাসায়।
বগুড়া থেকে?
হ্যাঁ, বগুড়া থেকে। তো আমরা একটু অবাক, আম্মু একটু অবাক, কি ব্যাপার? আমরা তিন ভাই বোন আর আব্বু আম্মু এক রুমে আরেকটা রুম ভাড়া দেওয়া হলো,
মানে সরকারি
কোয়ার্টারের
মধ্যে। এটা কিন্তু কোনোভাবেই নিয়ম মাফিক
নিয়ম ছিল না। ও যখন ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি, তখন আমি ক্লাস সেভেনে, আমাদের সাথে এমন ভাবে মিশছে, মানে আমার আম্মু নিজের ছেলের চেয়েও বেশি এরকম ভাবে মিশছে আমাদের সাথে।
ওকে।
মিশতে মিশতে হঠাৎ করে একদিন বললো যে আমি আপনাদের সাথে ঈদ করবো। তো আমার আম্মু বললো যে ঈদ করবা তোমার বাবা মা রেখে, এটা কেমন দেখায় তুমি এখানে ঈদ করবা? বলো না আব্বু আম্মু কিছু বলবে না, এখানে ঈদ করবো। আমাদের সাথে ঈদ করলো। তো ঈদ করলো আমাদের সাথে, সারাদিন বাসায় ছিল না কিন্তু আর কি রাতটা আমাদের এখানেই ছিল। এইভাবে কাটতে কাটতে যখন আমি ক্লাস এইটে বার্ষিক পরীক্ষা দিব, এমনকি রান্নাঘরে গিয়েও সে ভাত নিয়ে খাইতেছে এরকম। তারপর যখন ক্লাস এইটে আমি বার্ষিক পরীক্ষা দিলাম, তখন হঠাৎ একদিন ও ভিতর রুমে, মানে ও তো থাকে বাইরের রুমে, আমি ভিতর রুমে ঘর মুছতেছিলাম, ঘর মুছতেছিলাম, ও হঠাৎ ও রুমটা তালা দিয়ে চাবিটা দেওয়ার জন্য আমার রুমে আসে। রুমে আসে তো ও, মানে আমি যখন উঠে দাঁড়াই চাবিটা নেওয়ার জন্য, তখন ও আমাকে একটা কিস করে বসে কপালে।
আমি
আচমকা, মানে আমি তখন মানে কি, আমি কিছুই বুঝি নাই কি হইল। ভাইয়া তখন তো ভাইয়া বলতাম, যে ভাইয়া এটা কি করলো, উনি আমাকে কিস করলো কেন, এরকম একটা মনোভাব। তো চলে গেল, সারাদিন আর বাসায় ফিরেনি। সন্ধ্যার পর যখন বাসায় ফিরতে, তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি এরকম একটা কাজ আমার সাথে করলেন, এরকম প্রশ্ন করলাম। তো উনি উত্তর দিল যে আমার ছোট বোনটা তো আমার কাছে নাই, তাই আমার অনেক খারাপ লাগছে এর জন্য। আমি ওনা কিরকম জানি, আমিও ভাবলাম হয়তোবা হয়তোবা ছোট বোন ভেবেই। তারপর যাক, এটা তো চলে গেছে, আমি ভুলেই গেছি। যে
এরকম সাধারণত যেটা হয় যে এরকম, মানে এই বয়সটাতে খুবই ম্যাচিওর একটা বয়স, এবং এই বয়সে যদি মেয়েদের ক্ষেত্রে হোক বা ছেলেদের ক্ষেত্রে যেটাই হোক না কেন, এরকম ঘটনা ঘটলে সাধারণত ফ্যামিলি মেম্বারদের সাথে তারা ব্যাপারটা শেয়ার
করে।
তা আপনি আপনি কি শেয়ার করে? আমার যেটা মনে হয়, মানে বিশেষ করে ছোট বোনের সাথে হোক বা মার কাছে গিয়ে যাই হোক, আপনি কি কারোর সাথে শেয়ার করেছিলেন?
না, আমি কারোর সাথে শেয়ার করিনি। আমার ছোট বোনটা আমার আট বছরের ছোট, অনেক ছোট, তো ওর সাথে তো শেয়ার করার কোন ইয়ে আসে না। আর আম্মু বেশিরভাগ সময় যেহেতু বাহিরে থাকতো, আম্মুর সাথে অতটা বেশি ক্লোজ ছিলাম না যে সবকিছু খুলে বলবো। আর আমাকে দেখা যেত বাসা থেকে খুব বেশি বাহিরে যেতে দিত না। আম্মু যে ওই যে কি বলে এটাকে, সমিতি, সমিতি যেটাকে বলে, এটার সাথে জড়াই গেছিল অনেক বেশি।
সমিতি করতেন?
হ্যাঁ, সমিতি করতেন। এই বেশিরভাগ সময় বাহিরে বাহিরে থাকতেন, তো এই খুব বেশি সময় পাইনি তার সাথে যে কথাগুলো খুলে বলবো। আর যেহেতু আমি বাহিরেও, আমাকে খুব কম যাওয়া হতো, যে বাহিরে যাইতাম না, দোতলা বাসা ছিল তো বাহিরে খুব বেশি যাওয়া হতো না, তাই কারোর সাথে বলাও হতো না যে বান্ধবী বা বন্ধু কেউ আছে যে আমি শেয়ার করবো, এরকম কেউ ছিল না। খুব কম মিশছি মানুষের সাথে আমি।
আচ্ছা, তো তারপরে ছেলেটা আসলো, আপনি তাকে বললেন?
ওকে বললাম, তো ও বললো যে ওর ছোট বোন কাছে নেই তো অনেকদিন যাবত দেখে না, তাই। আমি বললাম আচ্ছা ওকে, হয়তোবা এরকম আমি ওকে বোন ভেবেই হয়তোবা এই জিনিসটা করছে, আচ্ছা ঠিক আছে ওকে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে আমি ওর রুমে খাবার নিয়ে যাচ্ছি, ও আমাকে ধরতেছে, জড়ায় ধরতেছে। আমি ছাড়া নিতে চাইতেছি কিন্তু আমার ধরেই আছে, ছাড়তে চাইতেছে, আমাকে জড়াজড়ি করতেছে। এমন এক পর্যায়ে চলে গেছে যে আমার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে। প্রথম অবস্থা যে
আমি একটু মানে জানতে চাই যে মানে আপনি ক্লাস এইটে পড়েন এবং আপনি বলছেন যে শারীরিক সম্পর্ক একটা পর্যায়ে হয়ে গিয়েছে, মানে এটা কি হঠাৎ করেই হয়ে যাওয়া, মানে আচমকাই হয়ে যাওয়া?
একদমই হঠাৎ, মানে দেখা গেল যে আমি একটা কলম আনতে, ভাইয়া একটা কলম দেন তো, ও আমাকে ধরে বসছে, বা ভাইয়া এই প্লেটটা নিয়ে যাই, বা আমাকে একটা পেজ দেন, এরকম হঠাৎ করে, একদমই হঠাৎ।
মানে হয় না যে আপনি তো একটু হলেও একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনি তার অ্যাটিটিউড দেখে বা তার আচরণ দেখে?
কোন রকম কিছুই না, কোন রকম। আমি এটা বুঝতে পারতাম যে সে আমার কাছে আসতে চাইতেছে বা কিছু করতে চাইতেছে, এটা আমি কিছুই বুঝিনি, হঠাৎ এরকম জড়ায় ধরে এরকম হয়ে গেল।
এবং আপনি,
আমি অনেক জোর করলাম যে আমাকে ছাড়েন, আমাকে ছাড়েন, কি করতেছেন, এগুলো কি করতেছেন, ছাড়েন আমাকে, মানে এতটাই জোর, একটা ছেলের সাথে একটা মেয়ে কিভাবে এটা মানে পায়রা
ওঠায়,
আমি একদমই অবাক।
সাধারণত যেটা হয় যে ওই সময় এরকম হলে তো মেয়েটা তো অনেক ছোট, স্বাভাবিকভাবে চিৎকার চেঁচামেচি করার একটা ব্যাপার ছিল, শাউট করার একটা ব্যাপার ছিল, আপনি সেটা করেননি?
না, আমি এটা করিনি।
কেন করেননি?
ভয় ছিল যে আব্বু আম্মু এটা যদি আয়সা একটা ঝামেলার সৃষ্টি হয় যে এই মেয়ে খারাপ, যে আশেপাশের মানুষ এরকম, আমাদের এলাকাটা ছিল এরকম যে ছেলে কি করলো সেটা না, মেয়েটার উপরে কিন্তু জিনিসটা চাপায় দেওয়া হয় যে মেয়েটা হয়তো বা এই কাজটা করতেছে। তা আমি চিল্লাচিল্লি আর এমন হইতো যে চিল্লাচিল্লি করলে লোকজন আয়সা ওরা কিছু বলতো না, বলতো যে এই মেয়েটা এর ঘরে এই ছেলেকে রাখা হয়েছে, এই মেয়েটাই নিশ্চয়ই এই কাজটা করছে, বা এই মেয়েটাই খারাপ, এরকম হইতো।
মানে ঘটনাটা আমি যতটুকু বুঝতে পারছি আপনার কাছ থেকে শুনে যে এটা একটা মানে ইভেন্টুয়ালি হঠাৎ করে হয়ে যাওয়া, কোন ইকুয়েশন নাই, কোন কিছু নাই,
একদমই বুঝতে পারিনি, একদমই না যে ও আমাকে আমার সাথে এরকম করবে আমি কখনোই মানে চিন্তা করিনি।
আপনি তখন ক্লাস এইটে পড়েন আর তখন কোথায় পড়ছে?
তখন ইন্টার
কি ফার্স্ট ইয়ার? সেকেন্ড ইয়ারে পড়ছে, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে জুয়েল, এবং শামিমা তখন ক্লাস এইটে। ওকে, তারপর কি হলো?
তারপর আমি তো কান্নাকাটি করতেছি খুব, আমাকে এরকম করলেন কেন আপনি, তো কান্নাকাটি করার পর আমাকে বুঝালো যে কান্নাকাটি করো না, এটা হঠাৎ করে হয়ে গেছে, টেনশন করার কিছু নাই, তুমি, আমি তো একা একা খুব কান্নাকাটি করি, চিন্তা করি যে আমার সাথে কি হইলো। তারপর একের পর এক যখনই ও দেখতেছে যে আমার ফ্যামিলির কেউ নাই বা আমি একা, তখনই আমাকে ধরার চেষ্টা করছে, তখনই আমার সাথে একটা সম্পর্ক তৈরি করে জোর করা। আমি ভিতর রুমে ঘুমায় আছি, ও আস্তে করে আমার ছোট দুইটা ভাই বোন পাশে শোয়া, ও আস্তে করে যায় আমার পা টাই না, ধৈরা টাই না, মানে বাহির রুমে নিয়ে আসে, নিয়ে এসে আমাকে জোর করে।
টু বি অনেস্ট, মানে আপনি নিজেও কি সাড়া দিতেন, মানে অস্বীকার করার কোন উপায়?
না না, আমি, হ্যাঁ, প্রথমবার যখন এরকম হয়েছে জোর, তারপর আমি আর জোর করিনি।
তারপরে আপনি আর জোর করেননি?
তারপর আমি চিন্তা করছি যে এই ছেলেটা আমার সাথে এরকম করতেছে, আমি ওকে প্রশ্ন করছি, দেখেন আপনি, তখন তো আমি ওকে আপনি করে বলি যে আপনি আমার সাথে এরকম করতেছেন, আমার কি হবে, আপনি এগুলো করতেছেন কেন, আমি আমাকে তো আপনি মানে আমার সবকিছুই তো আপনি নিয়ে নিতেছেন, কি করতেছেন আপনি এগুলো। তখন ও আমাকে বলল যে তুমি চিন্তা করো না, ইন্টার পাসটা করি, তারপর আমরা সম্পর্কটা আগায় নিব, হ্যাঁ আমরা বিয়ে করবো, বা এরকম একটা আশ্বাস আমাকে দিল। হ্যাঁ, তখন আমি কোনো বাধাই ওকে দেইনি, হ্যাঁ ও তো ইন্টার পাস করার পর আমাকে বিয়ে করবে।
আপনি কি বুঝতেন তখন যে সম্পর্ক জিনিসটা কি, বা একটা ছেলের প্রতি ভালো লাগাটা কি?
না, আমার তো ওকে ভালো লাগিই নাই, আমার তো ওকে ভালো লাগিই নাই।
কতদিন পর্যন্ত আপনাদের এই সম্পর্কটা ছিল, মানে এই যে
ক্লাস এইটে
তো শুরু হলো, কিন্তু কতদিন পর্যন্ত ছিল এই সম্পর্কটা?
ক্লাস নাইন পর্যন্ত,
মানে এক বছর আপনারা এই জিনিসটা কন্টিনিউ করেছেন। ওকে, আমাকে বলুন, মানে একটু বিস্তারিতই বলুন, আমরা জানতে চাই। আমাদের
এক বছর কন্টিনিউ এইভাবে, ও ইন্টার পাস হওয়ার আগ পর্যন্ত ও এইভাবে কন্টিনিউ করলো আমার সাথে সম্পর্কটা। ও যাওয়ার আগে আমাকে বলে গেল যে আমি ঢাকায় থাকব, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো, আসা যাওয়া করবো, তুমি কোনো টেনশন করো না, কারোর কথা কিছু শুনো না, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো আর আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো।
এক বছরের মধ্যে আপনি আপনার বাবা মা বা অন্য কাউকে বলেননি, আভাস দেননি,
কিছুই বলিনি?
আপনি নিজেও কি এনজয় করতেন, আপনার নিজেরও ভালো লাগতো?
না না, আমার তখন ভাইয়া আমার এরকম ফিলিংস হয়নি যে এই ছেলেটা আমার গায়ে ধরতেছে, আমার ভালো লাগতেছে, বা আমার কিস করতেছে, আমার ভালো লাগছে, ওরকম কিছুই আমার হয়নি, ওরকম কিছুই না।
তাহলে
যা শুধু, হ্যাঁ, ওর দেখতে ভালো লাগতো, না দেখলে একটু খারাপ লাগতো যে এই ছেলেটা কোথায় গেল, ভালো লাগতেছে না কেন, মনে হয় ওইটাই ছিল, যে ওইটাই হয়তো বা ভালোবাসা ছিল, কিন্তু আমি বুঝিনি তখন, ওই বয়সে হয়তো বা বুঝিনি।
ওকে,
তারপর এক বছর চলে গেল, ও চলে গেল এখান থেকে, আমিও ক্লাস নাইনে উঠলাম। যখন আমি ক্লাস নাইনে উঠলাম, নাইনের বার্ষিক পরীক্ষা দিব, তখন আমি প্রেগনেন্ট হয়ে যাই।
কনসিভ করেন?
হ্যাঁ, কিন্তু আমি মোটেও বুঝতে পারিনি। যখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন আমার সমস্যা ছিল যে দুই মাস তিন মাস পর পর হতো, তখন আমাকে ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলছে যে বয়স হলে ঠিক হয়ে যাবে। তো আমি ভাবলাম যে হয়তোবা এর কারণেই এই জিনিসটা হচ্ছে, কিন্তু এই শারীরিক সম্পর্কের কারণে যে আমি প্রেগনেন্ট হব বা আমার বাচ্চা হবে এটা আমি কখনোই চিন্তা করতে পারি না, আমার মাথায় কোনোদিন এটা আসেই নাই, আর আমি জানতামও না।
ঠিক
আছে, আমি জানতামই না, শুনলে অবাকই হবে, সবাই অবাকই হবে যে মেয়েটা কিভাবে বুঝলো না বা কিভাবে জানলো না। আমি জানি না আমি বোঝাইতে পারতেছি কিনা, আমি একদমই বুঝি নাই। আমাকে জিজ্ঞেস করতো কেমন আছো তুমি, তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা, এরকম জিজ্ঞেস করতো। বললাম না কোনো সমস্যা না।
ও তখন ঢাকায় কোথায় থাকতো?
ঢাকা মিরপুরে, মিরপুরে একে থাকতো।
থেকে কি করতো?
ও বলছে যে ও জাহাঙ্গীরে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করতেছে,
কোচিং করতেছে,
কোচিং করতেছে, এরকম।
আপনাদের বাড়িতে থেকেও কোথায় পড়াশোনা করেছে?
আমাদের বাসায় থেকে আমাদের গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছে।
ক্যান্টনমেন্ট কলেজেও পড়াশোনা করেছে, ওকে।
তো তারপর সারাদিন আমার সাথে কাটাইছে, বা এরকম হয়তো যে আমাদের এখানে কোন অনুষ্ঠান হলে বা মেলা হলে আমি ওকে বলতাম যে আমাদের এখানে না একটা অনুষ্ঠান হইতেছে, আসবা? তো বলতো আচ্ছা ঠিক আছে আসবো, কিন্তু একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, দেরি হলে সমস্যা নাই।
শুধুমাত্র শারীরিক সম্পর্ক ছাড়া আপনি তো এখন অনেক অনেক ম্যাচিউর হয়েছেন, বয়স হয়েছে, প্রেম ভালোবাসা করলে শারীরিক সম্পর্কের বাইরে যে ধরনের এক ধরনের সম্পর্ক থাকে, ওই সম্পর্ক কি কখনোই আপনাদের মধ্যে ছিল ওই সময়টাতে, বিশেষ করে যে সময়ের কথা আপনি বলছেন?
না, ওরকম কিছুই ছিল না। মানে এরকম ফিল করতাম যে ছেলেটাকে না দেখলে ভালো লাগতেছে না, বা কথা বললে হয়তো বা ভালো লাগবে,
রাতের পর রাত কথা বলা?
না না না, ওরকম কিছুই না। জাস্ট চার দিন পর পাঁচ দিন পর আমি দোকানে গিয়ে একটা ফোন দিতাম যে আপনি আসবেন কি, বা আপনি কেমন আছেন, কি করতেছেন, এখন কোথায় পড়তেছেন, এরকম জিজ্ঞেস করতাম। কিন্তু ও ভালো লাগাটা যে এটাই কি না আমি জানতাম না।
না, আপনি ও কখনো আপনাকে কখনো বলি নাই যে ও অনেক বেশি ভালোবাসে আপনাকে বা আপনি ওকে অনেক ভালোবাসেন, এরকম?
না, এরকম এরকম কিছুই বলি নেই।
বা কমিটমেন্টের যে জায়গাটা ওটাও কখনো ছিল
না?
পরিষ্কার করার জন্য আমি শ্রোতাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে যে এটা এমন একটা সম্পর্ক যেটা আসলে বুঝে ওঠার আগেই সবকিছু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। এবং এখানে আসলে লাভ বলতে যেটা বোঝায়, ভালোবাসা বলতে যেটা বোঝায়, সেটার বিন্দুমাত্র ছিটাফোঁটা নেই আমার কাছে যেটা মনে হচ্ছে। তবে দুজন দুজনকে যে কোনোভাবেই হোক একটা সম্পর্কের মধ্য দিয়ে ফিল করত। আচ্ছা, আপনি যখন ক্লাস নাইনে, তখন ও চলে গেল হচ্ছে কোচিং করার জন্য, ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেই সময় কোচিং করত। তো আপনি বলছেন চার দিন পর পাঁচ দিন পরে ফোন দিয়ে আপনি তাকে আসার কথা বলতেন, আসলে কোথায় থাকতো?
আমাদের বাসায়। বাসায় বলতে যে এক দুই ঘন্টা আমার সাথে কথা বলতো, গল্প করতো, বা তার ওর একটা ফ্রেন্ড ছিল আমাদের বাসা থেকে একটু দূরে হবে, ওই ফ্রেন্ডের সাথে ওদের বাসায় খাওয়া দাওয়া করতো, আমার সাথে এক ঘন্টার জন্য আসতো, দেখা করতো, কথা বলতো, আবার চলে যেত বন্ধুর বাসায়, আবার কিছুক্ষণ পরে দেখা যেত যে কয়েক ঘন্টা পরে আবার আসতো, আবার এসে আবার একটু থাকতো, কথা বলতো, আবার চলে যেত, এই অবস্থা।
এবং ওই সময়টাতে কি আপনাদের মধ্যে কোন শারীরিক সম্পর্ক হয়েছে?
না, ওরকম হয়নি।
কেন হয়নি, মানে সুযোগ ছিল না নাকি?
সুযোগ ছিল না। হ্যাঁ, সুযোগ ছিল বলতে কি, তখন আমার আম্মু কিন্তু অনেকটা ক্লোজ হয়ে গেছে বাসার দিকে, মানে এসে পড়ছে, তখন আসলে ওরকম কোন সুযোগই হয়নি, ও গায়ে হাত দিবে বা কিছু করবে ওরকম কোন সুযোগ।
মানে আপনার আম্মু আপনার বাসায় বেশি সময় দিত এবং সে কারণে ওই সময়টা তার কোন
সুযোগ হয়নি।
তার মানে একটা জিনিস আমরা আবিষ্কার করতে পারলাম যে বাবা মা যদি পরিবারে বেশি সময় দেন তাহলে হয়তোবা এই ধরনের ঘটনা এড়ানো সম্ভব। ওকে, আমি একটু আরো পরিষ্কার করতে চাই, আপনি একটু আগে বলছিলেন আপনার প্রেগনেন্সির কথা, আপনি যখন প্রেগনেন্ট হয়ে যান ক্লাস নাইনে, তার মানে আপনার সম্পর্ক শুরু হয়েছে ক্লাস এইট, বা এক বছর টানা কন্টিনিউ করার পর ক্লাস নাইনে এসে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন। সাধারণত এত বড় সময়ের সম্পর্ক, ও তো অনেক ম্যাচিউর ছিল, ও ইন্টারমিডিয়েটে পড়ত এবং ও তো অনেক ম্যাচিউর ছিল, আপনি না হয় কিছুই বুঝতেন না ক্লাস এইটে পড়েন, ও তো চাইলে এই ধরনের সমস্যা এড়াতে পারত।
কিন্তু ও আমাকে একটা জিনিস বলতো যে তোমার কোন সমস্যা আছে, তোমার কোন প্রবলেম আছে? আমি বলতাম না কোনো প্রবলেম তো নাই আমার, কোনো প্রবলেম নাই, এরকম বলতাম। কিন্তু ও যে কি মিন করে বলতেছে এটা কিন্তু আমি জানতাম না। ও আমার জিজ্ঞেস করতো তোমার কোনো সমস্যা আছে, না আমার তো কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, এরকম।
যাই, আমরা ক্লাস নাইনের দিকে যাই, আমি যখন প্রেগনেন্ট হয়ে গেলাম সেই গল্পটা একটু জানতে চাই।
আচ্ছা, ক্লাস নাইনে আমি আমার ভেতরে একজন হইতেছে, বা আমার ভেতরে কেউ একজন হইতেছে আমি বিন্দু পরিমাণ বুঝিনি। আমি আমার শারীরিক পরিবর্তন হইতেছে আমি একটু বাজিনি, আমি দিব্যি স্কুলে যাইতেছি, খাইতেছি, খাওয়াটা অনেক বেশি খাইতেছি, এমন দেখা যাইতেছে যে একটা জিনিস অনেক বেশি বেশি খাইতেছি যেটা আমি খাই না, এরকম আমার অনেক পরিবর্তন হইতেছে, আমি কিছুই বুঝতেছি না যে আমি লেবুটা এত বেশি খাইতেছি কেন, আমি কেন করতেছে, বা আমার আমার যে হইতেছে না সেটাই আমি ভাবতেছি যে আমার হয়তো ওই রোগটা ছিল, অসুখটা ছিল, এর জন্যই হয়তো বা হইতেছে না। আমি মনে মনেই রাখতেছি, আমি কাউকে বলিনি, আমার ক্লোজ একটা বান্ধবী ছিল ওকেও আমি কখনো এই কথাটা বলিনি, কারণ আমি বুঝতেছি কি যে হয়তো বা এর জন্যই, এই অসুখটার জন্যই হয়তো বা অফ আছে। 2003 জুলাই মাসে 15 তারিখে সবার কাছে জানাজানি হয়ে গেল যে আমি প্রেগনেন্ট।
কিভাবে হলো?
গাছ উঠতে পারতাম, অনেক গাছ উঠতে পারতাম আমি, তো পেয়ারা খাওয়ার জন্য গাছে উঠছিলাম। গাছ ওঠার পর আমার একটা পাশের এক আন্টি আমাকে দেখছে যে আমার শরীরটা অনেক মোটা হয়েছে বা আমার পেটটা অনেক উঁচা উঁচা লাগতেছে এরকম। তো আন্টিটা আবার আমার আম্মুকে মাঠে মাঠে হাঁটতে গেছে, তো আন্টিটা বলতেছে আমার আম্মুরে যে ভাবি আপনার মেয়ের কোন পরিবর্তন খেয়াল করছেন আপনি? তো আমার আম্মু বলছে না তো আমি তো কিছু খেয়াল করিনি, কি সমস্যা বলেন কি, আপনি ওকে জিজ্ঞেস করেন যে ওর ঠিক মতো হচ্ছে কিনা। তো আমার আম্মু বাসায়, তখনই বাসায় আসছে, বাসায় এসে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি ঠিক মতো হইতেছে? তখন আমি তখনও বলতেছি হ্যাঁ আম্মু হইতেছে, হ্যাঁ আম্মু হইতেছে। তখন বলছে না তোমার হইতেছে না, তুমি আমার কাছে সব খুলে বলো। তখন আমি বলি না, তখন আমি বলো, তখন আম্মু বাধ্য হয়ে আমার সেই ক্লোজ বান্ধবীকে খবর দিছে যে তুমি এখনই আমার বাসায় আসো। তো আমার বান্ধবীটা আসে, আমার বান্ধবী আমাকে দরজাটা আটকে আমাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে সব খুলে বল, কি হয়েছে তোর সাথে, তোর সাথে কি হয়েছে? তারপর আমার বান্ধবী এত জোর করতেছে, তারপর আমি বলি না যে আমার সাথে এই হয়েছে। তারপর যখন ও আমার খুব মানে এত ইমোশনাল হয়ে আমাকে বলছে যে দেখ শানু তোর অনেক প্রবলেম হবে, তুই আমাকে সব খুলে বল, আমি আর মানে রাখতেই পারি না নিজের ভেতরে, জোরে ওকে জড়ায় ধরে বইলা ফেলছি হ্যাঁ মৌসুমী আমার সাথে এই হয়েছে, আমাকে এই হয়েছে। তখন ও জিজ্ঞেস করছে কোন ছেলে, কোন ছেলে বল, কোথাকার ছেলে। তখন আমি ওর নামটা বললাম, ও পুরো আমাকে।
তখন আপনার কয় মাস চলছিল এটা?
তখন আমার পাঁচ মাস শেষ।
পাঁচ মাস শেষ, পাঁচ মাস পর্যন্ত আপনি নিজের মধ্যে এটা গোপন করে রেখেছেন?
গোপন করে রাখছি।
ও আচ্ছা। তারপর?
তারপর যখন এটা আমি কখন বুঝতে পারছি যে আমার ভেতরে একজন হইতেছে, তখন যখন আমার জিনিসটা আমার ভেতর নড়তেছে যে কেউ আমাকে লাথি দিতেছে বা আমার এক সাইডে উঁচা হইতেছে এক সাইডে নিচা হইতেছে, তখন আমি বুঝতে পারতেছি যে আমার ভেতরে কিছু একটা হয়েছে। আমি তখন জুয়েলকে ফোন দিই যে আপনি কি একটু আসতে পারবেন, আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে।
পাঁচ মাস পর?
হ্যাঁ। তখন ও আমাকে বলল যে আমার 18 তারিখ পরীক্ষাটা দেই তারপর আসি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 18 তারিখ আসলেই সামনাসামনি বলবো যে আমার তো এই প্রবলেম, আমি কি করবো। এর আগে 15 তারিখে তো এই ঘটনা সবাই জেনে গেল। আমার বান্ধবী আমার আম্মুকে ডেকে বলল যে আন্টি এই অবস্থা। আমার আম্মু তো তখনই শেষ, আমার আম্মু তখন কি বেঁচে আছে না কি কিছুই বুঝতে না, এমন কান্না করতেছে আর কি করবে, আমাকে বকাও দিতে পারতেছে না, মানে পুরো পাগলের মতো হয়ে গেছে। তখন আমাদের দোতলায় একটা আন্টি ছিল, আন্টিটা ছিল আবার অ্যাডভোকেট। তো ওই আন্টিকে ডাকে, ডাকার পর বলে যে আমার সাথে একটু এসে চলো মার্কেটে, চলো ফোন দিতে হবে এক জায়গায়, আমাকে সহই মানে আমি সাথে ছিলাম, আমাকে সহই মার্কেটে নিয়ে যেয়ে ফোন করলো ওর কাছে, জুয়েলের কাছে ফোন করলো যে আমাকে আম্মু আর আন্টি যা যা শিখাই দিছে আমি তাই তাই ওকে বললাম যে তুমি কি আসবা, তুমি কালকের মধ্যে আসো, তুমি কালকের মধ্যে আসবা। আম্মু শিখাই দিল যে বলো যে আমি প্রেগনেন্ট, তুমি কি আমাকে বিয়ে করবা কি করবা না, যদি বিয়ে করো তাহলে কালকেই আসো।
আপনার আম্মু আপনাকে এই কথা বললো ওই ছেলেকে
বলার জন্য যে তুমি আসো? তারপর যখন ও আমার কথায় সায় দিতেছে না, তখন আমার ওই আন্টিটা ফোন নিয়ে বলল যে দেখো জুয়েল, ও তো নাছর বান্ধব, ও বললেন না আমার পরীক্ষা আমি আসতেই পারবো না, আমি আসতেই পারবো না পরীক্ষা, আমি আসতে পারবো না। একই কথা, আমার বাসায় তো পুরো একদম অন্ধকার। আমার আম্মু আব্বুরে বলল, আব্বু তো আমি আমার আব্বু আমাকে সবচেয়ে বেশি মানে চার ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি মানে ভালোবাসে, সে মানে জায়নামাজ থেকে এক বিন্দুর জন্য উঠে নাই, সে শুধু আল্লাহর কাছে একটা দোয়া করছে আমার মেয়ের কোন সর্বনাশ কোন ক্ষতি যেন না হয়, এই ছেলে যেন আসে পড়ে, এরকম একটা ওখান থেকে উঠিনি, জায়নামাজ থেকে উঠিনি আমার আব্বু। তো আমাকে আমার আম্মু আরো অনেক কিছু ডিটেল জিজ্ঞেস করলো যে তুমি কবে কবে এগুলো করছো, কেন করছো এই সেই। তখন আমি বললাম যে আম্মু আমি তো আসলে আমার সাথে এরকম হয়েছে, আমাকে বলছে তুমি বলো নি কেন, তুমি আমার কাছে কেন বলনি, মা হইতেছে সবচেয়ে কাছের বন্ধু, তুমি কেন আমাকে বলনি? কিন্তু তখন আসলে আমি কিছুই বলিনি, আমি শুধু কান্না করছি, কিছুই বলিনি, কিছু বলতে পারিনি। তারপর পরের দিন সকালবেলা আমার সিঁড়ির যে মুরব্বীরা আছে এদেরকে আমার বাবা ডেকে এই ঘটনাটা বলল যে এরকম একটা ঘটনা, এখন আপনারা যদি হেল্প না করেন তাহলে আমি একা কিছু করতে পারবো না। তখন
আমাদেরকে ডাকছিল আপনার
আব্বু, আব্বু ডেকে।
কাকে ডেকেছে?
আমাদের সিঁড়িতে যে মুরব্বীরা থাকে,
সিঁড়ি মানে হচ্ছে আপনাদের বিল্ডিং?
হ্যাঁ, বিল্ডিং। বিল্ডিং এ যে আঙ্কেলরা আছে তাদেরকে ডাকলো। এর মধ্যে যে আন্টির কথা বললাম, ওই আন্টির আব্বু ছিল একটু উপরে লেভেলে, তো ওই ওনাকে আমি নানা ডাকতাম। তো ওই নানাকে আগে বলা হয়েছে যে আপনি একটু সিঁড়ির লোকজনকে নিয়ে একটু আমার বাসায় আসেন, আমার বাসায় একটা প্রবলেম হয়েছে।
আচ্ছা,
তো ওনারা আসে, আসার পর পরামর্শ টরামর্শ করে যে কি করলে কি করা যায়। তখন ওই নানাটা বলল যে ঠিক আছে, আমি এটা অফিসে যাওয়ার পর অফিসে আমাদের যে বস আছে ওদেরকে জানাবো এবং কিভাবে কি করা যায় সেটা আমরা দেখতেছি। এবং সেই লোকজনই একটা দায়িত্ব নিল যে কিভাবে এই মেয়েকে কি করা যায়। তো আমাকে আমার নানা অনেক কিছু জিজ্ঞেস করছে যে তুমি কি ও কি তোমাকে কোনো চিঠি দিছে বা ও লিখছে এরকম কোন কাগজ আছে? তো আমি বললাম হ্যাঁ আছে, আমার কাছে এরকম কাগজ আছে। তো আমাকে মানে আমাকে দেখাইতে বললো, পর আমি সব দেখাইছি যে এই যে এই ডায়েরিতে এত ডেট গুলো লেখা আছে যে ও কোন দিন আসছে আমার এখানে। তারপর আমাকে একটা চিঠি লিখছে, এগুলো দেখালাম।
চিঠি লিখতো আপনার কাছে?
হ্যাঁ, চিঠি লিখতো আমার কাছে।
কেন, কি ধরনের, কি ভাষা থাকতো চিঠিতে?
চিঠিতে ভাষা ছিল এরকম যে পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, টেনশন করো না, নিজের যত্ন নাও। আর ছিল এরকম যে আই লাভ ইউ, এই এতটুকুই, এগুলাই ভালোবাসার কথাগুলো লেখা ছিল এরকম। চিঠিগুলো অনেকদিন মানে এরকম ছিল না যে লেখা পোস্ট করলাম তারপর আসলো, এরকম না। ও যখন আসতো ও একাই আমার রুম থেকে কাগজ কলম নিয়ে আমার জন্য লিখত, লিখে আমার কাছে দিত, আমার রুমে বসে আমাকে চিঠি লিখে আমাকে দিত এরকম। কিন্তু যে ও চলে গেছে ওখান থেকে চিঠি দিতে, এরকম না। তো
কতগুলো চিঠি ছিল এরকম আপনার কাছে?
3-4টার মতো।
ওকে,
তো নানারা সবাই পরের দিন ই করল, অফিসে গেল এবং আমাদের যে ই ছিল কমান্ডেন্ট ছিল ওখানে জানালো যে আমাদের অর্ডিনার্সের এক চাকরিজীবীর মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো ওনারা সিদ্ধান্ত নিল যে এখন কি করা যায়, ছেলে কোথায়? ছেলে তো বগুড়ায়।
বগুড়ায় মানে তখন মিরপুরে ছিল, আপনি বলছিলেন কোচিং করছে ও?
না, বগুড়ায় চলে গেছে। চলে গেছে। ও যখন জানতে পারছে যে আমি প্রেগনেন্ট, তখন ও ঢাকায় পরীক্ষা না দিয়ে চলে গেছে বগুড়ায়, পরীক্ষাটা অ্যাটেন্ড করেননি, চলে গেছে। তারপর আমাদের ওখান থেকে আমাদের যে স্যার আছে উনি একটা চিঠি লিখল যে এই চিঠির মাধ্যমে ওই চিঠিটা ওই বগুড়া থানায় দিলেই তোমাকে তারা হেল্প করবে, হেল্প করবে, ওখান থেকে লোক যেয়ে ওকে নিয়ে আসবে এবং ও মেয়েটাকে ও বিয়ে করতে বাধ্য এরকম।
ওকে,
তো পাঁচজন ছিল আমাদের সিঁড়ির, পাঁচজন মিলে, আমার আব্বু যায়নি, পাঁচজন মিলে এই চিঠিটা নিয়ে চলে গেল।
চিঠিটা এই মুহূর্তে আমার কাছে আছে, আমি একটু সামারি পড়তে চাই চিঠিটার, সারমর্ম পড়তে চাই। এটা মূলত এখানে আসলে যেভাবে লেখা হয়েছে, প্রথমে সালাম দেওয়া হয়েছে, দ্বিতীয়ত লেখা আছে যে উল্লেখ করা যাচ্ছে যে মোহাম্মদ আব্দুল্লাল কাউসার জুয়েল, আপনি যার কথা বলছিলেন, পিতার নাম পড়ব না আমি, গ্রাম কোনটায় পড়ব না, ডাকঘর পড়ব না, থানা পড়ব না, জেলা গাইবান্ধা কেন, বগুড়ার কথা আপনি বলছেন
না, গাইবান্ধা জেলা। ওর আব্বু যেহেতু সরকারি চাকরি করত সেজন্য ওদের কোয়ার্টারটা ছিল মানে বাসা ভাড়া নিয়ে যে থাকতো ওটা ছিল বগুড়ায়।
শিক্ষাবর্ষে গাজীপুর ক্যান বোর্ড কলেজের ছাত্র ছিল। ওকে, উক্ত কলেজের ছাত্র হিসেবে সে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার কর্মচারী, আপনার বাবার নাম, এবং আপনার বাসায় লজিং থাকত। বাসায় লজিং থাকার সুবাদে সে অমুকের অপরিণত 14 বছর বয়স্ক মেয়ে শামিমা সুলতানা শানু, আপনার ডাকনাম, এর সাথে সখ্যতা গড়ে তোলে এবং মেয়েটিকে একসময় তার লালসার শিকারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে জুয়েল মেয়েটিকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি যায়, কিন্তু তারপর থেকে জুয়েলের আর কোন খবর নেই। সে মেয়েটি এবং মেয়ের পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তিনি আছে যে মেয়েটি একেবারেই কিশোরী, জীবনের ভালোমন্দ বোঝার আগে অন্তঃসত্ত্বা হয়ে পরিবার এবং সমাজের ধিক্কারের মধ্যে পড়েছে। সমাজে এখন পারে তাকে উদ্ধার করে মর্যাদা দিতে, পুনর্বাসিত করতে, সমাজের দায়িত্ব অন্তঃসত্ত্বা মেয়েটির অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠিত করা। 3 নম্বর পয়েন্ট আমি আরো একবার পড়তে চাই। মেয়েটি একেবারেই কিশোরী, জীবনের ভালোমন্দ বোঝার আগে অন্তঃসত্ত্বা হয়ে পরিবার এবং সমাজের ধিক্কারের মধ্যে পড়েছে। সমাজে এখন পারে তাকে উদ্ধার করে মর্যাদা দিতে, পুনর্বাসিত করতে, সমাজের দায়িত্ব অন্তঃসত্ত্বা মেয়েটির অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠা করা। এই পয়েন্ট আমি দুইবার পড়েছি, তার পেছনে যথেষ্ট কারণ আছে, সেটা আমি একেবারে অনুষ্ঠানের শেষে বলতে চাই। চার, পত্রবাহক বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কর্মচারী, তার অনাগত শিশুর পিতৃ পরিচয় প্রতিষ্ঠা করার মান সেই আপনার, আপনাদের সাহায্য সহায়তা প্রার্থী। আপনারা অবশ্যই আপনাদের সুনাম এবং মর্যাদার প্রভাব খাটিয়ে বিষয়টি ধর্মীয় সমাধানে ব্রতী হবেন। আর পরে যিনি পাঠিয়েছিলেন বা প্রাতিষ্ঠানিকভাবে তার কাগজের সিল সাপোর্ট এবং সাইন। ওকে, এটা একটা খুবই ভালো কাজ করেছে, ছেলেটিকে নিয়ে আসার জন্য একটা প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, খুবই প্রশংসার কাজ। এবং এক্ষেত্রে আপনার বাবা যে চিন্তাভাবনাটা করেছিলেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তারপরে কি হলো?
তারপর এখান থেকে পাঁচজন চলে গেল ওখানে। ওখানে ওদের প্রথমে ওদের বাড়িতে উঠেনি, প্রথমে সোজা মানে থানায় চলে গেছে। থানা থেকে এই চিঠিটা দেখানোর পরে ওনারা থানা থেকে লোক পাঠায় যে ওনাদের সাথে যাওয়ার জন্য ওদের বাড়িতে। তো পুলিশ সাথে চলে গেল ওদের বাড়িতে। বাড়িতে যাওয়ার পর প্রথমে ছিল না, ওর বাবাকে বলল যে আপনার ছেলে, এই চিঠিটা দেখানো হলো যে আপনার ছেলেকে হাজির করেন, আপনার ছেলে এরকম একটা কর্ম করছে, এটার সমাধান দিতে হবে। যখন চাপ দেওয়া হলো তখন ওনার ছেলে বাসায় আসলো। বাসায় আসার পর,
বাসায় মানে কি ওই বগুড়াতে বাসায় আসলো?
বগুড়াতে বাসায় আসলো। বাসায় আসার পর
আমাকে একটু জানাবেন ওনার বাবা কি করতেন? ওনার বাবাও কি মানে,
ওনার বাবা হচ্ছে আপনার সরকারি চাকরিজীবী, এগ্রিকালচার অফিসার, কোয়ার্টারে থাকার কথা, বাট উনি হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকে।
বাসা ভাড়া নিয়ে থাকে?
হ্যাঁ, ভাড়া নিয়ে থাকে।
ওকে,
তো ওখানে ছেলে হাজির হলো। তো ওকে ওর বাবা মা বলল যে তুমি সমাধান করে আসো, তুমি সমস্যা তৈরি করছো, সমাধান করে আসো। তো ওর আম্মু যখন এই কথা বলল যে তুমি আজকে তোমার বোন হলে তুমি কি করতে, এই প্রশ্নটা ওকে করছিল, তখন ও ওর মামা আর এক নানাকে নিয়ে আর ও তিনজন চলে আসছে আমাদের এই পাঁচজনের সাথে আমাদের গাজীপুরে।
আপনাদের এখান থেকে পাঁচজন গিয়েছিল?
হ্যাঁ, পাঁচজন গিয়েছিল। এবং পাঁচজনই খুব উঁচু লেভেলের লোক গিয়েছিল। তারপর চলে আসছে, তখন রাত একটা বাজে আসছে, একটা বাজে, তখনই আমার আগেই ফোন করে দেওয়া হয়েছে যে ওদেরকে নিয়ে আমরা আসতেছি। তো এদিকে কাজী টাজি সবই ঠিক করা ছিল, সবই ঠিক করা ছিল আমাদের বাসায়। ওদের ওখান থেকে লোকজন আসবে সেই প্রিপারেশনও নেওয়া হয়ে গেছিল, যে থাকা খাওয়া সবই ঠিক হয়ে গেছিল। তো রাত্রে যখন আসলো, প্রথমে আমাদের রুমে উঠায়নি, দোতলা যে আন্টির কথা বললাম আমি, যে নানার কথা, ওনাদের বাসায় উঠানো হয়েছে তাদেরকে। তারপর তাদের সাথে একটা কথা বলা হলো যে এখন তো ছেলেকে, এই মেয়েকে বিয়ে করতে হবে, এখন আপনারা কি 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 করবেন, আপনারা বা কি ওর জন্য কিছু কিনবেন বা কিছু নিবেন? তখন ওর মামা বলল যে হ্যাঁ, ওর জন্য আমরা একটা শাড়ি আর একটা নাকফুল নিয়ে আসবো।
আমার এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে এই পত্রে উল্লেখ করা আছে আপনার বয়স 14 বছর, এবং এটা একটা প্রশাসনিক পত্র এবং একটা প্রাতিষ্ঠানিক পত্র। সেই সময়ে তাকে আপনার চিন্তা করা হচ্ছে আপনাকে বিয়ে দেওয়া হবে, এবং আমার বয়স হচ্ছে তখন 14 বছর, যেটা এই পত্রে একদম স্পষ্ট করে উল্লেখ করা আছে। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়ার কোন এখতিয়ার কারণ নেই, এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটার উদ্যোগ নেওয়া তো একেবারে রীতিমতো অন্যায়। তাহলে এই ধরনের কাজ তারা কোন চিন্তাতে করেছিল, মানে কেন করেছিল, আপনার কি মনে হয়?
তখন তো এটা ছাড়া মনে হয় না যে কিছু করা ছিল।
তারা এই চিন্তাটা করল,
তারা এই চিন্তাটা করছে যে বয়সটা যখন আর কি 14 বছর, এটাকে একটা তো সমাধানে নিতে হবে, যে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে।
কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি বরং এই প্রশ্নটা আমি শ্রোতাদেরকেই করতে চাই, ওকে আসলে প্রশ্নের মধ্যে না ফেলাটাই উচিত হবে, ও বরং ওর জীবনের গল্পটা ভালো করে বলুক আমাদের কাছে। আমি বরং এই প্রশ্নটাই করছি, মানে পুরো সিস্টেমটাকে প্রশ্নটা করছি, যে লেটারটা দিয়ে সে ছেলেটাকে নিয়ে আসা হলো ধরে, সেটা একটা প্রাতিষ্ঠানিক পত্র, এবং সেই পত্রে স্পষ্ট করে উল্লেখ করা আছে বাসায় লজিং থাকার সুবাদে সে জনাব অমুকের অপরিণত 14 বছর বয়স্কা মেয়ে এর সাথে সখ্যতা গড়ে তোলে, এবং এই পত্রের প্রেক্ষাপটে সেখানে গিয়ে প্রাতিষ্ঠানিকভাবেই তাকে ধরে নিয়ে আসা হয়েছে, এবং সেই সময়টা বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যখন শানুর বয়স মাত্র 14 বছর, মানে প্রাপ্তবয়স্ক হতে তার আরো 4 বছর বাকি। আচ্ছা, তারপরে কি হলো?
তারপর ওর মামা আর ওর নানা মিলে আমাদের এখানকার একটা মার্কেটে গিয়ে একটা শাড়ি, একটা সুতি শাড়ি আর একটা নাকফুল নিয়ে আসলো। নিয়ে এসে তখন আমাদের বাসায় নিয়ে আসা হলো, ওদের দোতলা থেকে নিচে নামানো হলো যে আসেন। তো ওরা বাইরের রুমে ছিল, আমি ভিতর রুমে ছিলাম, বিয়ে পড়ানো হলো। সেখানে যে জিনিসটা হয়েছে যে কাবিন নিয়ে অনেকটা কথা কাটাকাটি হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, যে এরকম ছিল যে আমার এখানে যারা আছে, আমার লোকজন, আমার আত্মীয় স্বজন, এরা চাইতেছে যে 5 লাখ টাকা কাবিন হোক, কিন্তু ছেলের যে গার্জিয়ান আছে দুজন, ওরা বলতেছে না কিছুতেই 5 লাখ টাকা করব না, আমরা 2 লাখের উপরে কাবিন করবই না। অনেকটা জড়াজড়ি জড়াজড়ি করার পর ওরা যেহেতু আমাদের এখানে আর আমাদের এখানের লোকজনের একটা চাপে ওরা বলল ঠিক আছে ওকে
বাধ্য হলো করতে,
ঠিক আছে পাঁচ লাখই। তারপরে পাঁচ লাখ টাকা কাবিন করে আমার বিয়ে পড়ানো হলো
সেই রাতে। আপনি
সেই রাতে তখন রাত দেড়টা বাজে,
তখন আপনার বয়স 14 বছর, আপনি ক্লাস 9 পড়েন, রাইট?
হ্যাঁ।
ওকে,
তারপর
ছেলেটা কিসে পড়তো তখন? ছেলেটা এখনো পড়েনি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে।
ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে,
তার মানে ছেলেটার বয়স 18 বছর, সর্বোচ্চ 18 বছর, তার মানে সেও কিন্তু প্রাপ্তবয়স্ক হয়নি।
তো
এবং এই ব্যাপারগুলো যদি গ্রামাঞ্চলে ঘটে থাকে, আমরা যদি গ্রামাঞ্চলে দেখি এই জিনিসগুলো হয়েছে, ওরা তো ভুল করেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওরা দুজনেই ভুল করেছে এবং সেটা ব্যাপারে আমরা কোনো মন্তব্যই করতে চাই না। হ্যাঁ, ভুল করেছে, কিন্তু সমাজ, এখানে সমাজের কথা বলা হচ্ছে, সমাজের সাথে বিশাল এক প্রতিষ্ঠান জড়িত, প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সবকিছু মিলিয়ে যে আসলে কি হলো এটা আপনারা বিবেচনা করে নেবেন, কারণ দুজনেই কিন্তু প্রাপ্তবয়স্ক নয়। যাই হোক, তারপরে কি হলো?
তারপর আমার আন্টি, মানে যে আন্টির কথা আমি বলতেছি বারবার, ওই আন্টি আমাকে বলল যে তুমি এখন একটু ওই রুমে যাও, জুয়েলের কাছে যাও, কথা বলো। তো আমি তো খুবই রাগ যে আমি ফোন করছি, আমি আমার আম্মু আমার আন্টি ফোন করছি, তারপরও ও পরীক্ষায় অ্যাটেন্ড না করে ও মিথ্যে বলে ফাঁকি দিয়ে ও বগুড়ায় কেন চলে গেল? ও যদি আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ও কেন চলে গেল? এরকম একটা রাগ মনের ভিতর তখন। আমি কিছুতেই ওর রুমে যাব না, খুবই রাগ, আমি যাব না, কিছুতেই যাব না ওর সামনে, ওর চেহারা দেখতে আজ আমার খুব বেশি রাগ হইতেছে, এরকম একটা ভাব, যাবই না। তখন আমার আব্বু বলল যে শানু তুমি যাও। তখনই আমি আর একটা কথাও বলিনি, গেলাম রুমে গেলাম। তখন আমার জিজ্ঞেস,
আমি যাওয়ার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রত্যেকটা মেয়ের জীবনে, প্রত্যেকটা ছেলের জীবনে বিয়ে ব্যাপারটা অদ্ভুত রকমের একটা স্বপ্নের জায়গা, একেবারে অনারম্বর ভাবে, একেবারে কোন রকম বললেন যে একটা সুতি শাড়ি, একটা অসামাজিক একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে এরকম একটা, আপনার ফিলিংসটা ওই মুহূর্তে কেমন ছিল?
ফিলিংসটা আসলে একটা, আমার ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝি যে বউ জিনিসটা যখন আমি বুঝি, তখন মনে হয়তো যে বউ সাজব এক সময় আসবে, যে আমি অনেক সুন্দর করে বউ সাজবো। যখন আমি, ও একটা সুতি শাড়ি আমাকে দিল, আমাকে, আমি শাড়িটা পরি নাই, আমার উপরে দেওয়া হয়েছিল, মাথার উপরে দেওয়া হয়েছিল, নাকফুলটা আমি পরছি, শাড়িটা যখন আমি মাথার উপরে দিছি, আমার ভেতর থেকে অনেক কষ্ট হইতেছিল, অনেক কান্দতেছিলাম আমি যে আমার লাইফে কি হয়ে গেল, আমি কি ভাবলাম, কি হলো, আমি কি করতে চাইলাম, কি হইল আমার লাইফটা, এরকম একটা কাজ করছে। তারপর রুমে গেলাম, যাওয়ার
পর কি বাসর ঘর সাজানো হয়েছিল?
না না, কিছুই না, কিছুই হয়নি,
সিম্পল একটা রুম,
সিম্পল একটা রুম। রুমে যাওয়ার পর ও আমাকে অনেক প্রশ্ন করা শুরু করলো, যে তুমি কেন আমাকে বললা না আগে, কেন বললা না, কেন তুমি লুকাইলা, আর আজকে লুকাইছো বিধায় এই অবস্থা হয়েছে তোমার, তুমি তোমার লাইফটা নষ্ট করছো, আমার লাইফটাও নষ্ট করছো, এরকম কথাবার্তা। তখন আমার অনেক কষ্ট লাগছে, আমি কিছু না বলেই শুয়ে পড়ছি, চুপচাপ যাই শুয়ে পড়ছি এক সাইডে। শুয়ে পড়ার পর ও বলতেছে যে জানালা খোলা, জানালা গুলা লাগাও।
This track was downloaded from FusionBD.com.
তখন ও আমার হাতটা ধরে টেনে, মানে সোফা ছিল, ও সোফাতে বসা ছিল, হাতটা ধরে টেনে সোফাতে বসালো, বসানোর পর খুব কান্নাকাটি শুরু করে দিল। আমি ওর মুখের দিকে তাকায় আছি, আমার মান সম্মান, আমার বাড়িতে পুলিশ গেছে, বাড়িতে মান সম্মান কিছুই রইল না, আমি বাবা মার কাছে ছোট হয়ে গেলাম, আমার বাবা মা আমাকে কি বলবে, আমি কি করলাম, এরকম এরকম কথাবার্তা বলল। তো ওর কান্না দেখে আমারও কান্না পাইল, যে আমরা দুজনেই ভুল করছি, এরকম মনে হলো যে আমরা দুজনেই ভুল করলাম, কেন করলাম আমরা, এরকম 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 মনে হইতেছিল তখন। তারপর রাতটা তো এভাবেই পার হয়েছে। পরের দিন সকালবেলা ওর মামা আর ওর নানা চলে যাবে।
আমরা এই গল্পের বাকিটুকু রাত 12টার মাত্র 2 মিনিটের সংবাদ, সংবাদের পর ফিরে এসে জানব। আজকের এই গল্পটা বলছে শামিমা, আমার কাছে কেন যদি মনে হয় যে শামিমার এই গল্পটা আমি আসলে বলবো না, আসলে গল্পের শেষে যাওয়ার পরে কিছু কথা বলতে চাই, তবে তার আগে শুধু একটা কথা বলতে চাই, যে কথাটা আমি জীবনের গল্পে বারবারই বলি, সেটা হচ্ছে জীবনের গল্পে কখনোই কোনো ইন্টারভ্যালে কোনো বিরতিতে অনুমান করার কোনো সুযোগ নেই যে শেষ পর্যন্ত কি ঘটবে। শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন আশা করছি, এবং সঙ্গে থাকার পর, আজকের এই ঘটনাটা শোনার পর আপনার যে মূল্যবান মন্তব্য সেটা জানানোর সুযোগ আপনার জন্য থাকবে। সেটার জন্য ফেসবুক রয়েছে, এই মুহূর্তে যারা বিভিন্ন রকমের কমেন্টস করছেন, বিভিন্ন প্রশ্ন করছেন শামিমাকে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এবং আমি সবাইকে বলছি যারা এখানে প্রশ্ন করবেন স্বামীমাকে এবং স্বামীমাকে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা যেন পরিশীলিত হয়, ভদ্রোচিত হয়, কারণ আপনার আইডিটি কিন্তু আপনার পার্সোনালিটিকে তুলে ধরে। যারা এখানে ফেসবুকের আমাদের মেম্বার আছেন হ্যালো 8920, আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আমাদের কাছে মূল্যবান, প্রত্যেকেই আমাদের কাছে অনেক 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 বেশি শ্রদ্ধা আর অনেক অনেক বেশি ভালোবাসা। সুতরাং সেই জায়গা থেকে অপরের প্রতি আমরা যেন শ্রদ্ধাটুকু রাখি। আমাদের ফেসবুক আইডিটি হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। যারা হ্যালো 8920 ভালোবাসেন এবং যারা হ্যালো 8920 নিয়মিত অনুষ্ঠান শুনে থাকেন তারা আমরা মনে করি ফেসবুকের এই পেজটিতে মেম্বার হওয়া উচিত। আপনি এখানে গিয়ে লাইক দিলে পুরো সপ্তাহ হ্যালো 8920 কি করছে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন এবং পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন। এছাড়া ফোন নম্বর রয়েছে আমাদের 9115668, আমি আবারও বলছি 9115668। 24 ঘন্টা খোলা রয়েছে আপনার জন্য, ফোন করে আপনার নাম আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলুন, তারপর যদি এখানে আসতে চান অতিথি হয়ে আপনি সেটা বলতে পারেন, আমরা অবশ্যই আপনাকে ফোন করে এখানে অতিথি করে নিয়ে আসব। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সংবাদের পর শামিমা যেখানটায় শেষ করেছে সে গল্পে আমরা আবারও ফিরে আসব। এবিসির সাথেই থাকুন। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। বুধবারের এই রাতে জীবনের গল্প নিয়ে আমাদের সঙ্গে রয়েছে শামিমা, 23 বছরের একজন কি বলা যেতে পারে 23 বছরের একজন বন্ধু আমাদের, এবং সে তার জীবনের গল্প এসে আমাদেরকে অবলীলায় বলছে। তার জীবনের গল্পের শেষ পর্যন্ত আশা করছি আপনারা সবাই থাকবেন, এবং যারা বিভিন্ন রকম প্রশ্ন করছেন ফেসবুকে তাকে আমরা সেই প্রশ্নগুলো করব যদি যুক্তিযুক্ত মনে হয়। আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920। ঠিক আছে, ওকে। আর ফোন নাম্বারটি হচ্ছে 9115668। ফোন করে আপনি আপনার জীবনের গল্প বলতে চাইলে বলতে পারেন, বা অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মন্তব্য, বা আমাদের অতিথি সম্পর্কে যে কোনো মন্তব্য, ফোন নাম্বারটি আমি আবারও বলছি 9115668। শামিমা, আমরা সংবাদের আগে যে জায়গাটিতে ছিলাম যে আপনার বর, এখন তো বিয়ে হয়ে গেছে সুতরাং বর বলাই যাবে, বর আপনার সামনে বসে কান্নাকাটি করছে এবং সেরকম অবস্থায় আপনারা রাত পার করলেন, আমি একটু বাসুর রাতে আরো খানিক্ষণ থাকতে চাই, সে রাতে কি আপনারা ঘুমিয়েছিলেন নাকি?
ঘুমিয়েছিলাম, এছাড়া কিছুই না, ও কান্নাকাটি আমি কান্নাকাটি,
শেষ। ওকে, আচ্ছা, তো তারপরের দিন যেটা হলো যে যাকে সাথে করে নিয়ে আসছিল
ওর মামা এবং নানা দুজন চলে যাবে, তো ওর বড় ভাইকে ফোন দিল যে ভাইয়া তুমি আসো, এই দুজন চলে যাক। তো ওর ভাই তারপরে দিন চলে আসলো আর ওই দুইজন চলে গেল, চলে গেল। ওর বড় ভাই আসার পর থেকে শুরু হলো আমার আমাকে বোঝানো, ভাই আসার সাথে সাথে আমাকে বোঝানো শুরু হয়ে গেল যে তুমি, আমি খাটে ওপর বসে আছি, সে একটা টোল ছিল সুপার, যে টোল টোলটা সামনে নিয়ে বসে আমাকে বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি বেবিটা মিসক্যারেজ করে ফেলো।
ওকে, এটা বড় ভাই প্রথমে আপনাকে বলল?
বড় ভাই প্রথমে বলল। তখন আমি একটু অবাক, আমি একবার ওর দিক তাকাইতেছি একবার ভাইয়ার দিক তাকাইতেছি, তারপর আরো অনেক কিছু বোঝানো শুরু হয়ে গেল যে যদি তোমার এই বেবিটা ছেলে হয় তাহলে দেখা যাবে যে সবার আগে বাবাকে খুন করতেছে, আর যদি মেয়ে হয় তাহলে কখনোই বিয়ে দিতে পারবে না, সবাই তাকে যার সন্তান বলবে, বড় হয়ে কোথাও বিয়ে দিতে পারবে না, আর তোমার পড়াশোনাও নষ্ট হয়ে যাবে, আর তোমার যে তোমার হাজবেন্ডের যে এখন একদম মাঝপথ, এই পথেও তোমার হাজবেন্ডের পড়াশোনাও নষ্ট হয়ে যাবে, তারপর কি করতে হবে যে কামলা দিয়ে খেতে হবে, তখন কি তোমরা ভালো দিয়ে ভালো থাকতে পারবে, এরকম এরকম আমাকে আমাকে প্রশ্ন করতেছে,
বিভিন্ন রকমের প্রশ্ন করে আপনাকে
বোঝানোর চেষ্টা করতেছে। তো আমার হাজবেন্ডও কিন্তু এরকমই কথাবার্তা আমাকে বলতেছে, বুঝাইতেছে বুঝাইতেছে, একদিন দুদিন করে বুঝাইতেছে বুঝাইতেছে, লাস্ট আমি একটা কথা আমাকে বলা হয়েছিল যে তুমি মেয়ে হলে বিয়ে দিতে পারবে না, মেয়ে হলে তুমি বিয়ে দিতে পারবে না, তাকে জারজ বলা হবে, এই কথাটা আমার অনেক বেশি লাগছিল। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি বেবি মিসকেয়ারেজ করব।
ক্লাস নাইনে পড়েন আপনি, 14 বছর বয়স, আপনি 5 মান্থ প্রেগনেন্ট, এবং আপনি ওই সময় বেবি অ্যাবর্ট করতে চাচ্ছেন, আপনার ফিজিক্যাল?
আমি একেবারেই হ্যাংলা ছিলাম, আর আমি বলতেছি তো তখন আমি রাজি হয়ে গেলাম যে হ্যাঁ আমি বেবিটা মিসকেস করে ফেলব। তো এখন বিভিন্ন হসপিটাল আমাকে না হচ্ছে, ও ওর ভাই
বিভিন্ন হসপিটাল কেন নিচ্ছে?
বিভিন্ন হসপিটাল এই কারণে যে যেই হসপিটালে আমি যাচ্ছি না কেন আমার অপারেশন করতে চাইতেছে না। একই হইতেছে আমার প্রেশার এতই কম ছিল, অনেক কম ছিল, আর গায়ে রক্ত একেবারেই ছিল না। তো এই কারণে ডাক্তাররা বলতেছে না আমরা এটা করতে পারবো না, যদিও করি আপনাকে বংশই দিতে হবে, যে কিছু হলে এই মেয়ের কিছু হলে এটার জন্য ডাক্তাররা দায়ী থাকবে না।
আপনার প্যারেন্টস যারা ছিল, আপনার অভিভাবক যারা ছিল, তারা কি বলছিল?
আমার আব্বু এটার জন্য আমাকে একদমই সাপোর্ট করেনি, আমাকে অনেক বুঝাইছে যে আমরা পালবো, তোমার পালা লাগবে না, আমরা পালবো। আমার এক আন্টি ছিল, সে অনেক অনেক গরিব একটা আন্টি, আমার আম্মুর খালাতো বোন। তো ওই আন্টি আমাকে বলছে যে আমি তুই শুধু আমাকে দিয়ে দে, জন্মটা দিয়ে আমাকে দিয়ে দে, আমি সারা জীবন তোর সামনেই আসবো না ওরে নিয়ে, এরকম বলছে। তারপর আমি রাজি হইনি, আমি বলছি না। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমি বেবিটা রাখি, আমাদের কাছে রাখবো না, আমার আন্টিকে দিয়ে দেব, নিয়ে যাক, আমার চোখের সামনে থাকবে না, অনেক দূরে নিয়ে যাবে, এরকম বলছে ওকে আমি। কিন্তু ও কিছুতেই কিছু না, মিসকেয়ারেজ করতেই হবে, তাহলে তোমার প্রবলেম আমার প্রবলেম, এটা থাকলে অনেক প্রবলেম হবে, অনেক প্রবলেমের কথা আমাকে বুঝাইলো। তারপর তো আমি রাজিই হলাম। আমার আব্বু আম্মু একদমই রাজি ছিল না। অনেক হসপিটাল ঘোরার পর আমাদের গাজীপুরে যে সদর হসপিটাল, ওখানকার একটা নার্স ছিল মহিলা, ওই মহিলা আমাকে আমার হাজবেন্ডকে বলল যে আমি এই জিনিসটা করাই দিতে পারবো, তবে এখানে না, হসপিটালে না, একটা বাড়িতে। তখন আমার হাজবেন্ড রাজি হয়ে গেল, ঠিক আছে আমাদেরকে ওখানে নিয়ে চলেন। তো সেদিন আমরা ঠিকঠাক করে চলে আসছি, বাসায় চলে আসছি। বাসায় আসার পর আম্মুরও বলছি যে আম্মু এই ঘটনা, এখানে নিয়ে গেছিল সদর হসপিটালের এক নার্স আছে, নার্স আমাদের এই বলছে। তখন আম্মু ওই নার্সের কথা বলার সাথে সাথে আম্মু নার্সকে চিনা ফেলছে, বলছে এটা তো এই নাম না? আম্মু বলছে হ্যাঁ এই নামটাই। তো বলছে বাবা তোমার তুমি মরে যাবা, আমাকে বলছে বাবা তুমি মরে যাবা, তোমার কোন দরকার নাই, তুমি জুয়েলকে মানা করে দাও যে আমি মিসকেয়ারেজ করবো না, মানা করে দাও। আমার মা তো একদমই রাজি না, একদমই না। তো আমি বললাম না আম্মু এই সমস্যা হবে, দেখো মা আমার এই যে পড়াশোনা একদম একেবারে নষ্ট হয়ে যাবে, আর ছেলে হলে ওর বাবাকে খুন করবে, মেয়ে হলে এই করবে, বিয়ে দিতে পারবো না, যার সন্তান বলবে, এরকম আমার মাকে আমি বুঝাইতেছি। তারপর আমার আম্মু তারপর আর কিছুই বলে নাই, আম্মু রাজি না, মানে হ্যাঁও বলে নাই নাও বলে নাই, কিছুই না, চুপ করে আছে। তারপর তার পরের দিন সকালবেলা আমি আমার হাজবেন্ড দুজন হসপিটালে, মানে ওই সদর হসপিটালে চলে গেলাম। যাওয়ার সময় আম্মু গোসলখানায় ছিল, বলার জন্য যে বলবো যে আম্মু আমি চলে যেতেছি, আম্মু আমার চেহারাটাও দেখেনি, শুধু গোসলখানার ও পাশে আম্মা ছিল, আমি এ পাশ থেকে বললাম যে আম্মু আমি চলে গেলাম। ওখান থেকে ওই নার্স একটা বাড়িতে আমাকে নিয়ে গেল। ওখানে ওই বাড়িতে আসলে যে মহিলা, ওই মহিলা বেবি মিসকেরেজই করে, ওনার কাজই হচ্ছে এটা। তো রুমটা ছিল এরকম, আমি বলতে চাই যে একটা বেড ছিল আর পাশে আরেকটা বেড ছিল, আর যে বেডটাতে আমি ছিলাম ওই বেডটা আমাদের বিছানা যেরকম তোষক জাজিম টাজিম থাকে এরকম সেম, কোন হসপিটালে যে বেডগুলো ওরকম না, এরকম বেড। তো ওখানে আমাকে নিয়ে গেল, ওখানে ওই বেডে আমাকে রাখা হলো, এবং যখন আমি গেছি তখনই আমাকে স্যালাইন দেওয়া হলো, আর একের পর এক ক্যাপসুল খাইতে দেওয়া হলো, আমারে একের পর একটা ক্যাপসুল খেলাম। আর
এটা ওই নার্সে করছে, কোনো ডাক্তার না?
না কোনো ডাক্তার না, নার্সও বলা যাবে না ওটাকে, নার্স তো ওখানে আমাকে পরিচয় করে দিয়ে চলে আসলো।
কে করছে আপনি কিছুই জানেন না?
কে করতেছে আমি কিন্তু জানি না, একটা মহিলা ছিল, একটা বুড়া মহিলা ছিল, উনি করছে সবকিছু, উনি আমাকে ওষুধ দিতেছে, উনি আমাকে স্যালাইন লাগাইছে, উনি আমাকে এই স্যালাইনের ভিতর যে বিভিন্ন রকমের ওষুধ ওগুলা দিচ্ছে, ওই মহিলাই করছে। যখন আমি আমার পেটের ব্যথাটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, পেটে ব্যথা করতেছে আমার, আমার কোমর থেকে পেটে ব্যথা করতেছে, আস্তে আস্তে ব্যথা করতেছে। যখন আমার ব্যথাটা এত পরিমাণ বেড়ে গেল যে আমি কিছুতেই থাকতে পারছি না, আমার চিৎকার অনেক চিল্লাচিল্লি করতেছে, আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, তখন আমার হাজবেন্ড কি করলো যে আমার আম্মুকে যে বাসায় আয়সা নিয়ে গেল, আমাকে ওই অবস্থায় ওখানে রেখে আমার আম্মুকে নিতে আসলো। আমার আম্মু কিন্তু আম্মু ডাকে না, ডাকে আন্টি। তো বললো আন্টি আপনি একটু চলেন, শানুর অবস্থা তো ভালো না, একটু চলেন এরকম। তো আম্মু তো ওই কথা শোনার পর আমার আম্মু পাগলের মতো ওর সাথে চলে আসছে। আমাকে যখন দেখছে যে আমি বেডের মধ্যে এরকম ব্যথায় কাতরাতেছি, তখন আম্মু যে কি করছে আমি মানে না দেখলে সেটা কেউ বুঝবে না। আমার সারা মুখে আম্মু এত চুমা খাইতেছে আর বলতেছে আমার মেয়ে মরে যাচ্ছে, আমার মেয়ে মরে যাচ্ছে এরকম করতেছে। তারপর সারাদিন ওই দিন সারাদিনই আমি বেডি ছিলাম, এরকম চালান চলতেছে, আমি ব্যথা এরকম চিল্লাইতেছি। পরের দিন শুক্রবার সকালবেলা, এটা ছিল ১৬ আগস্ট, বেবিটা নর্মালি হইল এবং সেটা মৃত। আমি একটা কথা বলতে চাই যে যখন বেবিটা অনেক নড়তেছিল আমার পেটের মধ্যে, তখন ওই মহিলাটা একটা ছোট কলসির মধ্যে কিছু গরম পানি নিয়ে আমার পেটের উপর রাখছিল। তখন মনে হইল কি যে আরো বেশি মনে হয় বাচ্চাটা নড়তেছে, চিল্লাইতেছে, এরকম মনে হইল আমার কাছে। তারপরে পরের দিন তো হল, তখন আমার আন্টি, একটা আন্টিকে আমার আম্মু খবর দিল যে তুমি একটু আসো। এটা ওই আন্টি যে আন্টিটা বেবিটা নিতে চাইছিল, বলছিল আমি সারা জীবন আসবো না তোমার সামনে। আন্টিটা আসার পরে আমি বললাম আন্টি আমাকে একটু বেবিটাকে দেখান তো, চেহারাটা একটু দেখান আমাকে। তো আন্টি একটু ঘুরায় আমাকে চেহারাটা দেখালো। তখনই আমি ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আমি কত বড় একটা ভুল করছি। সেদিনই চলে আসছি ওখান থেকে, নিয়ে আসছে আমাকে একটা সিএনজি ভাড়া করে বাসায় নিয়ে আসছে। নিয়ে এসে আমি খুবই অসুস্থ, আমাকে ওষুধপত্র দেওয়া হয়েছে, আমি একদমই মানে আমাকে কোলে করে মানে এসে নিতে হয় গোসলখানায়, কোলে করে আমাকে টয়লেটে নিতে হয়, এরকম অবস্থা।
বেবিটা কি ছেলে ছিল না মেয়ে ছিল?
মেয়ে ছিল। তো অনেক অসুস্থ, ও আমাকে এখানে রেখেই আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, একটু সন্ধ্যা সন্ধ্যা টাইপ হয়ে গেছে। তো আমার আম্মু তখনও আর কি ওষুধপত্র আনতে পারেনি, আম্মু আর আব্বু দুজনে মিলে মানে আমাদের বাহিরে গেল আর কি, মার্কেটে গেল যে ওষুধগুলো নিয়ে আসি, ওষুধগুলো নিয়ে আসি। আর ওরে রাইখে গেল আমার হাজবেন্ডকে আমার বাসায় রাইখে গেল যে তুমি একটু কাছে বসে থাকো, ওর কাছে বসে থাকো। তো ও বসেই ছিল, কিছুক্ষণ পরে একটা ফোন আসছে, ফোনটা ছিল ওর একটা পাতানো বোন ছিল, পাতানো বোন ছিল, ওটা আমাদের ওখানকারই পাতানো বোন, ও বোন ডাকছিল, আর ওর ওই বোনের মাকে ও মা ডাকছিল। তো ওই ফোনটা পেয়ে ও আমাকে, আমার এত জ্বর, এত অসুস্থ আমি, এই অবস্থায় রেখে ও চলে গেল বোনের কাছে, চলে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, এর মধ্যে আমার এত জ্বর উঠছে মানে আমি কাঁপতেছি। আমার ছোট বোনটা একটা ল্যাব দিছে, আরেকটা ল্যাব দিছে, তিনটা ল্যাব দেওয়ার পরও আমি কাঁপতেছি, আমি কাঁপা পড়ে যেতেছি, এত আমার জ্বর উঠছে। বালিশ দিয়ে আমার ছোট বোনটা ওপরে ওইটা মানে চাপ দিয়ে রাখছে আমাকে। তো তারপরে দেখতেছি আমি আরো বেশি মানে আমার অবস্থা এত খারাপ। তার পাশে পাশে একটা আন্টি ছিল, আন্টিকে ডাকে নিয়ে এসছে, আন্টি একটু আসেন তো, আপু তো এরকম এরকম করতেছে। তো আন্টিও আসছে, এমন সময় আমার আব্বু আম্মু চলে আসছে। আসার পর দেখে আমার এই অবস্থা, তাড়াতাড়ি মাথাটাতে পানি টানি দিল, দেওয়ার পরে একটু ই হলাম, ঠিক হলাম, ওষুধ টষুধ খাওয়ালে একটু ঠিক হলাম। তো আমাকে জিজ্ঞেস করলো জুয়েল কোথায়, তো আমি বললাম ও রোজি আপু ফোন দিছে তো ওখানে গেছে, মানে ওর বোনের কথা বললাম যে ওখানে ফোন দিছে তো ওর কাছে গেছে। তো আমার আব্বু এত রাগ ছিল, মনে হয়েছিল সেদিন ওকে মেরেই ফেলবে, এই অবস্থা। আমার আব্বু খুব রাগ করছে, ও আসার সাথে সাথে আমার আব্বু ওরে ডাইকে নিছে, এদিকে আসো। তো যাওয়ার পরে ও আমার আব্বুর, আমি জানি না আমি তো এই রুমে, ও আব্বুকে হাত দুইটা ধরে কি যে বললো আমি জানি না, আমার আব্বু একেবারেই ঠান্ডা হয়ে গেল, কিছুই বললো না ওরে, কিছুই বললো না যে আমার মেয়েটাকে এইভাবে রেখে গেলা বা আমার মেয়েটাকে এত অসুস্থ তুমি কিভাবে গেলে, ওখানে যাওয়াটা কি এত জরুরি ছিল, এগুলো কিছুই বলেনি, কিছু বল না। ও হাত ধরে কি বুঝালো আমার বাবা একদমই ঠান্ডা হয়ে গেল।
কি বুঝিয়েছিল পরে জেনেছেন কিছু?
না আমি কিছুই শুনিনি, কথাটা এরকম ছিল যে ও এরকম একটা ছেলে যে কোনো মানুষের সাথে কথা বলতো এমনিতেই নর্মাল হয়ে যেত, মানে ওর প্রতি একটা আকর্ষণ চলে আসতো, ছেলে হোক মেয়ে হোক।
এখানে আমি একটু বলি শ্রোতাদেরকে, সেটা হচ্ছে যে হি ইজ লুকিং টু স্মার্ট, এবং ওর ছবিগুলো আমি দেখেছি, আসলেই অনেক অনেক সুন্দর দেখতে, অনেক ইয়াং, অনেক হ্যান্ডসাম দেখতে। এবং শামিমা আজকে কিছু পিকচার, মানে কিছু ফটো নিয়ে এসছে ওর সাথে করে, তো ছবিগুলো আমি দেখছিলাম আসলে ওদের সেই সময়কার ছবিগুলো, বর্তমানে যদি দুই একটা আছে ওর কাছে ওগুলো একটু দেখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ও আসলে দেখতে অনেক ভালো এবং অনেক স্মার্ট এবং খুবই গুড লুকিং একটা ছেলে। যাই হোক, তারপরে কি হলো?
তারপর ও বুঝাইটা যে আব্বুকে বুঝাইটা যে এই রুমে চলে আসলো, খাওয়া দাওয়া করলো, আমাকেও খাওয়াইলো। পরের দিন সকালবেলা চলে গেল, আমাকে এই অবস্থায় রেখে, আমি অসুস্থ, আমি নিজে কিন্তু নিজে নিজে হেঁটে গোসলখানায় যাইতে পারি না।
ওই বড় যে ভাইটা এসেছিল তিনি কি করলেন?
তিনি তো ওই আমাকে যখন বাচ্চাটা মিসকেরেজ করে ওটার পরেই উনি চলে গেছে,
ওখানে থাকি
উনি আর থাকিনি, চলে গেছে। তো আমার হাজবেন্ডও তার পরের দিন চলে গেল, চলে গেছে। আমি আমার বিয়ের কারণে অনেকটা অনেকটা আমার বাবা ঋণী হয়ে গেছিল, আর আমি যেটা শুনছি যে ঋণীর চাইতে যেটা হয়েছে যে আমাদের সিঁড়ির যারা আমাদেরকে হেল্প করছে তারাই চাইতেছে না যে আমরা এই সিঁড়িতে থাকি বা আমরা এখানে থাকি। আমি এটা পরবর্তীতে শুনছি যে তারাই হয়তো বা চাইতেছে না যে আমরা এখানে থাকি,
তার মানে যে বিল্ডিং এর লোকজন ধরে আপনাদের এই আয়োজনটা করে দিল, এখন তারাই চাচ্ছে না যে
আমরা এখানে থাকি,
ওই বিল্ডিং আপনারা
থাকেন। তো আমার আব্বু বলল যে যেহেতু এখানে একটা ঝামেলা হয়ে গেছে, একটা মান সম্মানের প্রশ্ন চলে আসছে, আবার আমি অনেক টাকা ধারের হয়ে গেছে, তাহলে কাজ করো আমরা বাসাটা ছেড়ে দিই, বাসাটা ছেড়ে আমরা বাহিরে একটা বাসা নিয়ে ওখানে থাকি। তো সবার ডিসিশন একই হলো। একটা কথা বলতে চাই ভাইয়া, যেটা আমার সবচেয়ে কষ্টের এই জিনিসটা, যে আমার যে ইমিডিয়েট ভাইটা, ছোট যে ভাইটা, আমার এই ঘটনার পর আমার সাথে দুবছর কথা বলেনি, টানা দুবছর আমার সাথে কোনো কথা বলেনি। তখন ও আমার কাছে, মানে আমাদের বাসাও থাকেনি, নানি বাড়িতে থাকতো, তখন ওর এসএসসি পরীক্ষা চলতেছিল, ও অনেক মানে আমার সাথে একদমই কথা বলেনি টানা দুবছর। আমার চেহারা দেখছে মানে দূর থেকে, বাট আমার সাথে কখনো কথা বলেনি। তো আমরা বাসা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাহিরে একটা অনেক নর্মাল একটা বাসা নিলাম, অনেক নর্মাল। ওখানে যাওয়ার পরে আগে থেকে একটু যে বাবা বিদেশের ব্যাপারে ঋণ টিন ছিল, তারপর আবার আমার প্লাস আমার বিয়ের যে ঋণ টিন হয়েছিল, এগুলো মিলে অনেক কিছু মিলে অনেকটা বেশ অনেকটা ধারের হয়ে গেছে। ধার বলতে যেটা হয় যে সুদের, সুদের টাকা যেটাকে বলে, এরকম টাইপের হয়ে গেছিল। তো ওখানে যাওয়ার পরে দেখা গেছে বাথরুমটা অনেক দূরে, অনেক দূরে যে বাথরুমটা গোসল করতে হইতো আমার, এরকম একটা পরিস্থিতি। তারপরও মানায় নিছিলাম, আস্তে আস্তে মানায় নিছি। তো সবসময় শরীরটা আস্তে আস্তে একটু ভালো হওয়া শুরু করলো, যে হ্যাঁ আমি ভালো হইতেছি, সুস্থ হইতেছি। তারপর আমি সারাক্ষণ একটা মন খারাপ করে থাকি, তো মানে সারাক্ষণ একটা টেনশন, একটা মন খারাপ, কষ্ট, কারোর সাথে মিশি না, ঘরের মধ্যেই কারোর সাথে কথা বলি না, এরকম। তো আম্মু বলল তুমি সারাক্ষণ ঘরের মধ্যে এরকম বসে থাকো, তুমি এক কাজ করো তোমার আন্টির কাছে চলে যাও। আমার আমার আম্মুরা হচ্ছে পাঁচ বোন, যে বোনটা মানিকগঞ্জ থাকে ওর কাছে আমি চলে গেলাম মানিকগঞ্জ।
মানিকগঞ্জে যাওয়ার আগে আমার একটু জানতে ইচ্ছা করছিল যে আপনি তো বিয়ে করলেন, এখন সে হচ্ছে আপনার বর, বিয়ে করার পরে সে বাড়িতে চলে গেল, কিন্তু তার বাবা মা মানে আপনার শ্বশুর শাশুড়ি কি কখনো আপনার সাথে যোগাযোগ করেনি, সেই সময় বিশেষ করে যোগাযোগ করেনি আপনার সঙ্গে?
কোনো যোগাযোগ নাই, কোনো যোগাযোগ করেনি।
আপনার বাবা মা কি ওই আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ করেছিল?
না করেনি,
তারাও কোনো যোগাযোগ,
তারাও কোনো যোগাযোগ করেনি। তারপরে আমি আমাকে মানিকগঞ্জ রাইখে আসা হলো, আমি ওখানে আট দিন ছিলাম, আট দিনই বলবো না অনেক বেশি ভালো ছিলাম, টেনশনে ছিলাম অনেক, যে বাসায় আমি এই অবস্থায়, আমার আব্বু এত টাকা ঋণ হলো, কি হইতেছে আমার ছোট ছোট ভাই বোন দুইটা, আম্মু কি ঠিক মতো আছে কিনা, খুব টেনশন হইতো। তারপর আট দিন ছিলাম, আট দিন থাকার পর হঠাৎ আমার আব্বু ফোন করছে আমার খালুর কাছে, খালুর কাছে ফোন দিছে যে ও শানুর একটু দাও কথা বলি। তো আমি তখন বাসায় ছিলাম না, আমি তখন আমার কাজিনের সাথে হাঁটতে বের হয়েছিলাম। তো আমার কিছুক্ষণ পরে যখন বাসায় আসছি তখন আমার আব্বু আবার ফোন দিছে, তখন আমাকে বললো যে তুমি চলে আসো বাবা, জুয়েল আসছে, তুমি ওখানে থাকাটা তোমার ঠিক হবে না, চলে আসো।
কতদিন পরে আপনাদের বাড়িতে এসেছিল জুয়েল?
4 মাস।
মানে বেবি অ্যাবর্ট করার পরে গেল, তার 4 মাস পরে এসে আসলো।
এর মধ্যে কিন্তু ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নাই, কোনো যোগাযোগ নাই, কিছু নাই।
কত সালের ঘটনা এটা?
এটা হচ্ছে 2004। তো কোনো যোগাযোগ হয়নি। আমি অনেক চেষ্টা করছি, ওর এক মামা ছিল, আমি ভাবতাম যে হয়তোবা বাড়িতে যায়নি, হয়তোবা ঢাকায় আছে, যে মামার নাম্বার ও মামার কাছে থাকতো আর কি মিরপুরে, তো ভাবতাম যে ওই মামার কাছে হয়তোবা আছে। আমি অনেকবার ওর মামার নাম্বারে ট্রাই করছি, কিন্তু ওর মামা আমাকে অনেক অপমান করছে, অনেক বাজে বাজে কথা বলছে। যাই হোক, তারপরে আমি ওর সাথে যোগাযোগ অনেক চেষ্টা করছি, তারপর 4 মাস যখন যোগাযোগ করতেই পারলাম না, 4 মাস পরে যখন ও আসছে তখন আমার খুব আগ্রহ যে আমি এখানে থাকবই না, আজকেই চলে যাবো, এরকম একটা ই ছিল। পরের দিন সকালবেলা আমি চলে আসছি বাসায়, বাসায় আসার পর দেখি যে ও আমাদের রুমে না, অন্য একটা রুমে শুয়ে আছে, অন্য একটা রুমে। আর আমাদের রুমে কিন্তু কিছুই ছিল না বসার মতো, শোয়ার মতো।
4 মাস পরে এসে কিভাবে আপনাদের খুঁজে বের করলো?
খুঁজে বের করতে যে আমার নানু বাড়িটা ছিল আপনার, আমরা যেখানে থাকি, আমরা যেখানে থাকি কোয়ার্টারে যেখানে থাকতাম তার গেটের আর কি মানে অপর সাইডে, ও জানতো যে ক্যানবোর্ড কলেজটা তারপরেই শানুর নানির বাড়ি, এরকম ও জানতো। তো ওই স্কুল গেট, ওইটার জায়গাটার নাম ছিল স্কুল গেট, ওখানে যাওয়ার পরে ও আমার আব্বু বা আমার আম্মু, বিশেষ করে আমার আম্মু, যেহেতু আমার আম্মু ওখানকার মেয়ে, আমার আম্মুর নামটা বলার সাথে সাথে ওকে দেখায় দিছে যে ওরা এখানে থাকে। তারপর আমি চলে আসছি, চলে এসে দেখি ও অন্য একটা রুমে বসা আছে। সেই সময় তো আমাদের রুমে কিছুই ছিল না, কোনো ফার্নিচার কোনো কিছুই ছিল না, সবকিছুই আমার আম্মু আর কি আব্বু বিক্রি করে দিছিল
ঋণের
টাকা পরিশোধের জন্য। তো মানে কিছুই ছিল না, একেবারে কিছু না, ফ্যানটা পর্যন্ত ছিল না আমাদের রুমে। তো ও আমাকে বলল যে তোমাদের রুমটা কোথায়, তো আমি বললাম যে পাশে। তো আমাকে বললো চলো তোমাদের রুমে চলো। তো ওই অবস্থায় আমার রুমে কিছুই নাই, ওই অবস্থায় ও আমার রুমে আসলো, আমাদের রুমে আসলো, এবং একে একে সবকিছু বলা শুরু করলো যে 4 মাস কেন ও যোগাযোগ করেনি আমার সাথে।
কি ছিল কারণগুলো?
কারণটা ছিল যে 4 মাস ওর আব্বু আম্মু চাইনি যে ও এখানে যোগাযোগটা রাখুক, ও চাইছে যে ও আগে দাঁড়াক, ও আগে কিছু একটা করুক,
নিজের পায়ে দাঁড়াক।
হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াক, এরপর না হয় ও যোগাযোগটা কন্টিনিউ করবে, এরকম একটা কথা ছিল। যে ও বাসায় পড়াশোনা করতেছিল, পড়াশোনা করতেছিল, ও ঢাকায় কোথাও সেটেল হবে, এরকম চিন্তা ভাবনা ছিল, যে কারণে ও আমার সাথে একদমই যোগাযোগ করেনি। আমি এটাকে খুব বেশি বড় কিছু ভাবি নেই তখন। তখন ভাবছি আচ্ছা ঠিক আছে, এটা হয়েছে, আচ্ছা এখন তো সব ঠিক হয়ে যাবে, এখন তো ও ঢাকায় থাকবে, আমি এখানে থেকে পড়াশোনা করব। আমাকে বুঝালো যে আমি ঢাকায় থাকবো, তুমি এখানে থেকে পড়াশোনাটা করবা, আর আমি ঢাকায় থেকে পড়াশোনাটা করব, মাঝে মাঝে আমি এখানে আসবো, তোমার এখানে আসবো, সব ঠিক হয়ে যাবে। তখন আমার আব্বু আম্মুর সাথে ও বলল যে আন্টি আমি ঢাকায় থাকব, আমি এখানে আসা যাওয়া করব, এবং সময় হলে আমি ওকে নিয়ে যাব। তো আমার আব্বু আম্মু খুব বেশি ওরে ই দেনি, যে খুব বেশি চাপ দেয়নি যে এখনই তোমাকে ওকে নিয়ে যেতে হবে, এরকম চাপ দেয়নি। তো ও ঢাকায় থাকতো আর আমি আমার বাসা থেকে পড়াশোনাটা চালায় যেতেছিলাম। 2005-এ আমি আবার ক্লাস 9-এ ভর্তি হই।
ওকে,
5-এ যখন আমি 9-এ ভর্তি হই, আর ও তখন ঢাকায়, ও আমাকে বলছিল যে জাহাঙ্গীরে ও ভর্তি হয়েছিল, প্লাস ও হচ্ছে আপনার আইএলটিএস করতেছিল। এর মধ্যে ওর সাথে আমার কখনোই কোনোদিন কোনো বিষয় নেই।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল, রাইট?
পেয়েছিল।
কিসে পড়তো আপনি জানতেন?
না, আমি জানতাম না, ওটা ছিল আসলে, ওটা ও ভর্তি হয়নি ওখানে,
মিথ্যা
কথা ছিল। তো তখন আমাকে বলছিল যে আমি জাহাঙ্গীরে ভর্তি হয়েছি আর প্লাস পাশাপাশি আমি আইএলটিএস
করছি।
তো আমি ওর ওকে বিশ্বাস করছে, ওকে ঠিক আছে। তো আমি ও কি করছে যে এর মধ্যে কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া ঝাটি কোনো কিছু না, মনোমালিন্য কিছুই কখনো কোনো বিষয় নিয়ে হয়নি, না ওর বাসার লোকজনকে নিয়ে, না আমার বাসার লোকজনকে নিয়ে, কোনো কিছুই হয়নি। আমি যে ওকে, ও আমার সাথে ফ্লোরে থাকতেছে, আমার মাথার উপর ফ্যান নেই, ও আমার সাথে থাকতেছে, আমার বাথরুমটা অনেক দূরে, ওখানেই যাইতেছে, এমনকি সাপ্লাই পানি নেই, কল চেপা পানি বের করতে হইতেছে, ও করতেছে তাই করতেছে। বর্ষার দিন আসলে টিন আসলো উপরে, ঘরের টিন আসলো উপরে, ওই টিন দিয়ে পানি পড়তো, ওর কোনো কিছুই মনে হতো না, ও ওরকম পরিবেশে ও আমার সাথে ছিল, মানায় গেছে আমার সাথে। আমি যেরকম পরিবেশে ছিলাম ও সেরকম পরিবেশে ছিল, চলতেছে ভালো ভালো, অনেক ভালো চলতেছে। ও ঢাকায় টিউশনি করে যতটুকু পারত আমাকে হেল্প করত, 500, 300 টাকা, 200 টাকা বা 500 টাকা যখনই যা পারত আমাকে দিত।
আপনার সঙ্গে থাকতো নাকি ও আলাদা কোথাও থাকতো?
না, ও ঢাকায় থাকতো,
ঢাকায় থাকতো।
ও আসতো সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন, থাকতো 2 দিন, এরকম এরকম আসতো।
আচ্ছা,
তো খুব ভালো সম্পর্ক যাইতেছিল, কোনো প্রবলেম হয়নি ওর সাথে আমার তখন। 2006 চলে আসছে ওর ভিসা হয়ে গেল, ভিসা হয়ে গেল। ও এখন আমাকে বলতেছে যে আমার তো ভিসা হয়ে গেছে, আমি তো তারিখটা সঠিক মনে করতে পারতেছি না, ও ডেটটা এরকম মনে নেই আমার, যে ওই তারিখে আমাকে চলে যেতে হবে।
আচ্ছা, যাওয়ার আগে আমি কিছু জানতে চাই যে বিয়ে হলো কত সালে আপনাদের?
3 সালে,
2003 সালে। 2006 সালে ও এসে বলছে চলে যাবে, 3 বছর আপনারা ঘর সংসার করলেন। ঘর সংসার বলতে কি?
আমি আমার বাবার বাড়িতে, ও ঢাকায়, ও আসা যাওয়া করতো আমার এখানে।
এই 3 বছরে আপনি কখনো বলেননি যে আপনি ওর বাবা মার বাড়ি বা আপনার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে চান?
বলছি।
ও কি বলেছে?
বলছি, ও বলছে যে দেখো তুমি এখন যে অবস্থা তোমাদের ফ্যামিলির, এখন আব্বু আম্মুকে আনলে তোমাদের মান সম্মান যাবে আর আমারও মান সম্মান যাবে, ভালো একটা পরিবেশে যাও, তারপর না হয় আব্বু আম্মুকে আনবো বা যোগাযোগ করাই দিব, বা তখন কন্টিনিউ হবে সম্পর্কটা দুই ফ্যামিলির মধ্যে, এরকম ছিল।
ফোনেও কখনো কথা বলেনি?
না, ফোনে তো আমি আমাকে কখনো ফোনে কথা বলতেই দেয়নি। আমি বহুবার চেষ্টা করছি কথা বলার জন্য, আমাকে কথা বলতে দেয়নি। তারপর 2006 ও আমাকে।
আপনার বাবা মা কেন স্টেপ নিল না? আপনার বাবা মার তো উচিত ছিল যে।
আমার বাবা মা এর জন্য নেয়নি, আমি বলতেছি যখন ও ভিসা হয়ে গেল তখন আমার আব্বুমা বলতেছে যে তোমার তো এখন ভিসা হয়ে গেছে, তুমি তো দেশের বাইরে চলে যাবা, তাহলে তুমি মেয়েকে তোমাদের বাড়িতে রেখে যাও। তখন ও বলতেছে না আন্টি এখন সময় হয়নি, আমি দেশের বাইরে থেকে ঘুরে আসি, দেশের বাইরে থেকে ঘুরে আসি, এর মধ্যে ওর ম্যাট্রিক পাসটা হয়ে যাবে, তারপর না হয় আমি বাড়িতে নিয়ে যাব, এরকম কথা ছিল। যখনই এই কথাটা বলছে আমার আব্বু আম্মু যে এখন ওকে রেখে যাও, এখন ওকে রেখে যাও, না ও বল একই কথা যে ওর আগে ম্যাট্রিক পাসটা হোক, ওর আগে ম্যাট্রিক পাসটা হোক, আর তাহলে আমি বাসায় একটু জোর গলায় বলতে পারবো আর আপনারাও একটা ভালো পরিবেশে যান।
আপনি কি মাঝখানে একবার ফেল টেল করেছিলেন?
হ্যাঁ, ক্লাস 9 যখন আমি আমার বিয়ে হয় তখন কিন্তু আমার গ্যাপ গেছে, আমি ক্লাস 2005 কিন্তু আবার 9 ভর্তি হলাম, পরীক্ষাটা কিন্তু আমি দিছি 7-এ।
কোন স্কুলে পড়তেন আপনি?
আমি বিএফ হাই স্কুলে পড়তাম।
ওকে,
তো তখন ও 2006 এরকম তারিখ ফিক্সড হলো যে এই তারিখে চলে যাবে।
কোথায় যাচ্ছ?
অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে চলে যাবে। তো ও আমাকে যাওয়ার সময় 1200 টাকা দিয়ে গেল যে তুমি এই 1200 টাকা রাখো, যাওয়ার পরের মাসে আমি তোমাকে তোমার হাত খরচ পাঠিয়ে দেব যেহেতু তোমার সামনে পরীক্ষা, এরকম বলল। হ্যাঁ, খুব অবাক কাণ্ড যে আমি আমার হাজবেন্ডকে দেশের বাইরে চলে যাচ্ছে, আমি আমার হাজবেন্ডকে এয়ারপোর্ট পর্যন্ত দিতে আসতে পারিনি।
কেন?
আমাকে নেয়নি ওর ফ্যামিলি, ও বাড়িতে আমার এখান থেকে চলে গেছে 2 দিন আগে, 2 দিন আগে আমার সাথে দেখা করে চলে গেছে, তারপর তার 2 দিন পরে ও অস্ট্রেলিয়াতে চলে গেছে, মানে আমার এখানে 2 দিন আগে, তারপর ও বাড়িতে গেছে, বাড়িতে যে ওখান থেকে 2 দিন পরে অস্ট্রেলিয়াতে চলে গেছে। এর মধ্যে ও আমার সাথে এয়ারপোর্টে নেমে আমার সাথে কথা বলছে যে আমি এখন প্লেনে উঠব, এখনই আমি ভেতরে যাব, এরকম। ওর ফ্যামিলি আসছে সেখানে আমাকে নেয়নি এয়ারপোর্টে, ওর ফ্যামিলি সবাই আসছে ওকে বিদায় দেওয়ার জন্য, কিন্তু আমি যাইতে পারিনি, আমাকে নেওয়া হয়নি। আমি বহুবার বলছি যে আমাকে নিয়ে যাও, এটাই তো সুযোগ যে ওদের সাথে আমি আমার দেখা হলো, কথাবার্তা হলো, একটা মিল হয়ে যাবে, আমাকে নিয়ে যাও, কিন্তু ও নেয়নি, যে এখনই তোমাকে ওখানে মিট করাবো না, এরকম বলতো। যাই হোক, চলে গেছে অস্ট্রেলিয়াতে, যাওয়ার পরই আমাকে ফোন দিয়েছে যে আমি পৌঁছাইছি। এর মধ্যে কিন্তু ওর ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নাই, ও যে অস্ট্রেলিয়াতে চলে গেছে, আমাকে তারা যে রিং দিয়ে বলবে যে তুমি মন খারাপ করো না বা তুমি থাকো আমরা আসি, কোনো সান্ত্বনা কোনো কিছুই আমার ছিল না। ও আমাকে ফোন দিত, ওর সাথে আমার কথা হইত, এবং আমি ওর কাছ থেকে জানতে পারতাম যে ওর ফ্যামিলি এখন কি করতেছে, কোথায় আছে, কি মানে কেমন আছে, কি হইতেছে, এরকম আমি ওর কাছ থেকে জানতে পারতাম, কিন্তু ওর ফ্যামিলির সাথে আমার কখনো যোগাযোগ হয়নি। তো এক বছর, এই একটা বছর ও যে চলে গেল, ও আমাকে প্রতি মাসে 5-10,000 টাকা দিত, এবং এই টাকা যেহেতু আমার বাবা একটু ঋণে ছিল, এই টাকা থেকে আমি চেষ্টা করলাম যে ই করতে বাবার ঋণটাকে একটু হালকা করার জন্য। দেখা যেত যে আমার ভাইয়ের পড়াশোনাটা খরচ আমি বহন করতাম, আর না হলে বাসা ভাড়াটা আমি বহন করতাম এরকম। তো এর মধ্যে আমি আমার বাবাকে রাজি করাই ফেললাম যে বাবা তুমি একটা কাজ করো, যেহেতু জুয়েল বলছে যে একটা ভালো পরিবেশে গেলে ওর ফ্যামিলি চলে আসবে, তাহলে চলো আমরা আবার কোয়ার্টারটা নেই, অর্থনৈতিক যে হেল্প লাগে আমি করব, যা টাকা পয়সা লাগে আমি করব, তুমি একটা ভালো আবার বাসা নাও। তো আমার বাবা আমার কথাতে রাজি হয়ে গেল। তো বাসা নেওয়ার জন্য আবার দরখাস্ত করলো, দরখাস্ত করা তো অল্প দিনের মধ্যে আমাদের বাসাটা হয়ে গেল। বাসাটা হয়ে গেল তো আমরা বাসায় উঠলাম, বাসায় যখন উঠি তখন আমাদের কিছুই ছিল না, যা শুধু কাঁথা বালিশ এই, আর আমরা ছজন মানুষ এই। তো বাসাটা হওয়ার পরে যখন আমাকে টাকা দেওয়া শুরু করলো, তখন আমি আস্তে 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 একটু ফ্যামিলিটাকে মানে চেঞ্জ করার চেষ্টা করতেছিলাম যে দেখি এখন একটু ভালো পজিশনে নেওয়া যায় কিনা। আমার ভাইটা তখন ইন্টার পাস করে ফেলছে, ইন্টার পাস করে ফেলছে। তো 2006টা আমি এভাবেই টাকা নিতেছি, আর ওকে বলতেছি যে আমি এই টাকাটা এই মাসে এই করতেছি, এই মাসে এই করতেছি। যখনই আমি ওর কাছে টাকার হিসাবটা দিতে যাই, একটা কথা থাকে যে না আমি জানো আমি এই হিসাবটা শুনতে চাই না। কেন কেন শুনতে চাইব না? না কেন শুনতে চাই না, এটা তোমার হাত খরচ টাকা, তুমি যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমি এটা শুনতে চাইব না এরকম। তো আমি কিন্তু প্রতি মাসে ওকে হিসাব দিতে চাইতেছি, কিন্তু ও নিতে চাইতেছে না। যাই হোক, তারপরে আমার ফ্যামিলিটা অনেকটা একটু ভালোর দিকে চলে আসছে, ভালোর দিকে চলে আসছে। 2006 পার হয়ে 2007 চলে আসছে, জুয়েল দেশে আসবে, আমি তো অনেক হ্যাপি যে এক বছর পর ও আসবে, খুবই খুশি। আমি ওরে আনতে যাব এরকম একটা চিন্তা ভাবনা ছিল যে আমি যাবো এয়ারপোর্টে, কিন্তু ও চলে আসছে, ওর ভাই নিতে আসছে ওকে, আমি আমি তো যাইতেই পারিনি। আমাকে ফোন করছে যখন অস্ট্রেলিয়ার এয়ারপোর্ট থেকে ও উঠে, তখন আমাকে ফোন দিছে যে আমি এখন উঠবো। যখন ও বাংলাদেশের এয়ারপোর্টে নামে, তখন আমাকে রিং দিছে যে আমি নামছি বা আমি দেশে আসছি। বাড়িতে চলে গেছে ওখান থেকে সোজা
বগুড়াতে,
বগুড়াতে চলে গেছে। চলে যাওয়ার পর 7 দিন পর ও গাজীপুর আসে, এবং এমন ভাবে আসে যে একটা জামাই শ্বশুর বাড়িতে যেভাবে আসে, অনেক কিছু মানে মিষ্টি ফল টল আবি যাবি এই সেই যা লাগে সবকিছু নিয়ে, একদম সবকিছু নিয়ে ও চলে আসছে আমাদের বাসায়। এর মধ্যে বাহির থেকে ও আমার জন্য তেমন কিছুই নিয়ে আসেনি।
কি নিয়ে আসছিল মনে আছে?
শুধু একটা একটা শ্যাম্পু, একটা স্নো, একটা লোশন, মানে একটা একটা দুইটা নেল পলিশ এরকম, মানে ছোট মানুষরা যেরকম আর কি কসমেটিক ইউজ করে এরকম জিনিসপত্র আর কি।
ওকে,
তো নিয়ে আসছে। তো আমার ভাই বোন তো অনেক অনেক ভালোবাসত ওরে, খুবই ভালোবাসত, খুব খুশি ওরে দেখার পর যে অন্যরকম হয়ে গেছে, ওর চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে, অনেক খুশি ওরে দেখার পরে। তো
This track was downloaded from FusionBD.com.
তখন কিন্তু ওর এরকম হয়েছে যে এক মাস ছিল দেশে, এক মাসের মধ্যে 13-14 দিন ও গাজীপুরে ছিল, টানা না মনে করেন যে 2-3 দিন পর একদিন আসছে দুদিন ছিল, বা একদিন পরে আসছে দুদিন ছিল, এরকম এরকম করে 13-14 দিন আমাদের এখানে ছিল, আর বাকিটা সময় বাড়িতে ছিল। এখানে ভালোই ছিল, একদমই ভালো। ওরে ওরে নিয়ে আমি ঘুরতেও গেছি, আমার নানির বাড়িতে গেছি, তারপর আমাকে মেলায় নিয়ে গেছে, আমাকে ঘুরতে নিয়ে গেছে, এখানে সেখানে নিয়ে গেছে, আমার বোনকেও সাথে নিয়ে গেছে, ভাইকেও নিছে, সবার সাথে সময় দিছে, সবাইকে সময় দিছে ও। এবং আমার আব্বুমোরে এমন বুঝানো বুঝাইছে, আমার আব্বুমো ওরে ছাড়া অনেক কিছুই বোঝে না, এত তার মনটা মনে হয় যে কি জানি এটা মানে জাদু, যে ও জাদু করছে আমার আমার ফ্যামিলিটাকে, এত মানে ভালোবেসে ফেলছে আমার ফ্যামিলি। তো একটা মাস কিভাবে যে দেখতে দেখতে কাইটা গেল, ওর যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, ও আবারও চলে গেল। এবারও আমি চাইছিলাম যে আমি যাব ওর সাথে, এবার আমি যেতে পারিনি। এবারও আসার পর কিন্তু বলা হয়েছিল যে তুমি আবারও চলে যাচ্ছ, মেয়েটা এখানে তুমি ওরে এই করো, রাইখা যাও, অন্তত ঘুরাইয়া নিয়ে আসো একবার।
হ্যাঁ,
তুমি যখন আসছো একবার না হয় তোমাদের বাড়িতে ঘুরাই নিয়ে আসো।
অস্ট্রেলিয়াতে কি করতো?
অস্ট্রেলিয়াতে ও পড়াশোনা করতো, প্লাস একটা জব করতো।
ওকে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। ওকে, যেটা বলছিলেন যে ঘুরাই নিয়ে আসার কথা হচ্ছিল,
তো আমার আম্মু বলতো যে তুমি একবার না হয় একবার ঘুরাই নিয়ে আসো তোমাদের বাড়ি থেকে, বাড়িটা একটু দেখে আসুক, সবাইকে একটু চিনা জানা আসুক, ওখানে না থাকলো তুমি নাই, ওখানে না থাকলো তুমি এমনিতে একটু ঘুরাই নিয়ে আসো। ও বেশি একটা আগ্রহ ছিল না, না আন্টি থাক এখানেই থাক, ওখানে ওর মন ভালো লাগবে না, খারাপ লাগবে, এই সেই ছয় নয় বোঝ দিল। আর আম্মু ঠিক তাই বুঝা, ঠিক আছে ওকে। 2007 চলে আসলো, আমার পরীক্ষা পৌঁছে লাগলো, আমার পরীক্ষা শুরু হলো,
এসএসসি পরীক্ষা।
তখন আমি একটু অসুস্থ ছিলাম, খুব জ্বর ছিল আমার, এই অবস্থায় আমি পরীক্ষা দিছি। ও চলে গেছে, ওর সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে, রেগুলার যোগাযোগ। দেখা গেছে একদিনে তিন চারবার ফোন দিত। খাওয়ার টাইমে দুপুরে লাঞ্চের সময় আমাকে ফোন দিতেছে, খাইছো? হ্যাঁ খাইছি, এরকম। রাত্রবেলাও ফোন দিত, খাইছো? হ্যাঁ খাইছি, পরীক্ষা কেমন হলো, এরকম জানতো। তিন চারবার তো ফোন দিতই একদিনে দিত, তো কথা বলতাম, গল্প করতাম, ঘন্টা ফোন দিলে ঘন্টা ঘন্টা কথা বলতাম, শেষ হইতই না, যখন অনেক কথা বাকি আছে এরকম কথা বলতেই থাকতাম। যাই হোক, তারপরে 2007 আমার পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল যে আমার অঙ্কে খারাপ হলো। আমি বললাম যে আমার অঙ্কে তো খারাপ হয়েছে, ও করলো যে কিছু হয়নি, সমস্যা নেই, আবার দিবা অঙ্কটা, আবার দিবা। তোমার আচ্ছা ঠিক আছে, অঙ্কটা আবার দিব। যাক, এই সাতটা এইভাবেই ফোনে কথা বইলা, সময় কাটাইয়া, পরীক্ষা দিয়ে এরকম করেই চলে গেল। কিভাবে যে চলে গেছে, 2008 সাল চলে আসছে, এবার কিন্তু একটু অন্যরকম হয়ে গেল। 2007-2007 যখন ও দেশে আসছে, তখন কিন্তু বড় বড় আমাকে ফোন দিয়ে আসছে যে আমি কিন্তু এই তারিখে আসব, বা আমি এই যে অস্ট্রেলিয়া এয়ারপোর্ট থেকে উঠতেছি, আমি ভেতরে ঢুকতেছি, এখন ফোনটা অফ করব, এরকম বলতো। এবার একটু অন্যরকম হয়েছে যে ও আমাকে বলেনি যে ও কবে আসবে, ও শুধু বলছে আমি দেশে আসতে পারি।
ওকে,
হ্যাঁ, যে আমি কবে আসবো এই তারিখটা কিন্তু আমাকে বলেনি। যখন ও অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে আসে, তখন আমাকে বলে যে আমি আজকে আসব, আমি আজকে প্লেনে উঠতেছি। আমি তো পুরো অবাক, আমি এক প্রকার কষ্টই পাইছি যে আমাকে জানালো না, এখনো উঠতেছে, এখনো আসবে, এরকম। তো আবার সেই ঢাকায় নেমে তারপর আবার ফোন দিল যে আমি আসি, আমি নামছি, এরকম। তারপরে আমি বললাম এরকম সময় নামছে যে ভোর চারটা, তখন ও নামছে। তখন ও গাজীপুরের দিকে রওনা দিতে পারতো তখন রওনাটা। তখন ও বলল কি যে আমি এখন, আমার এক ফ্রেন্ড আছে সুব্রত নাম, ওর বাসায় থাকবো ঢাকায়, পরের দিন আমি চলে যাব বাড়িতে। তো তখন আমার আমি জোর করিনি যে তুমি বন্ধুর বাসায় কেন থাকবা, তুমি গাজীপুরে চলে আসো, এয়ারপোর্ট থেকে গাজীপুরে যেতে কতক্ষণ লাগবে, চলে আসো, এটা আর বলিনি। তো ওকে ঠিক আছে, কিন্তু পরের দিন সকালে কিন্তু ওর বাড়িতে যাওয়ার কথা, পরের দিন সকালে ও বাড়িতে যায়নি, সারাদিন ঢাকায় ছিল, সারাদিন ঢাকা থেকে সন্ধ্যার পরে ও গাড়িতে উঠছে, আমাকে
বলেনি, এবং আপনার বাসায়ও সে আসেনি,
বলেও নি আমাকে যে আমি সন্ধ্যার পরে উঠছি। যখন ও আমাকে ফোন দিল, তখন আমি একটু বাহিরে একটু চিল্লাচিল্লির মধ্যে ছিলাম। তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ওঠো নাই, তুমি কি বাসে ওঠো নাই? বলে যে হ্যাঁ আমি তো বাসে, কিন্তু তখন ও ঢাকায়, ও কিন্তু গাড়িতে উঠছে সন্ধ্যার পরে। তখন আমি যখন সন্ধ্যার পরে রিং দিছি, তখন ও বলতেছে যে আমি এখনো পৌঁছাইনি। আমি বললাম তুমি না কখন রওনা দিছো, তুমি এখনো বগুড়া পৌঁছা নাই? বলে যে না আমি এখনো পৌঁছাইনি। আমি তুমি রওনাটা দিছো কখন? সন্ধ্যার পরে। তাহলে তো তুমি গাজীপুরেই আসতে পারতো, আমার সাথে দেখাটা করে যেতে পারতো, বা তুমি আসতে পারো না, আমাকে তো বলতে পারতো যে সানু তুমি এই জায়গাটা আসো, তোমার সাথে দেখা করে যাই, এটাও তো বলতে পারতো। বেশি মানে মনে হলো কি একটু বিরক্ত টাইপ, যে আমার কথা শুনতে ওর ভালো লাগতেছে না, এরকম রেখে দিল, রেখে বাড়িতে চলে গেল। তখন মানে ঈদ ছিল, ও ঈদটা করে, ঈদটা ছিল 7 তারিখে, ও আসলো 13 তারিখে ও গাজীপুর আসলো। আসার পরে একটু চেঞ্জ কিরকম আসলো যে ও বলতেছে যে আমি আজকে আসব, ও বের হয়েছে বাসা থেকে আজকে যে আমি আজকে আসব, কিন্তু ও আজকে আসেনি আমার কাছে। আজকে সকালে ও রওনা দিছে, পরের দিন রাত একটায় ও বাসে আসছে, তাও ওকে যায় নিয়ে আসতে হয়েছে। নিয়ে আসতে হয়েছে মানে গেটে তো আমাদের যে আমরা তো বাসায় থাকতাম, গেটে কিন্তু ওকে একা আসতে দিবে না, বা কোনো গেস্ট আসলে আসতে দিবে না, যার গেস্ট তাকে রিং করা হবে, তারপরে যায় নিয়ে আসবে। তারপর আমার ভাই যায় নিয়ে আসলো ওকে, যায় নিয়ে আসছে। তারপর আমি ও এর মধ্যে যে কাজটা হয়েছে যে আমি যখনও আসতেছে না, আসার কথা বলেও আসতেছে না, আমি বারবার শুধু ফোন দিতেছি যে তুমি কোথায়, তুমি এত লেট হয়, আর আমি বাসায় রান্না করে বসে আছি, তুমি এত লেট করতেছো কেন, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। ও বলতেছে আমি ব্যাংকে বসে আছি, ঢাকা ব্যাংকে বসে আছি। ব্যাংকে কি করো, ব্যাংকে কাজ আছে, ব্যাংকে বসে আছি বসে আছি। কিন্তু ও ব্যাংকে ছিল না, ও ব্যাংকে ছিল না, ও ছিল দিনাজপুর। যখন ও আসলো তখন রাত একটা,
দিনাজপুর ছিল এটা আপনি পরে জেনেছেন?
হ্যাঁ পরে জেনেছি। তো ও রাত্রে আসলো, রাত্রে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেলাম। পরের দিন ও আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাবে, বাণিজ্য মেলায় ঘুরতে নিয়ে যাবে।
দিনাজপুরে কি করছিল?
আমি বলতেছি এখনই যাবে, দিনাজপুরের ঘটনাটা এখনই যাবে। তো আমি বলতেছি বাণিজ্য মেলায় যাব, খুব রাতের কথাটা তো আমি ভুলে গেছি, যে আমাকে সারাদিন ঘুরে আসি পরের দিন রাত্রে আসছি এটা আমি ভুলেই গেছি। বাণিজ্য মেলায় ঘুরতে যাব, খুব খুশি। পরের দিন ওর সাথে আমি বাণিজ্য মেলায় ঘুরতে যাব। বাসে যখন উঠছি আমি, কতক্ষণই যাওয়ার পরই ওর একটা ফোন আসলো, ফোনটা ছিল ওর এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের।
ওর এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের, ওকে।
তো ও ফোন দিয়ে ওরা যখন কথা বলতেছে, আমি তো ও পাশের কথাগুলো শুনতে পারতেছি না, বাট ও যে আনসার করতেছে এগুলো কিন্তু আমি শুনতে পারতেছি। এরকম ছিল কথাগুলা যে আমি তো ইচ্ছা করে যাইনি, ইচ্ছা করে যাইনি, কাজলই আমাকে জোর করে নিছে। ও পাশ থেকে কি বলছে আমি জানি না, ও আবার বলতেছে যে কাজলকে আমি জোর করে নিইনি, কাজল আমাকে জোর করে নিছে, এরকম বলতেছে। তো আমি বুঝতে পারলাম যে ও ঢাকায় ছিল না, ঢাকায় ছিল না। তখন ওকে আমি তখন কিছু জিজ্ঞেস করিনি, বাণিজ্য মেলায় গেলাম, ওদের সাথে দেখা হলো, ওরাও ছিল, ওর গার্লফ্রেন্ড, ওর বন্ধু, আর বন্ধুর বন্ধু, বন্ধুর যে গার্লফ্রেন্ড ছিল ওটা, ওরাও ছিল ওখানে। ওদের সাথে প্রথমে পরিচয় করা দিল আমাকে, যে আমি ওর কাজিন হই, ওদের সাথে পরিচয় করা দিল যে আমি ওর কাজিন হই। কিন্তু যে ভাইয়াটা ছিল, ওই ভাইয়াটার যে গার্লফ্রেন্ড ছিল, সে তো তার গার্লফ্রেন্ডকে পরিচয় করে দিতেছে যে সে আমার গার্লফ্রেন্ড। তাহলে তার কি প্রবলেম যে সে আমাকে পরিচয় করে দিল আমি তার কাজিন? আমি খুবই অবাক হই। আমার আমি তখন মানুষের সামনে কিছুই বলিনি, কিছুই বলিনি। আমি বাণিজ্য মেলা ওর সাথে দিব্যি ঘুরে বেড়াইছি, খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি, বাসায় চলে আসছি। চলে আসার পর আমি ওকে জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি আমাকে ওদের সামনে কাজিন পরিচয় করে দিলা কেন, আমি কি তোমার কাজিন? বলে কি না, এখনই সবাইকে সবকিছু জানাতে চাই না, তাহলে আমার অনেক অসুবিধা হবে। ও তো ও যেহেতু ওর গার্লফ্রেন্ডকে পরিচয় করেছে, তুমি তো বলতে পারত যে এ আমার গার্লফ্রেন্ড, তুমি বউ পরিচয় না করাই দিলা, তুমি তো বলতে পারত যে এ আমার গার্লফ্রেন্ড। কি না, এটার অনেক প্রবলেম হবে, আমি অস্ট্রেলিয়াতে থাকি, আমার অনেক প্রবলেম হবে, আমি এখনই কিছু জানাতে চাই না, আমি যে বিয়ে করছি এটা আমি এখনই জানাইতে চাই না, এরকম একটা বোঝ দিল আমাকে। তো আমি তাই বোঝমাই না ওর কথা মতো চুপচাপ, আর কোনো কথা বাড়াইলাম না, কথা বাড়াইলে ঝগড়া হবে, এর জন্য কথা আর মানে বাড়াইলাম না। ও আমার সাথে এত মিথ্যা কথা বলে, আমরা সবাই টেলিভিশন দেখতেছি একসাথে বসে, এর মধ্যে ওর ফোন আসছে। ফোন আসার পর ও কি করলো, ও সবার সামনে থেকে উঠে বাহির রুমে যায়, দরজাটা আটকায়া কথা বলতেছে। এর মধ্যে আমি আবার উঠে যাই ওর রুমে যাওয়ার জন্য, দরজা ধাক্কা দিলাম, দেখি দরজা আটকানো। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, দরজা আটকে কার সাথে কথা বলে? আমি অত বেশি মানে অবিশ্বাসের কিছু ছিল না, আমি কথা দিন কার সাথে বলতেছি, এরকম একটা ই নিলাম যে আমি চলে আসলাম। চলে আসার পরে দেখি অনেকক্ষণ হয়ে গেছে ও কথাই বলতেছে। তারপর আমি দরজা নক করলাম, নক করার পরে খুললো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কার সাথে এতক্ষণ তুমি কথা বলো দরজা আটকে? তো বলো যে বাসায় কথা বলছি। বাসায় কথা বলতেছো, দরজা আটকে কথা বলা লাগবে কেন? এটা তো এটা লুকানোর কি? তুমি গাজীপুরে আসছো, গাজীপুরে তোমার শ্বশুর বাড়িতে আসো, এটা কি তোমার ফ্যামিলি জানে না? এটা না জানার কি আছে, তুমি লুকায় কথা বলো কেন? বল যে না আমার বাসায় জানে না যে আমি গাজীপুরে আছি। জানে না মানে তুমি তুমি বলো না যে তুমি গাজীপুরে তোমার শ্বশুর বাড়িতে? না বলি না। কেন না? এটা কি বলে আসতে হয়? কোন সন্তান কি তার বাবা মাকে বলে আসে যে আমি শ্বশুর বাড়িতে যেতেছি? তা তো বুঝতেছে যে আমি গাজীপুরে যেতেছি। আচ্ছা, তারপরে এর মধ্যে ও বলতেছে যে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করো, আবার পড়ো। তো আমি বলছি দেখো জুয়েল, আমার না পড়তে ভালো লাগে না, আমি পড়তে পারতেছি না, আমি পড়বো না আর পড়বো না, এরকম বলতেছি। তো বললো আমাকে, বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে তোমাকে কোনো জোর করব না, এটা নিয়ে তোমাকে কোনো জোর করবো না, তবে একটা কথা বলবো, সেটা হলো যে তোমার লাইফ সামনে তোমাকে অনেক দূর যেতে হবে, তো তুমি চিন্তা করো তুমি কি করবা।
ওকে, জুয়েল সম্পর্কে আমরা জানি, ও স্টুডেন্ট হিসেবে কেমন ছিল?
খুবই ভালো ছিল।
এসএসসি ইন্টার রেজাল্ট কি ছিল ওর?
ওর এসএসসি এ প্লাস ছিল, ইন্টারও এ প্লাস ছিল না, বাট কাছাকাছি এরকম ছিল।
ওকে ঠিক আছে, তারপর?
তো আমাকে এই কথাটা বলল, তো আমি অত পড়াশোনাটা সত্যি আমি এটাই ভুল মনে হয় যে আমি এটাই, আমার মনে হয়নি যে এটা না করলে আমার প্রবলেম হবে। আমি বলছি আরে জুয়েল তো বলছে যে এটা তোমার ইচ্ছা, তুমি কি বোঝো তুমি কি করবা, তো আমি ভাবছি আর না করলেও চলবে, তো পড়াশোনাটা ছেড়েই দিলাম, করলাম না।
আপনি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আপনি ছেড়ে দিলেন?
ছেড়ে দিলাম, করলাম না। তো 2008 ওর সাথে একটা এই একটা ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? যে আমি পড়বো না, আমি পড়বো না। ও বলতেছে, ও কিন্তু জোর নাই যে জোর করতেছে না তোমাকে পড়তেই হবে, এরকম না যে তুমি ভাবো তুমি কি করবা। আর আমার এরকম হইতো যে যখন আমাকে পড়ার বিষয়টা করতো আমার একটু রাগই হইতো, কি বারবার শুধু একই কথা পড়া, আমি পড়বো না, আমার হবে না, আমি পড়বই না, এরকম বলতাম।
কেন আপনি চিন্তা করতেন যে আপনার পড়া হবে না, সবাই যদি সহপাঠীরা পড়া?
আমি বলি, আমি যখন এসএসসি পরীক্ষা দিই যখন আমার অঙ্কে খারাপ হলো, তখন কিন্তু আমি আমার যখন আমি রেজিস্ট্রেশন করতে গেলাম, আবার যখন রেজিস্ট্রেশন করতে গেলাম তখন স্যাররা আমাকে আটকাই দিল। কি কারণে আটকাই দিল? যে তুমি অঙ্কর যে পরীক্ষাটা টেস্ট পরীক্ষাটা এটা দাওনি, তোমাকে ফাইনাল পরীক্ষা দেওয়ানো যাবে না। এর জন্য আমার মনেই ভেঙে গেছে যে আমি একটা পরীক্ষা দেবো, আমি তো জানতামই না যে টেস্ট আবার দেওয়া লাগবে অঙ্ক পরীক্ষাটা। আচ্ছা আমি আর পড়লামই না। তো ওর শুধু একই কথা ছিল যে তুমি ই করো, তুমি তুমি ভাবো তুমি কি করবা, তুমি ভাবো তুমি কি করবা। কিন্তু ওর মনে কি ছিল আমি বুঝিনি। তারপর 2008 ও আমার কাছেই ছিল। আর 15 দিন, 2 মাস ছিল, 2 মাসের মধ্যে 15 দিন ও আমার কাছে ছিল, বাকি সময়টা ওর বাড়িতে ছিল এবং বিভিন্ন কাজে ও ব্যস্ত ছিল। দেখা গেছে যে সম্পূর্ণটা বাড়িতে ছিল না, ঢাকায় ছিল বা কোনো বন্ধু বান্ধবের বাসায় ছিল, এরকম 15টা দিন আমাকে দিছিল। তারপর এর মধ্যে 2008 ওরকে নিয়ে আমি আমার মানিকগঞ্জ আন্টির বাসায় ছিলাম 8 দিন। ওখানে আমি ঘুরতে যাই, আমার নানু বাড়িতে যাই, এখানে সেখানে ঘুরেও বেড়াইছি, সময় দিছে আমাকে। তো যখন ওর যাওয়ার সময় হয়ে গেল, তখন আমার আম্মু আবারও বলল যে এইবার রাইখা যাও, এইবার ওকে রাইখা যাও, ও যখন পড়াশোনা করবে না এবার ও রাইখা যাও
শ্বশুরবাড়িতে।
হ্যাঁ, শ্বশুরবাড়িতে এবার রাইখা যাও। বলে যে না, ও শুধু ম্যাট্রিক পরীক্ষাটা দেখ, ও শুধু ম্যাট্রিক পরীক্ষাটা দেখ, আমি ওরে বাসায় ঠিকই তুলে নিব।
আচ্ছা, আপনার ভিতর কি এরকম একটা চিন্তা কাজ করেছিল যে বিয়ে যেহেতু হয়ে যায়, বিয়েই তো আসলে মেয়েদের লাইফের একটা আসল ডেস্টিনেশন, পড়াশোনা না করলেও চলে, এরকম একটা ব্যাপার সম্পর্কে কাজ করতো?
কাজ করতো এরকমই, যে
বিয়েতে
হয়ে গেছে আর পড়াশোনা করে কি হবে, আর কি দরকার? কিন্তু
অদ্ভুত একটা ব্যাপার, আমি শ্রোতাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই এই সুযোগটাতে, সেটা হচ্ছে যে এটা কিন্তু মানে অস্বাভাবিক কোনো কিছু না। আমরা মেয়েদের ক্ষেত্রে এরকম দেখে থাকি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও, বিয়ে করার পরে অনেকেই জব টব কিছু করেন না, মানে পড়তে হয়েছে তাই পড়েছেন। এক দুই নম্বর আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে, অনেক সময় দেখা গেল অনেক ভালো ছাত্রী ছিল, বিয়ে হয়ে গিয়েছে তারপরে পড়াশোনা ইচ্ছে করে বন্ধ করে দেয়। এটা পারিবারিকভাবেও যেমন সমর্থন করা হয়, এবং একই সাথে ওই মেয়েরও একটা ব্যাপার থাকে, যেমন আজকে শানু বলছে যে না, ওর মধ্যে একটা চিন্তা ভাবনা এইভাবে গড়ে করেছিল যে বিয়ে যেহেতু হয়ে গেছে আর পড়াশোনা করে কি হবে। যাই হোক, এই ব্যাপারটা আসলে কতটা ভালো কতটা মন্দ সেটাই গল্প থেকে উঠে আসবে, আপনারা শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। শানু তারপরে কি হলো?
তারপর ও চলে গেল, সময় হয়ে গেল ওর যাওয়ার, 2 মাস দেশে থাকার পর ও চলে গেল। চলে যাওয়ার পর যেটা হলো যে আমার আমার যে নাম্বার ছিল বাংলালিংক নাম্বার, সেটাতে অস্ট্রেলিয়া থেকে একটা মেয়ে ফোন দেওয়া শুরু করলো।
অস্ট্রেলিয়া থেকে একটা মেয়ে ফোন দেওয়া শুরু করলো আপনার নাম্বারে?
হ্যাঁ, আমার নাম্বারে। আমি এর আগে একটা কথা বলিনি, সেটা হলো যে যখন আমি একটা গ্রামীণ নাম্বার ইউজ করতাম প্রথম, তখন আমার নাম্বারে একটা ফোন আসছিল, তখন আমাকে পরিচয় দেয়নি, যা শুধু বলছিল যে আমি অস্ট্রেলিয়া থেকে। তখন আমি ভাবছি যে এটা হয়তোবা জুয়েলের কোন ফ্রেন্ড হবে, তখন ভাবছিলাম যে হয়তোবা ওর ফ্রেন্ড হবে। তারপর যখন আমি জুয়েলকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা তোমার কি কোনো ফ্রেন্ড আছে এরকম দুষ্টামি টুষ্টামি করে আমাকে ফোন দিছিল একটা মেয়ে, তো বললো যে তুমি এক কাজ করো, কোথা থেকে কোন মেয়ের কোন কাহিনী শুনছো কি শুনছো না শুনছো, তুমি এক কাজ করো তুমি নাম্বারটা চেঞ্জ করে ফেলো। তখনই আমি নাম্বারটা আসলে চেঞ্জ করে ফেলি ওর কথাতে।
জুয়েল বলে যে আপনাকে নাম্বারটা,
হ্যাঁ নাম্বারটা চেঞ্জ করে ফেলো। তো আমি নাম্বারটা চেঞ্জ করে বাংলিক নাম্বারটা নিই। যখন ও 2008 চলে গেল তখন আমার এই নাম্বারে ওই মেয়েটা ফোন দেওয়া শুরু করলো, ফোন দেওয়া শুরু করলো। ফোন দিয়ে যেসব কথা হইত, যে কথাটা ছিল এইরকম যে তুমি কি জুয়েলের ওয়াইফ? আমি বললাম আপনি কে? আমি জিজ্ঞেস করলাম আপনি কে? তো বললো আমি কে সেটা তোমাকে বলছি, তার আগে বলো যে তুমি কি জুয়েলের ওয়াইফ?
ঠিক এই জায়গাটা থেকে আমরা একটু বিরতি নিতে চাই, মানে সংবাদের একটা ছোট্ট বিরতি। এই গল্পের বাকি পার্টটা আমরা শুনব সংবাদের পর। যে ভদ্রমহিলাটি ফোন দিতেন শানুকে, তিনি আসলে কে সেটা আমরা জানবো সংবাদের পর। ছোট্ট একটা বিরতি, সংবাদ মাত্র দুই মিনিটের, বিরতির পর ফিরে আসছি। আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন এবিসি রেডিওর বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো 8920, যেটা এবিসি রেডিও রাত 11টার সংবাদের পরপরই শুরু হয় এবং রাত 2 পর্যন্ত চলে। কথা বন্ধু কিবরিয়া আপনাদের সঙ্গে থাকে এবং লাখো শ্রোতা আমাদের সঙ্গে থাকেন। আমাদের এই অনুষ্ঠানটির জন্য একটা নির্দিষ্ট নাম্বার রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। এখানে আপনি ফোন করে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর আপনার যদি আপনার জীবনের গল্প বলতে ইচ্ছে করে আপনি সেটা বলবেন, বলে বলবেন আমাদেরকে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আর ফেসবুকে আমাদের সাপ্তাহিক আড্ডা চলে এবং আমাদের হ্যালো 8920 সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের ফেসবুক পেজটি। ওখানে আপনি যদি হ্যালো 8920 পছন্দ করেন কিংবা হ্যালো 8920 মেম্বার হতে চান, তাহলে এই পেজটিতে লাইক দিয়ে আপনি আমাদের মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের পেজের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। এখানে আপনি আমাদের ইনবক্সে টেক্সট পাঠিয়ে অতিথি হয়ে আসতে পারেন আমাদের অনুষ্ঠানে, একই সাথে পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন এবং যাবতীয় মতামত মন্তব্য অনুষ্ঠান সম্পর্কে আমাদের অতিথির সাথে সরাসরি যোগাযোগ করা, অতিথি সম্পর্কে জানা, অতিথিকে কোনো বিষয়ে হেল্প করতে চাওয়া, যাবতীয় কমিউনিকেশন, যাবতীয় যোগাযোগ আপনি পেজটিতে করতে পারবেন facebook.com/hello8920। সংবাদের পরই ফিরছি, সাথেই থাকুন। সংবাদের পর আরো একবার স্বাগত হ্যালো 8920 তে। কিবরিয়া আপনার সঙ্গে আছি আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। হ্যালো 8920 তে আপনি অংশগ্রহণ করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবার বলছি 9115668, এবং আমাদের ফেসবুকের পেজে, আমাদের ফেসবুক পেজে গিয়েও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই অনুষ্ঠান সম্পর্কে আজকের অতিথিকে কোনো প্রশ্ন করার থাকলে বিভিন্ন রকমের মন্তব্য করতে পারেন। ওখানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি রেডিও স্ট্যাটাসে গিয়ে আপনি আজকের অতিথি শানুকে নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা আপনার গল্প নিয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনি করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবার বলছি facebook.com/hello8920। শানু মানে শামিমা, আপনার ডাকনাম তো শানুই তাই না? আচ্ছা, তো আপনাকে মেয়েটি ফোন করত এবং বলতো কি জানো, বলতো আপনি বলুন।
আচ্ছা, মেয়েটি ফোন দিয়ে আমাকে বলতো যে আপনি কি জুয়েলের ওয়াইফ? তো আমি প্রথমে জিজ্ঞেস করি যে আপনি কে, তো বলে যে আমার পরিচয়টা একটু পরে দিই, আপনি আগে বলেন যে আপনি কি জুয়েলের ওয়াইফ কিনা। হ্যাঁ আমি তো জুয়েলের ওয়াইফ, আপনি কে? তখন আমাকে বলে যে আমার নাম সোমা,
সোমা
আমি অস্ট্রেলিয়া থাকি আর জুয়েলের সাথে আমার 2 বছর ধরে রিলেশন।
রিলেশন মানে কিসের রিলেশন?
দুজন জনকে ভালোবাসে
2 বছর ধরে।
হ্যাঁ, তখন শুনে কোন রকমই মনে করিনি, মনে করছি যে দুষ্টামি, আমার সাথে ফান করা হচ্ছে, সবাই মিলে মনে হয় একসাথে বসে দুষ্টামি করতেছে এরকম মনে করছিলাম। যখন একের পর এক, দিনের পর দিন আমাকে এরকম ফোন দেওয়া হয়, আজে বাজে কথা বলা হয়,
মাঝে মাঝে কথা বলতো মানে আপনাকে
এরকম ছিল যে কথাগুলো এরকম যে তুই মেয়েটা আমাকে তুই করেই বলতো যে তুই স্কুল পাস না করতেই তুই এত কিছু করছিস, সেই মেয়ে যে কতটা ভালো আমার জানা আছে, ওর ফ্যামিলি কিভাবে মানবে এরকম। তারপর বিভিন্ন গালিগালাজও দেওয়া হয়েছে আমাকে।
একটা মেয়ে আরেকটা মেয়ের এত বড় শত্রুতা?
গালিগালাজ দেওয়া হয়েছে। আর আমাকে যেটা বলতো যে জুয়েল সম্পর্কে আমাকে বলতো যে আমি ওকে তো এখানে এখানে অস্ট্রেলিয়াতে জুয়েলকে আমি চাবুক মারি, প্রতিদিন ওকে চাবুক মারা হয়, আর ওকে তো আমি ছাড়বো না, আর দেখবো তুইও কিভাবে অস্ট্রেলিয়াতে আসিস, আমাকে এরকম বলতো।
চাবুক মারি মানে কি?
চাবুক মারি বলতে বুঝাইছে যে ও জুয়েল যে এটা জেনে ও যে ও বিবাহিত বউ আছে বাংলাদেশে, এটা জেনে ওর সাথে কেন রিলেশন করল।
আচ্ছা আচ্ছা,
এটা জানার মানে এটা করে ও কেন ওই মেয়েটার সাথে এরকম করলো, এটাই এটার জন্য ওকে প্রত্যেক নিয়ত একটা হয়তো বা এরকম একটা পজিশন সৃষ্টি করে যে এটাকে চাবুক মারা বলে এরকম
বোঝে।
এরকম হয়েছে যে যখন ও যাওয়া শুরু গেল তখন থেকে আমাকে ফোন দেওয়া খুবই কম দিত, ফোন 15 দিন পর বা এরকম হইতো, 15 দিন পর পর ও ফোন দিত না। আমি যখন ওকে এই যে এই বিষয়টা নিয়ে যখন ওর সাথে কথা বলবো এর জন্য যখন আমি ফোন দিতাম তখন আমাকে বলতো যে আমি তো ব্যস্ত, আমি তোমাকে পরে ফোন দিতেছি এরকম বলতো। তারপর দেখা যেত যে 15 দিন 20 দিন পরে আমাকে ফোন দিত। একটু অবাকই হই যে মানুষ প্রতিদিন 3-4 বার ফোন দিত, সে মানুষ 20 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে আমাকে ফোন দেয় না। তখন আমি ওর আচরণে আর মেয়েটার কথাবার্তায় একটু একটু সন্দেহ করা শুরু করি। তখন আমি মেয়েটাকে অনেক কিছু জিজ্ঞেস করি যে আপনারা কতদিন ধরে রিলেশন করছেন, আপনি কি জানেন না যে ওর ওয়াইফ আছে? বলে যে না আমি জানলে, আমি একটু শিক্ষিত মেয়ে, আমি ঢাকা থেকে ঢাকা জাহাঙ্গীর থেকে ইংলিশ অনার্স করছি, তারপর এখানে এসে আমি নিজে জব করি, নিজে পড়াশোনা করি, আমি কি জেনে শুনে এই কাজটা করবো?
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স করেছে।
তো আমি কি জেনে শুনে এই কাজটা করবো, তোমার কি মনে হয়? আমাকে জিজ্ঞেস করতেছে। তো বললাম আমি আসলে আমি জানি না, আমি বলছি আমি জানি না। তো আপনি এখন তো জানছেন, তাহলে এখন কেন সরে যান না, এখন সরে যান। বলে না আমি সরবো না, তুই সরে যাবি, আমাকে বলে তুই সরে যাবি, তুই অস্ট্রেলিয়াতে আসতে পারবি না, আর ওকে আমি এখান থেকে যেতে দেবো না, জুয়েলের কথা বলতেছে, ওকে আমি যেতে দেবো না। তখন আমি ও জুয়েলের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করি, যে আমি ওকে বলি যে আমাকে এই মেয়েটা এত জ্বালাইতেছে, আমি শান্তি পাইতেছি না, আমি সারাক্ষণ টেনশনে আছি এই বিষয়টা নিয়ে। ওরে বলি, ও আমাকে কি বললো যে মেয়েটা হচ্ছে ওর ফ্রেন্ড, পাশে ফ্ল্যাটে থাকে, এতটুকুই। তখন আমি বললাম যে ও তোমার ফ্রেন্ড, ও এতটুকু এতটুকু সম্পর্ক, তাহলে ও আমাদের কিভাবে বিয়ে হয়েছে এই জিনিসটা ও কিভাবে জানলো? তো বলছে যে জানতে পারে না, আমি বলতে পারি না এই বিষয়টা, আমি কি বলতে পারি না? আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে ওকে বললো আমার কাছে যেন ফোন না দেয়, আমার ভালো লাগে না কথা বলতে, এরকম কথা বলে আমার ভালো লাগে না, আমাকে ফোন দিতে মনা করে দিও। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। কিন্তু এটা কিন্তু হয়নি, আমাকে রেগুলার ফোন দিত, রেগুলার মেয়েটা আমাকে ফোন দিত, কিন্তু জুয়েল কিন্তু রেগুলার ফোন দেওয়া বন্ধ করে দিল। রেগুলার ফোন দিত, কথাগুলো ঠিক এইরকমই ছিল যে তুই খারাপ মেয়ে, তুই নষ্ট মেয়ে, তোর বাবা মা কিভাবে পারল, মেয়েকে ছেড়ে দিল, একটা ছেলের পিছনে ঈদ করে দিল, ও জুয়েলকে বড় লোক পাইছিস, টাকাওয়ালা পাইছিস, এই সেই মানে যত রকমের হাবিয়ে যাবি কথা আছে সব। এগুলো শুনে আমি কিন্তু কোনো উত্তরই দিতে পারিনি, আমি শুধু মেয়েটার কথা শুনে কান্নাকাটি করছি, কোন উত্তর দিতে পারিনি। আমি শুধু অবাক হয়েছি একটা বিষয় যে আমি একটা একদিন মেসেজ দিলাম, একটা মেসেজ দিছি জুয়েলকে, সেই মেসেজটা আমাকে জুয়েল রিপ্লাই না করে ওই মেয়েটা আমাকে রিং দিয়ে রিপ্লাই করছে যে তুমি এই মেসেজটা যে পাঠাইছো, জুয়েল তো নাই, জুয়েল তো ওর ফোনটা রেখে কাজে গেছে, এরকম বলছে। তো আমি তাও বিশ্বাস করিনি মেয়েটার কথা, বিশ্বাস করিনি। আমি কি করছি, ওর পার্সোনাল নাম্বারে ফোন দিছি, ফোন দেওয়ার পর দেখি মেয়েটাই রিসিভ করছে। আমি হ্যালো না বলে মেয়েটার কণ্ঠটা শুনেই আমি লাইনটা কেটে দিছি। তারপর আমি কেটে দেওয়ার পরে যখন আমি আর কোন মেসেজ কোন ফোন কোন কিছু দেইনি, তার কিছুক্ষণ পরেই যখন জুয়েল বাসায় ফিরছে, মনে হয় আমি জানি না কেন জানি ও আমাকে ফোন দিছে, হয়তোবা ওই মেয়েটার কাছেই শুনছে যে আমি আমি ফোন দিছি, মেয়েটা রিসিভ করছে, এরকম শোনার পর আমাকে ফোন দিছে হয়তোবা। ফোন দেওয়ার পর যখন ও ফোন দিছে তখনই আমি সাথে সাথে জিজ্ঞেস করছি, আচ্ছা তুমি আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দিবা? বলো যে কি? বলছি যে একটা মেয়ে কতটুকু অধিকার দিলে তোমার পার্সোনাল ফোনটা রিসিভ করতে পারে? তখন ও আমাকে বলে যে আসলে কি, আমার ফোনটা তো আমি রেখে গেছি, ওর একটা ফ্রেন্ড ছিল রেজন নাম, তো বলল যে রেজনকে বলছিলাম ফোনটা নিয়ে আসার জন্য, ও নিয়ে আসেনি, এর মধ্যে দেখছে যে আমার ফোনটা বাজতেছে, তো সুমা রিসিভ করছে, এরকম বোঝাইল আমাকে। তো আমি বললাম আচ্ছা রিসিভ করছে ভালো কথা, আমাকে আমাকে এত বাজে বাজে কথা কেন বলে? তুমি কি কিছু বলবা? তুমি কি আমাকে সত্যিটা বলবা, আসলে কি হয়েছে, সমস্যা কোন জায়গায়, বা তোমার সাথে মেয়েটার কি কোনো রিলেশন? তুমি আমাকে বলো। বলে কিছুই বলে না, যে না আমার মেয়েটার সাথে কিছুই না, মেয়েটার সাথে আমার কিচ্ছু না। যখনই আমি এই কথা তুলি একটা বিষয় খেয়াল করছি যে ওবি অনেক বেশি রেগে যায়, অনেক বেশি রেগে যায়, কথাটা এড়াই যেতে চায়, বলতে চায় না যে মেয়েটার সাথে ওর কি রিলেশন, বলতে চায় না। কোনোভাবেই আমি জানতে পারি না মেয়েটার সাথে ওর কি সম্পর্ক। তারপর যাই হোক, এরকম করে একটা বছর মেয়েটা আমাকে ফোন দেয়, একটা বছর ওর সাথে মেয়েটার সাথে আমি কন্টিনিউ কথা বলি, এরকম ও আমার বিষয় জানতে পারে, আমি ওর বিষয় জানতে পারি। তারপরে আমি একটা অনুষ্ঠানে যাই, সেখানে হঠাৎ করে মেয়েটা ফোন দেয়। তো মেয়েটার সাথে এত বাজে বাজে কথা বলতেছিল যে আমি ওর সাথে পারতেছিলাম না, কথার অ্যান্সার দিতে পারতেছিলাম না। তখন আমার এক আন্টি ছিল, যে আন্টির কথা আমি বলছি, অ্যাডভোকেট, ওই আন্টি ছিল সাথে আমার। আমি আন্টিকে ফোনটা দিয়ে দিছি যে আন্টি দেখেন মেয়েটা আমাকে কি বলতেছে, এত খারাপ কথা বলতে। তো আন্টিও, মেয়েটাও গালাগালি করতেছে, আন্টিও অনেক গালাগালি করছে। তার কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ করে আমি যখন ফিরতেছি, বাসার দিকে ফিরতেছি, তখন আমি দেখি যে জুয়েলের যে পার্সোনাল নাম্বার আছে ওটা থেকে আমাকে ফোন আসছে। ফোন আসার পর ও আমাকে এত, এই ফোনটা ছিল ওর অনেকদিন পরে, প্রায় 20 দিন কি 25 দিন পর আমাকে ফোনটা দেওয়া। এই ফোনটা, ফোনটা দেওয়ার পরে যে আমাকে কথাগুলো খুব খারাপ করে বলতেছিল।
কে বলছিল এটা?
জুয়েল। হ্যাঁ, খারাপ করে বলতেছিল এবং তুই তুই করে বলতেছিল।
ফার্স্ট টাইম?
হ্যাঁ, ফার্স্ট টাইম আমাকে তুই তুই করে বলতেছিল। আমি ওরে কিছুই বলিনি, কিছুই বলতে পারিনি। আমি শুধু বলছি যে তোমার, আমি মেয়েটাকে গালাগালি করছি সেটা তোমার লাগছে, আর মেয়েটা যে আমাকে এত কিছু বলছে, আমি যে তোমার কাছে এতবার বললাম যে মেয়েটা আমাকে এত কিছু বলল, সেটা তোমার একটুও লাগলো না? আমি তোমার ওয়াইফ, ও আমাকে এত কিছু বলছে সেটা আমি তোমার কাছে বললাম, তুমি সেটা নিয়ে কোনো প্রতিবাদ করলাম না, আর মেয়েটাকে আমি বকা দিছি সেটাতে তুমি আমাকে এরকম গালাগালি করতেছো? বলে যে, তখনই আমাকে ফার্স্ট বলল যে তুই এখনো পেপারটা হাতে পাস নাই। আমি বললাম যে কিসের পেপার? তো তখনই আমাকে বলল যে পাবি, জলদি তুই একটা পেপার পাবি। সেদিনই কথা বলার পর ওর কথা সহ্য করতে না পেরে আমি এক প্রকার লাইনটা কেটে দিই, কথা বলতে চাই না, বাসায় চলে আসি। সারাক্ষণ একটা টেনশন যে কি হইতেছে, আর দেখা গেছে মিনিটে মিনিটে আমাকে ফোন দিত মেয়েটা। হ্যাঁ, একটু পর পর ফোন দিত। একদিন ফোন দিছে, ফোন দেওয়ার পর দেখি যে ও আমি আমাকে বলছে যে তোর, মেয়েটা বলতেছে তোর জুয়েল বাবার সাথে কথা বলিস না এখন, এরকম এরকম বলতেছে। তখন আমিও বলছি যে যদি তোর সাহস থাকে তাহলে তুই তোর জুয়েল বাবাকে ফোনটা দে, এরকম বলছি আমি। তো ফোনটা না দিয়ে দুজন ওই ফোনটা কাটিনি, নায়িকা এটে ওরা দুজন ওখানে ঝগড়া করতেছে আমি শুনতেছি। হ্যাঁ, দুজনেই খুব ঝগড়া করতেছে, তুই তোমার ই করে কথা বলতেছি আমি এগুলো শুনতেছি। তখন আমি
রিপিট করেন ওই জায়গাটা, দুজন ঝগড়া করতেছে।
হ্যাঁ, দুজন ঝগড়া করতেছে, ফোনটা কিন্তু কাটিনি, আমি শুনতেছি এই পাশ থেকে যে ওরা ঝগড়া করতেছে এবং দুজনে তুই তুই করে কথা বলতেছে আমি শুনতেছি। তখন আমি বুঝতে পারলাম যে ওরা একসাথেই থাকে এবং একসাথে ওরা বসবাস করতেছে, ওদের মধ্যে অবশ্যই কোনো রিলেশন আছে, তখন আমি বুঝতে পারছি। তারপর আমি ওদের ফোনটা কেটে বাসায় আসি, বাইরে ছিলাম আমি, বাসায় এসে তারপর আমি আম্মুকে সেদিন আমি সব বলছি যে আম্মু আমাকে এই মেয়েটা আমাকে ফোন দেয় এবং এগুলো এগুলো কথা বলে। তো আমার আম্মু বলে তুমি জুয়েলকে বলছো? বলছি, জুয়েল আমার সাথে এই করতেছে, জুয়েল আমাকে এই ভাষায় কথা বলছে, জুয়েল আমাকে এই গালিটা দিছে, আমি এরকম বলছি। তখন আমার মা ওর সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু যখনই আমি ফোন দেই ও তো ফোন দেওয়া বন্ধই করে দিছে, ও টোটালি ফোন বন্ধ করে দিছে যে আমাকে আমার ফোন দিবেই না। আমি অনেক অনেক চেষ্টা করছি ওর সাথে কথা বলার জন্য, অনেক ফোন দিছি। দেওয়ার পর ও ফোন রিসিভ করলে ও যখনই দেখে যে আমার ভয়েসটা, তখনই ও লাইন কেটে দেয়, যখনই আমার ভয়েসটা শুনে তখনই ও লাইনটা কেটে দেয়। তারপর আমার কিছুতেই যোগাযোগ করতে পারি না, না আমার বাবা মার সাথে কথা বলে দিতে পারতেছি, না আমার সাথে কথা বলে। আমি জানতেই পারলাম না যে কেন ও এরকম করতেছে, ও আমাকে সরাসরি কেন বলে না, কিছুই না, না বলতেছে মেয়েটার সাথে রিলেশন আছে, না আমাকে কিছু বলতেছে, মেয়েটাকে দিয়ে আমাকে গালাগালি করতেছে, আর মেয়েটা যখন বলতেছে তখন ও আমাকে রিং করে গালাগালি করতেছে। এই অবস্থা চলতেছে 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 2009 সাল নভেম্বরের 23 তারিখ আমি একটা পেপার হাতে পাই, পেপারটা ছিল এরকম যে স্বামী কর্তৃক তালাকের নোটিশ।
তো পেপারটা আমার সামনে রয়েছে, আমি একটু আমাদের শ্রোতাদেরকে পড়ে শোনাতে চাই। 2009 সালে কত সালে পেয়েছিলেন এটা? 2009 সালে কত তারিখ?
নভেম্বরের 23।
1961 ইংরেজি সালের মুসলিম পারিবারিক আইন এর 7-1 ধারা মতে স্বামী কর্তৃক তালাকের নোটিশ জনাবা যথাযথ সম্মানপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী, আপনার হাজবেন্ডের নাম, তার পিতার নাম এবং তার গ্রাম ঠিকানা, তারপরে হচ্ছে হল এখানে কেয়ার অফ প্রফেসর হাবিবা বেগম, উনিকে
উনি হচ্ছে ওনার বাড়িতেই হচ্ছে ওনারা মানে ভাড়া থাকে,
ওনার কেয়ার অফ দেওয়া আছে ওনাকে। আর এখানে যেটা আছে যে নিকা নামা আপনাদের বিয়ে হয়েছিল 2002 তারিখে,
না এটা ও এখানে একটা কথা আছে যে ও বিয়ের তারিখটা ঠিক মতো লিখতে পারে না। আর এখানে যে কাজটা হয়েছে ও যে তারিখটা দিছে তালাকের তারিখটা সেটা হচ্ছে যে 2008 যখন ও দেশে আসছে, যখন ও এখান থেকে যায় সেই তারিখটা কিন্তু ও দিয়ে তালাকটা পাঠাইছে, কিন্তু পেপারটা কিন্তু আমি টানা এক বছর পর পাইছি।
আচ্ছা, তার মানে ও দেশে এসে যখন আপনার সাথে ভালো ব্যবহার করেছে তখন
কিন্তু ওই পেপারটাও সাইন করছে, মানে ও দেখাইছে যে ওই তারিখে যাওয়ার সময় আমি এই তালাকটা দিয়ে গেছি।
এখানে যে রেজিস্টার অফিসের আমি সিল সাপোর্টটা পাচ্ছি সেটা হচ্ছে ডেমারিয়া থানা কেরানীগঞ্জ জেলা, কেরানীগঞ্জ থেকে ও জিনিসটা
করেছে।
কেরানীগঞ্জে কি আপনার জানা মতে?
আমার জানা মতে ওখানে আমি কাউকে চিনি না বা ওর কেউ আছে আমার মনে হয় না এরকম।
ওকে, তাহলে সালটা মানে ডেটটা পিছনে দিয়ে সে কাজটা করেছে। আপনার নাম আছে এখানে এবং আপনার বাসার অ্যাড্রেস, তারপরে লিখেছে বিবাহ পর হইতে আপনার কারণ যেটি দেখিয়েছে, উক্ত স্ত্রী স্বামীকে মানসিকভাবে নির্যাতন করে, টাকা পয়সা দাবি করে, মনের অমিল বনিবানা হয় না। তারপরে লিখেছে যাহা শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী, বিধায় অদ্য 27-1-2009 ইংরেজি তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আপনার নাম এক তালাকে বায়েন করিয়া বিবাহ বন্ধন ছিন্ন করিলাম। তারপরে মর্মতকরণ হল বিবেদক হচ্ছে আপনার হাজবেন্ডের নাম, ওর সাইন তো না এখানে, মোহাম্মদ আব্দুল্লাহ কাউসার, এটা কি ওর সাইন?
না, এটা আমার মনে হয় না যে ওর হাতের লেখা।
নিবেদক মোহাম্মদ আব্দুল্লাহ আল কাউসার, আপনার বিবাহের কাবিন নামটা কই? আপনার বিবাহের কাবিন নামে ওর হাতের সাইনটা কই?
এখানে
আপনাদের দুজনের সাইনই তো অবশ্যই নিশ্চয়ই থাকবে, এই যে আব্দুল্লাহ আল কাউসার, রাইট? ওকে, আমি এখানে আমি আমার শ্রোতাদেরকে বলছি, আমি আমার নিজের দুই চোখ দিয়ে যেটা দেখতে পাচ্ছি সেখানে যেটা মনে হচ্ছে আমার কাছে যে ইয়েস, এই সাইনটা তো নিজে করেছিল, রাইট?
হ্যাঁ, এটাও নিজে করছে।
আপনি কি দুবছরে বুঝতে পেরেছেন যে এই দুজনের সাইন একরকম না?
একরকম না, আমি পেপারটা হাতে পাওয়ার পরেই বুঝতে পারছি যে এটা ওর সাইন না।
এবং এখানে যেটা মজার বিষয় হচ্ছে যে কাবিননামাতে যে সাইনটা আছে আবদুল্লাহ আল কাউসার, সেখানে আবদুল্লাহ বানানটা হচ্ছে ঠিক আছে, এখানেও ঠিক আছে, আল ঠিক আছে, আবদুল্লাহর পরে উনি কোন হাইফেন ইউজ করেননি, ওখানে আলের পরে কোন হাইফেন নাই, এখানে হাইফেন ইউজ করা হয়েছে। কাউসার বানানে ও লিখেছে কয় আকার রস্য মূর্ধন্য ষয় আকার আর বয়শূন্য র, কিন্তু তালাক নামাতে দেখলাম কাউসার বানানে লেখা হয়েছে কয় আকার ও, এখানে রস্যটা নেই এবং হাতের লেখার মধ্যে কোনো মিল নেই, তার মানে এটা আপনার হাজবেন্ডের সাইন না, কিন্তু আপনার হাজবেন্ড যে কোনো কাউকে দিয়ে এই কাজটি করিয়েছে। এবং এখানে কেরানীগঞ্জ থানার সিলসাপুর সরকারি অফিসারে যেটা থাকার কথা সেটা এখানে আছে। কি স্টোরির মুখোমুখি হয়েছে বাবা আজকে। ওকে, তারপরে এটা পাওয়ার পরে কি হলো, কি করলেন?
এটা পাওয়ার পরে আমি তো যখন হাতে পাই তখন তো মানে ই হয়ে গেছে, একদমই শক্ত হয়ে গেছি, কি করব কিছুই বুঝতে পারিনি। ওর সাথে যোগাযোগের অনেক চেষ্টা করছি, ওর ফ্যামিলিতে যোগাযোগের চেষ্টা করলাম, ওর ফ্যামিলিতে কি হয়েছে যে ওর বাবা মার সাথে আমাকে কথা বলতে দেয় না। আমি যে নাম্বারটাই ফোন দিতাম সেই নাম্বারটা ব্যবহার করতো ওর ভাই, ওর বড় ভাই। ওর ভাইকে যখন আমি ফোন দিলাম আমি তখন বললাম যে আমাকে একটু মাকে দেন, আমি একটু কথা বলবো, আমার মার সাথে একটু কথা আছে। তখন বলল যে যা বলার তুমি আমার সাথেই বলো। বড় ভাইটা বলল যা বলার তুমি আমার সাথেই বলো। আমি বললাম যে আপনার ভাই এরকম করার মানে কি, মানে তার সাথে তো আমার কিছুই হয়নি, না ঝগড়া ঝাটি কিছুই হয়নি, তাহলে হঠাৎ করে পেপার পাঠায় দিল, আমি তো কিছুই বুঝলাম না, কি হয়েছে, আপনাদের সাথে কি কিছু বলছে বা আপনারা কি জানেন, এরকম জিজ্ঞেস করলাম। তো ভাইয়ের অ্যান্সারটা ছিল এরকম যে তোমরা জানো যে তোমাদের মাঝে কি হয়েছে সেটা তোমরা জানো, আমরা জানি না, এরকম অ্যান্সার। তারপর আমি অনেকবার অনেক নাম্বারে ফোন দিয়ে আমার শাশুড়ির সাথে কথা বলতে চাইছি কিন্তু আমার শাশুড়িকে আমি পাই নাই। তার সাথে আমার একবার কথা হয়েছিল, সেটা হলো যে আমি একবারই কথা বলি, সেদিনই সে আমাকে বলছিল যে আমি এই মেয়েকে ঘরে তুলব, এরকম একটা কথা আমাকে বলছিল। সেই কথাটাই আমি বলতে চাইছিলাম যে মা আপনি তো এই কথাটা আমাকে বলছিলেন, তাহলে কেন, কি কারণে আমাকে এই পেপারটা আমাকে পাঠানো হইল। এই পেপারটা তো মানে আপনাদের জানাই করা হয়েছে, কিন্তু আমি কখনোই ওনাদের সাথে যোগাযোগ করতে পারিনি।
শামিমা সুলতানা শানু, এই স্বাক্ষরটা কি আপনার?
হ্যাঁ,
এটা আপনার হাজবেন্ডের স্বাক্ষর। ওকে, আমাকে একটু বলেন তো যে আপনারা যেই লোকটাকে ধরার জন্য এত একদম ফর্মালি একটা ব্যবস্থা করলেন, তাকে ওখানে লোকজন পাঠিয়ে ধরে নিয়ে আসা হলো, এই পেপারটা পাওয়া পেয়েছেন আপনারা 2009 সালে, আপনারা আইনি কোন ব্যবস্থা নিয়েছেন এরপরে? কেন নেননি?
নেইনি আমি যখনই আইনের ব্যবস্থা নেব। এটা আমার বলি, আমার একটা আন্টি অ্যাডভোকেট, আমি তার কাছে এটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমার আন্টি বলে যে এটা নাকি জুয়েলের সাইন না, আর যেহেতু জুয়েল দেশের বাইরে, এটা দিয়ে এখনই কিছু করা যাবে না, এরকম একটা কথা আমাকে বলছে যে কিছুই করতে পারবো না ছেলে দেশে আসলে। তারপর আমি বললাম যে ছেলে যদি কখনোই দেশে না আসে তাহলেও কি কিছু করার নাই? তখন বলল তুমি একটু অপেক্ষা করো, আমি দেখি কি করা যায়। কিন্তু এই পর্যন্ত আমার আন্টি বলতে হচ্ছে আমাকে যে আমার আন্টি আমাকে কোনো মানে কোনো হেল্পই করেনি। আমার মা, আমার মাকে বলি যে মা তুমি একটু যে আন্টিকে বলো না যে এটা নিয়ে ঝুলে আছি কেন, এটা নিয়ে কিছু একটা করো। যখন যাই তখন বলি যে আমার আম্মুরে বলি কি যে তুমি একটু আন্টিকে ছাড়া অন্য উকিলকে বলো। যখনই যায় বা কারো কাছে আলাপ করে তখনই গাদা গাদা টাকা চায়। আর আমি একবারই তো বললাম যে আমার ফ্যামিলিতে ওরকম কোন ই নাই। আর একটা কথা যে আমি প্রচন্ড ভয় পাই, যেটা যে আমার সাথে যখন জুয়েলের কথা হয়েছে, আমি ইদানিং এর কথা বলবো, দুই সপ্তাহ আগের কথা, যে দুই সপ্তাহ আগে যখন আমি কথা বলছি ওর সাথে, তখন এরকম ছিল যে আমি একটা নতুন একটা সিম নিই। নেওয়ার পরে ওটা থেকে আমি একটা মেসেজ দিই ওকে, মেসেজটা ছিল এরকম, কেমন আছো, তুমি আমাকে চেনো, এরকম একটা মেসেজ ছিল। এই মেসেজটা পাওয়ার সাথে সাথেও আমার ওই নতুন নাম্বারে ফোন দিছে। দেওয়ার পর তখন আমি ওর সাথে কথা বলে আমি জানতে পারি যে আমি যদি কোনো আইনি কাজে যাই তাহলে ও আমাকে ফাঁসাবে, মানে ও আমার নামে উল্টা কেস করবে, এরকম ভয়ভীতি আমাকে দেখাচ্ছে। ও আমাকে বলে তুমি তুমি ঝামেলা করবো, আমি ঝামেলা করব, তুমি নর্মালি থাকবো, আমিও নর্মালি থাকব। তখন আমি বললাম এক কথা পরিপ্রেক্ষিতে, ও বলতেছে যে তোমার সাথে আমার সব রিলেশন শেষ, তোমাকে আমি পেপার পাঠিয়ে দিছি, তো তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, তুমি এখন পেপার সাইন করে পাঠিয়ে দাও, তোমার যা ঝামেলা আছে আমি চুকাই দেব, এরকম এরকম বলতেছে। তখন আমি বললাম যে পেপার সাইন করে পাঠিয়ে দিব, পেপারে তো আপনি সাইন করেননি, তাহলে আমি কিসের পেপারে সাইন করব? তখন বলছে না আমি পেপার পাঠিয়েছি, আমি সাইন করছি, এরকম কথা বলছে, আমি সাইন করছি। তো আমি বললাম ঠিক আছে, পেপার তো সাইন করে পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে সামনে দেখি আমি কি করতে পারি, এরকম। যখন এই কথাটা বলি সাথে সাথে আমাকে বলে কি তুই করে, যে তুই আমার মা বাবাকে যদি আমার মা বাবার যদি কোনো ক্ষতি করিস, আমি তুই 50,000 টাকা খরচ করবি, আমি 50,00,000 টাকা খরচ করব, কিন্তু আমার বাবা মার কিছু হতে দেব না, এরকম। আর তুই যদি কিছু না করিস আমিও তোর আর কিছু করব না।
This track was downloaded from FusionBD.com.
আর তুই আমার কাছ থেকে অনেক অনেক টাকা পয়সা নিছিস, আমাকে বলে, আর তুই আমার কাছ থেকে অনেক অনেক টাকা পয়সা নিছিস, আমি উল্টা তোর নামে কেস করে দেব। শুধু আমি জানি না, আমার আমি ভয়ই সামনে আগাইনি যে আমি যদি এখন কিছু করতে যাই দেখা যাবে যে আমি ওর সাথে পারবো না, কারণ ওর ওর এখন অনেক টাকা পয়সা আর আমার কিছুই নাই, আমার কাছে কিছুই নাই যে আমি সামনে আগাবো।
এই তো আপনার গল্প, তাই না? আর কিছু বলার আছে? আরো কিছু বলতে চান আপনি?
আর কি বলবো,
আমার
এখানে আরেকটা কথা আছে যে ভাইয়া, ও ও হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি কি চাও, তুমি কি তুমি এখন কি চাও। আমি যখন মেসেজটা দিছি তখন আমাকে ফোন দিয়ে বলছিল যে তুমি এখন কি চাও। আমি বলছি যে আমি কি চাই সেটা না, আপনি আমি কি চাই সেটা তো আপনি জানেন যে আমি কি চাই। তুমি কি আমার সাথে সংসার করবা? বলছি আপনি কি সংসার, আপনি যদি এটা চিন্তা করতেন যে আমি সংসার করব তাহলে তো আপনি পেপারটা পাঠাইতেন না, তাহলে আপনি আমার সাথে ডিসকাস করতেন যে শানু তুমি কেন পড়াশোনাটা করো নাই, তুমি পড়াশোনা করো তাহলে আমি তোমার সাথে সংসার করব। আপনি কখনোই আমাকে বলেননি, কখনো আপনার জোর ছিল না। আজকে আপনি আমার, আমি এগুলো বলছি, ওকে বলছি যে আপনি আজকে আমার সাথে সব অস্বীকার করতেছেন যে আপনি আমার সাথে এটা করেননি, এটা করছেন, এটা করেননি।
আচ্ছা, আপনাকে যে তালাক নামাটা পাঠিয়েছে, আপনার এখানে কাবিনে উল্লেখ করা আছে 5 লাখ টাকা হচ্ছে আপনার কাবিন নামায়, তার কোন টাকা কি ও আপনাকে দিয়েছে?
না,
দেয়নি। তালাকনামার একটা মজার বিষয়, আমি আসলে এটা প্রথম দেখছি আমার জীবনে, এখানে তালাকনামা এগ্রি করার যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তালাকনামায় যার নামে তালাক দেওয়া হলো তারও একটা স্বাক্ষর করার বোধহয় কোন একটা ব্যবস্থা থাকা উচিত ছিল, কিন্তু এখানে কোনো সেরকম কোন জায়গাও নেই। আমার এই গল্পটা শোনার পরে আমার বেশ কয়েকটা প্রশ্ন আমার মাথার মধ্যে এসছে। প্রথমত হচ্ছে, শানুর যখন জীবনে এই ঘটনাটা ঘটেছিল তখন সে ক্লাস 8 পড়ে, এবং এই ঘটনা ওই রকম সময়ে ঘটে যাওয়ার যে ব্যাপারটা সেটা ঠেকানো সম্ভব ছিল যদি পরিবারে সবসময় বাবা মার, বাবা না থাকলে, বাবা থাকে না সাধারণত আমাদের বাংলাদেশের মতো সোসাইটিতে, আমরা দেখি যে বাবাই কাজ করেন, মা ঘর সামলান। তো আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে বাবা থাকেন না এবং মাও থাকেন না, ওই সময় ঘটনাটা ঘটে গিয়েছে। শানুর পক্ষে ব্যাপারটা আসলে আকস্মিকই বলা যায়, কিন্তু যে ছেলের দ্বারাই ঘটনাটা হল, শানুর বর জুয়েল, তখন তার বয়স কিন্তু 18 বছর, মানে সে কোয়াইট ম্যাচিউর, অনেকটাই ম্যাচিউর। এক, দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে, শানুর বয়স যখন 14 বছর এবং সামাজিকভাবে যাতে হেয় প্রতিপন্ন না হন, এবং শানুর বরের বয়স যখন 18 বছরের মতো, সেই সময়ে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না করার জন্য এমন একটি কাজ করা হলো, মানে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার যে ব্যাপারটা, ধরে নিয়ে এসে বিয়ে করে দেওয়া, এটার আসলে আসলেই কি সারা জীবনের জন্য কোন সমাধান ছিল? আমরা গ্রামে এক সময় দেখতাম যে গ্রামে এরকম গল্প আমরা শুনেছি, হ্যালো 8920 তে আমরা এরকম অনেক গল্প পেয়েছি, ছেলে মেয়ে কোন রকম এদিক ওদিক হয়েছে তো ধরে জোর করে বিয়ে দিয়ে দাও। এরা তো মোটামুটি এডুকেটেড ছিল এবং এমন একটি জায়গায় ঘটনাটি ঘটেছে যেখানে অনেক শিক্ষিত মানুষ, তাহলে একই রকম ঘটনার পুনরাবৃত্তি কেন হল? যদি বিয়েটা বেবির জন্যই হয়ে থাকে, মানে যে বেবিটা কনসিভ করার জন্য হয়েছে, তাহলে বিয়ের পরে সেই বেবিটাকে মেরে ফেলতেই বা দেওয়া হলো কেন? আমার মাথার মধ্যে এরকম হাজারো প্রশ্ন। এবং মজার বিষয় হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কি চোখ নাক মুখ কান বন্ধ করে এরকম ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে না? কারণটা হচ্ছে, এখানে নিকাহনামা যেটা আছে সেখানে কিন্তু ওদের বয়সটাকে হাইড করা হয়েছে, গোপন করা হয়েছে। দেখুন, এখানে বয়স উল্লেখ করা হয়েছে, বরের বয়স 21 বছর, যেটা কোনোভাবেই শানুর কথা শুনে বোঝা যায় তার বয়স কোনোভাবেই 21 ছিল না, এবং শানু তো নিজেই স্বীকার করেছে শানুর বয়স এখানে উল্লেখ করা হয়েছে 18 বছর, আসলে তখন আপনার বয়স ছিল 14 বছর, 14 বছর যেটা শানু এখন নিজে স্বীকার করছেন। তাহলে এরকম কাজ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিভাবে করেন, এটা আমার কাছে, আমার দিক থেকে আমার প্রশ্ন। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে শানুর পড়াশোনাটা না করা, যেটা আমি মাঝখানে একবার বলেছি যে প্রত্যেকটা মেয়ে, আমাদের সমাজে এরকম অসংখ্য অসংখ্য মেয়ে পাওয়া যাবে যারা অনেক ভালো রেজাল্ট করার পর আমরা দেখি যে ওই সময়টা শেষ হয়ে যান, এবং যেটার ফলাফল যে আসলেই কত ভয়াবহ হতে পারে তার রেজাল্ট হচ্ছে শানু। শানুর বয়স এখন 23, শানু যখন এসএসসি পরীক্ষা দেয় 16, তার মানে শানু যদি আজকে পড়াশোনা করত তাহলে সে অনার্স কমপ্লিট করে মাস্টার্সের দিকে এগোত। এরকম একটা সময়ে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক কিছুই করতে পারে, একটা চাকরির খোঁজ করতে পারে, যে কোনো কিছু করতে পারে, কিন্তু শানু তো, আপনি কি এসএসসি পাশ করেছেন?
না,
আপনি এসএসসি পাশও করেননি, শানু এখন কোন একটা জায়গায় দাঁড়াতেও পারবে না। সো টেল মি, হোয়াট ইজ দ্য সলিউশন, সমাধানটা আসলে কি হতে পারে? ও যেটা বলছে যে ওর হাজব্যান্ডের জন্য, হাজব্যান্ডের অনেক অনেক টাকা আছে। আমরা জানি যে নারীদের ক্ষেত্রে আমরা রাষ্ট্রের দিক থেকে অনেক 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 ব্যবস্থা নিয়েছি, নারীরা চাইলেই এখন অনেক কিছু করতে পারেন, কিন্তু যেখানে এত বড় বড় গলত থেকে যাচ্ছে, শুরুতেই তো ভুল একটা করেছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কেন 14 বছর একটা মেয়েকে 18 বছর বানানো হলো? সামাজিকতা রক্ষা করার জন্য যদি তার বাবার এই কাজটা করে থাকেন, শেষ পর্যন্ত কি সেই সামাজিকতা রক্ষা করতে পেরেছেন? সেই কোয়ার্টারে তো থাকতে পারেনি, সেখান থেকে বের হয়ে যেতে হয়েছে। তাহলে নিজের ভাই 2 বছর তার সাথে কথা বলেনি, সমাধান আসলে কি হতে পারে? টাকা দিয়ে যদি লড়ে যান সেই ছেলেটি এবং দেশের বাইরে আছেন, তাকে কিভাবে ধরে নিয়ে আসা হবে? সবকিছু মিলিয়ে একটা অনেক বড় জটিলতা, এবং এই জটিলতায় দাঁড়িয়ে আসলেই কোনো অ্যাডভাইস বা কোনো উপদেশ দেওয়া যায় কিনা আমি জানি না। আমি শুধু শানুকে ফিল করেছি, শানুর গল্পটাকে অনুভব করার চেষ্টা করেছি, বাকিটুকু আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনারা প্রত্যেকের জায়গা থেকে অনুভব করুন এখানে ভুল আসলে কার। এই গল্পটা শোনার পরে অনেকেই অনেক রকমের উপদেশ দিয়ে পাঠাবেন শানুর জন্য, যেটা সবসময় বিভিন্ন গল্পে হয়ে থাকে, কিন্তু এই উপদেশগুলো আসলে না প্রতি সপ্তাহে হারিয়ে যায়, এগুলো আসলে কি জীবনের কোন সমাধান করছে? তবে হ্যালো 8920 গল্পের সার্থকতা সেখানেই, যদি একটা গল্প শোনার পর মানুষ এরকম কোন কাজ করতে গিয়ে যদি শানুকে মাথায় রেখে সেই কাজটা থেকে বিরত থাকে, তাহলেই মূলত হ্যালো 8920 সার্থকতা। আমরা আজকে শানুর গল্পটা এখানেই শেষ করছি, একটু পরেই আমরা গত সপ্তাহের যিনি অতিথি ছিলেন তাকে নিয়ে আপনারা যে মন্তব্যগুলো করেছেন, তার জন্য আপনারা যে কথাগুলো পাঠিয়েছেন সেগুলো নিয়ে আমরা ফিরে আসব, তবে শানুর কথা শেষ হবে শানুর কথার মধ্য দিয়ে। শানু, আপনাকে আমার একটা শেষ প্রশ্ন আছে, আপনি জীবনের এই জায়গাটায় দাঁড়িয়ে কি স্বপ্ন দেখেন আপনার বাকি জীবনটা নিয়ে?
সামনে আমার আবার পড়ার ইচ্ছা আছে, আমি বাবা মাকে বলছি যে আমি এভাবে বসে থাকবো না, এভাবে বসে থাকলে আমার দেখা যায় যে আমি টেন্স করতে 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 আমি রাত্রে আমার ঘুম হয় না, একদমই ঘুমাই না, সারাক্ষণ টেনশন হয়। আমাকে আবার ভর্তি করাই দাও, যত কষ্ট হোক। যদি আমার তিনটা ভাই বোন এখন পড়তেছে, তাদের কথা চিন্তা করে অনেক সময় ভাবি কি যে যে টাকাটা আমাকে দিবে সেটা ওদের পিছনে খরচ করুক, এরকম ফিল করে কখনো বইলেও আবার বলি কি না থাক পড়ব না থাক।
আপনি তখন পরিণত বয়স্ক, আপনি সে সময় ভালোবাসা জিনিসটা বুঝতেন না, লাভ জিনিসটা বুঝতেন না, তা এখন নিশ্চয়ই লাভ জিনিসটা আপনি বুঝছেন। সেই জায়গাটা থেকে কি আপনি আপনার বরকে মেনে নিতে পারেন যে একটা ভালোবাসার মানুষ, একটা আদর্শের মানুষ, একটা টেক কেয়ার করার মতো মানুষ, তাকে কি মনে হয় যে সে আসলে ভালোবাসার মানুষ? টু বি অনেস্ট, এখনো মনে হয়?
এখনো মনে হয়।
পৃথিবীতে একটা অদ্ভুত জিনিস যেটার কোন ইকুয়েশন নেই। যাই হোক, আমাদের হ্যালো 8920-র আজকের অতিথির গল্প এখানেই শেষ হল। আমরা একটু পরেই ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকবেন। এবং হ্যালো 8920 নিয়ে, আজকের অতিথি নিয়ে আপনি যে কোনো মন্তব্য করতে পারেন, ইনফ্যাক্ট অনেকে করছেনও আমাদের ফেসবুকে। ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920, তার মানে হ্যালো 8920, facebook.com/hello8920। আমার রবি কিশোরের কণ্ঠে আমরা শুনছি কে অপরাধী সিনেমা থেকে কি ছিলে আমার। একটা বেজে ৩৫ হচ্ছে সময়, এইরকম একটা রাতে আপনি আছেন এবিসি রেডিওর সঙ্গে। হ্যালো ইট নাইন টু জিরো চলছে। একটু আগে আমরা গল্প শুনেছি, জীবনের গল্পে আমাদের সঙ্গে আজকে ছিল শামিমা, আমরা যাকে শানু নামে ডেকেছি এবং তার ডাকনাম ছিল শানু। শানু তার জীবনের গল্প বলে গিয়েছে। আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুকে, যারা ফেসবুকে এই মুহূর্তে ছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন মন্তব্য করেছেন, সেখান থেকে আমরা যতটুকু পেরেছি যুক্তিযুক্ত কিছু কমেন্টস আমরা পড়ার চেষ্টা করছি। মিথুন খান আমাদেরকে লিখেছেন, ভাই এটা হল রিলেশন বাট উইদাউট লাভ, এটা নষ্ট মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না। প্রত্যেকের আমরা প্রথমেই কিন্তু বলে নিই যে হ্যালো ইট নাইন টু জিরোর গল্প শুনে যারা যে জায়গাটা থেকে মন্তব্য করেন সেসব মন্তব্যের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে এবং গল্পটাকে যে যেভাবে নেবেন সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার। আনুস তালুকদার আমাদেরকে লিখেছে, আনিস তালুকদার, শামিমা আপু আপনি কি মনে করেন না আপনার জীবনের এই ঘটনার জন্য আপনি একটুও দায়ী নন? মাহবুবুর রহমান জনি লিখেছে, সমাজের এত অধঃপতন রেডিও প্রোগ্রাম না শুনে কল্পনাই করা যায় না। হায়দার আলী লিখেছেন, যেটাই হোক নিজের অজান্তেই সে এই ধরনের কাজ করে বসেছে, তাকে প্রত্যক্ষভাবে দোষ দেওয়া যায় না। পরিবার থেকে কিশোর কিশোরদের যৌন শিক্ষার ব্যাপারে শিক্ষা দেওয়া উচিত। হায়দার আলী আপনার এই খুদে বার্তাটিকে আমি অসম্ভব প্রশংসা করছি এবং সত্যি সত্যি প্রশংসার দাবিদার। আমার মনে হয় আপনি যেটা করেছেন যে আসলে তাদের কিশোর বয়স থেকেই তাদের মূলত এই বিষয়টাতে শিক্ষা দেওয়া উচিত এবং শিক্ষা দিলে এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে আমরা কিছুটা হলেও দূরে থাকতে পারব। সমাজে যে পারে শামিমার জীবন চেঞ্জ করে দিতে। অলোক দাস আমাদেরকে লিখেছেন, তুহি মাহমুদ লিখেছেন, আপু আপনি ঠিক বলেছেন, আমাদের সমাজই এমন, সব দোষ মেয়েদের কেন হবে। আর তুহিন মাহমুদ লিখেছেন এটা, আর ওবায়দুর রহমান লিখেছেন, যারা মানুষ তারা কখনো এভাবে ঠকাতে পারে না। শাহাদত মাদবল লিখেছে, আসলে এই ভুলগুলো থাকে, আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং নিজেদের শুধরিয়ে নেওয়া উচিত। আসাদুজ্জামান আসাদামান লিখেছেন, আমি মনে করি এটা আমাদের দেশের মেয়েদের সামাজিক অসচেতনতার ফল, স্কুল থেকে মেয়ে এবং ছেলেদের সামাজিক শিক্ষা এবং যৌন শিক্ষা দেওয়া উচিত। সাগর আহমেদ লিখেছেন, ওই বাচ্চাটা কি দোষ করল আমি এটা মানতেই পারছি না, বাচ্চাটার জন্য আমার খুব খারাপ লাগছে, এই কমেন্টটা যখন করছি তখন আমার দুচোখ বেয়ে পানি পড়ছে, প্লিজ কমেন্টটা পড়েন। এরকম অনেকেই ওই বাচ্চাটার জন্য আজকে চোখের পানি ফেলেছেন। মাইদুল হাসান শিকদার লিখেছে, যদিও আমি খুব ছোট, আমার মনে হচ্ছে আমার সন্তানকে মেরে ফেলা হলো, এত বেশি কষ্ট হচ্ছে। রাফিউন আহমেদ রনি লিখেছে, আপু জানি না আপনার সাথে কোনো কেন এমন হলো, বাট আমি বলবো যে আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি সাকসেস করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে গাউস মুন্সি আমাদেরকে লিখেছে, শানু আপু আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, জুয়েল এবং ওই মেয়ের মতো মানুষ সমাজের অবক্ষয়ের কারণ, ওদের ধ্বংস অনিবার্য। শানু আপু আপনি জীবনে হার মানবেন না, অবশ্যই আপনি সাকসেস করবেন, আল্লাহকে ডাকুন এবং আল্লাহ আপনার সাথে রয়েছে। মৌসুমী দাশগুপ্ত লিখেছে, জীবনের গল্প ভালো লেগেছে ভাইয়া, বাট মানুষ এমন কিভাবে হয়। মাহিদুল হাসান শিকদার আবারও লিখেছেন যে শানু আপুর জীবনের অনেক বলার মাঝে বড় মানে ভুলের মাঝে বড় ভুলটা হচ্ছে সন্তানটাকে নষ্ট করে ফেলা। রাত শাহমাদ পিন্টু আমাদেরকে লিখেছে, শানু আপু অনেক বেশি সিম্পল, আপুর এই সিম্পলিসিটির জন্যই আপুর এমন অবস্থা হয়েছে। কাক্তারু আলামিন লিখেছে, একটা জীবনে যে এতটা কঠিন হতে পারে আজকে বুঝলাম, শানু আপনাকে স্যালুট জানাই সংগ্রাম করে বেঁচে থাকার জন্য। তানভীর আহমেদ লিখেছে যে আমরা কি কোনোদিন বুঝব না যে শারীরিক সম্পর্কের দ্বারা শুধু মেয়েদের না বয়দেরও সম্ভ্রম নষ্ট হয়। কি লিখেছে, সোশ্যালটা কি আসালা ঠিক বুঝতে পারলাম না, দৃষ্টিভঙ্গিটা কোথায় কিছু একটা লিখেছেন। রাজীব শেখ লিখেছে, ইয়েস শানু আপি আবার স্টাডি স্টার্ট করুন। রুহান আহমেদ লিখেছে, শানু আপু আপনি জানেন কিনা জানি না আমাদের দেশে নারী এবং শিশু ট্রাইব্যুনাল টু মাচ পাওয়ারফুল, ইউ ক্যান গেট হেল্প ফ্রম দিয়ার। এরকম অনেক 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 কমেন্টস আমি ফেসবুকের রেডিও স্ট্যাটাসে পেয়েছি এবং এখনও অনেকে কমেন্টস করে যাচ্ছেন। আমি জানি যে ভোর ৫টা পর্যন্ত ওখানে অনেকে কমেন্টস করবেন এবং একে অন্যের সাথে আলোচনা করছেন, সমালোচনা করছেন, একে অন্যের মতামতকে অনেকে ক্রিটিসাইজ করছেন, অনেকে সাপোর্ট করছেন, অনেকে লাইক করছেন। এই যে একটা কমিউনিটি, এটা আমার কাছে অসাধারণ লেগেছে যে ফেসবুকটাকে আমরা এই জন্যই মূলত বেশি প্রাধান্য দিয়ে থাকি, যে কারণ প্রতি সপ্তাহে হ্যালো ইট নাইন টু জিরো নিয়ে যা হচ্ছে সেটার আপডেট এখানে দেওয়া থাকে এবং আপনারা সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাতে চাই। আমাদের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আর গত সপ্তাহে আমাদের কাছে এসেছিলেন নাইম মোগল এসেছিলেন সুদূর বরিশাল থেকে, এসে তার জীবনের গল্প বলে গিয়েছিলেন। সে গল্পটি বলা এবং নাইম মোগলের গল্পটি আমাদের ফেসবুকে কিন্তু দিয়ে দেওয়া আছে এবং একই সাথে আমাদের ওয়েবসাইট, ওখান থেকে গিয়ে কিন্তু আপনি ইজিলি এখন ডাউনলোড করতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। আমি আবারও বলছি www.abcradiobd.fm। ওখানে যে সংগ্রহশালাটা আছে, সংগ্রহশালায় হ্যালো ইট নাইন টু জিরোর সমস্ত পর্ব দেওয়া আছে, আপনি ওখান থেকে নাইম মোগল সহ আপনার যাবতীয় পর্ব ডাউনলোড করতে পারবেন। আর সেই নাইম মোগলের গল্প শোনার পর অসংখ্য অসংখ্য কমেন্টস এবং অসংখ্য অসংখ্য ফোন আমরা পেয়েছি নাইম মোগলের উপরে, সেখান থেকে অল্প কিছুটা আমরা শুনব। শোনার পর আমরা আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন আশা করছি।
জাফর বলছি পুরান ঢাকা থেকে। নাইমদার যে ঘটনাটা শুনলাম আসলে খুবই কষ্ট পাইলাম, কিন্তু আসলে উনি যে একটা কথা বললো লাস্টে যে উনি বাংলাদেশে আসবেন আর ওনার মা মারা গেলে, এটার জন্য ওরকম ভালো লাগলো না তাই। কিন্তু আশা করি তার মাকে যেমন ভালোবাসে, আশা করি সে বাংলাদেশে তার মা মারা গেল তিনি আবার আসবেন, এদিকে তার জন্ম এখানে সে বাংলাদেশ। ধন্যবাদ।
আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে, আমার সেল নাম্বারটা হচ্ছে, কালকে আমি নাইম ভাইয়ের অনুষ্ঠানটা শুনলাম। নাইম ভাইয়ের যে মেয়েটিকে ভালোবাসত সেই মেয়েটি এই শিমুল, শিমুলের সাথে এখনো নাইম ভাইয়ের যোগাযোগ আছে, নাইম ভাই সেটা বলেছে। কিন্তু শিমুলের হাজবেন্ড কি বাংলাদেশে থাকে না বিদেশে থাকে এখন, আমার এটা খুব জানার ইচ্ছে ছিল। নাইম ভাইকে আমার শুভেচ্ছা রইল, নাইম ভাই আপনি আগামী দিকে এগিয়ে চলুন, নতুন জীবন শুরু করুন। খোদা। আমার নাম পুতু, পুরান ঢাকা দোলাইখাল থেকে। আমার সেল নাম্বার জন্য নাইম ভাইয়ের ঘটনাটা শুনে আমার খুব খারাপ লাগলো। মানুষ এমন নিচু কিভাবে হতে পারে সেটা নাইম ভাই যদি না বলতো সেটা বুঝতে পারতাম না। নাইম ভাইয়ের জন্য আমার খুব খারাপ লেগেছে। থ্যাংক ইউ।
আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমার নাম্বার হচ্ছে, নাইম ভাইয়ের গল্পটা খুব ভালো লেগেছিল আসলে, তাই একসাথে তালি বাজে না, যদি মেয়েটা চাইতো মানে নাইম ভাইয়ের কাছে আসতে পারতো এই বলার ভাইয়ের।
আমার নাম মোহাম্মদ সাইফ ইকবাল। আমি গতকালকে যে কাহিনী শুনছিলাম নাইম, আমার কাছে খুব দুঃখ লাগছে কাহিনীটা শোনার পর, আমি ভীষণ মর্মাহত শোনার পর। তো আমি এই জিনিসটা থেকে একটাই শিখতে পারছি যে কোনোদিন কখনো মা বাবার সাথে বেয়াদবি করা উচিত নয়।
আমার নাম শারমিন, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আর আমার ফোন নাম্বার হচ্ছে, গতকাল আমি প্রোগ্রামটা শুনেছি, নাইম ভাইয়ের কথাগুলো শুনেছি। নাইম ভাইয়া বলবো যে ভাই আপনি এখন যে ডিসিশনটা নিয়েছেন পারফেক্ট একটা ডিসিশন, যে আপনি আপনার লাইফে শিমুলাপুকে আসতে দিবেন না। আপনি খুব ভালো এবং বড় মাপের একজন মানুষ। আমার কাছে মনে হয়েছে যে আপনি সত্যিকার ভাবে এবং পবিত্র ভাবে ভালোবেসেছেন, এরকম মানুষ খুব কমই পৃথিবীতে থাকে, আর আপনাদের মতো মানুষ আছে বলেই আমার মনে হয় ভালোবাসা এখনো পর্যন্ত জীবিত আছে। ভাইয়া একজন মানুষ আপনার সাথে অন্যায় করেছে, আপনি কি অন্যায় করছেন না আপনার ফ্যামিলির সাথে, তাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছেন দেশের বাইরে, এটা ঠিক না। আমরা তো আপনাকে অ্যাডভাইস করতে পারি না, জাস্ট আমরা আমাদের মতামতগুলো হয়তো আপনাকে বলতে পারি, সেটা থেকে ডিসিশন আপনার, দূরে যাবেন কেন। আমি জাস্ট এটাই বলবো, আমি খুব সৌভাগ্যবান যে আপনার জীবনের কথাগুলো শুনতে পেরেছি। খোদা হাফেজ, ভালো থাকবেন অবশ্যই।
আমি তৈরি বলতে সাকিরা থেকে। নাইম ভাই যে কাহিনীটা শুনলাম, প্রথমে আসলে ভালো লাগছে, আসলে কি বলবো, নিজের আত্মীয়তার ভিতরে কোনোদিন সম্পর্ক করতে নেই, যে তার বিয়ে হয়ে গেছে, কিন্তু আসলে নাইম ভাইয়ের সঙ্গে তার যোগাযোগ আসলে রাখাটা ঠিক না, এটা আমার মনে হয় তার সঙ্গে সম্পর্ক না রেখে নিজের মতো নিজেই চলাফেরা করাটাই ঠিক আর কি। ধন্যবাদ।
সপ্তাহব্যাপী পুরো সপ্তাহ জুড়ে ফেসবুক থেকে শুরু করে আমাদের যে ফোন কলের যে জায়গাটা রয়েছে, যেখানে আপনি 24 ঘন্টা ফোন করতে পারেন, সেখানে আমরা নাইম সম্পর্কে অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি, তার মধ্যে থেকে খুব অল্প কিছু নাইমের জন্য আমরা বাজাতে পারলাম। এবং এত এত বেশি শুভাকাঙ্ক্ষী, যাদের দোয়া, যাদের ভালোবাসা, যাদের পরামর্শ নাইমের জন্য অনেক বেশি কাজে লাগবে আমরা বিশ্বাস করি। আমরা আবারও বলতে চাই, হ্যালো 8920 কিছু বিশেষ কিছু বৈশিষ্ট্য মেনে চলে। হ্যালো 8920 কথা বন্ধু যিনি থাকেন, মানে আমি কথা বন্ধু হিসেবে এখানে থাকি, কিপ্রিয়া সঞ্চালক হিসেবে থাকি, এবং হ্যালো 8920 একটা বিশেষ টিম রয়েছে যারা গল্প বাছাই থেকে শুরু করে আপনাদের ফোন কল বাছাই করা থেকে শুরু করে সেটাকে পরিচ্ছন্নভাবে পরিবেশন করা থেকে শুরু করে পুরো একটা টিম এখানে কাজ করে, এবং আমরা কিছু নীতি নৈতিকতা বিষয়গুলো মেনে চলি। আমরা অনুষ্ঠানে জ্ঞানত কোনো অতিথিকে এবং আপনারা যারা ফোন করেন তাদেরকে কোনো উপদেশ দিই না। উপদেশ শব্দটা আর পরামর্শ শব্দের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা কোনো উপদেশ দিই না, উপদেশ দিই না এই কারণে, কারণ আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে শুনছেন তারা প্রত্যেকেই নিজের জায়গাটা থেকে ভালো মন্দ করে বোঝেন, এবং একটা গল্পকে তিনি কিভাবে নেবেন, একটা গল্পকে তিনি তার জীবনে কিভাবে কাজে লাগবেন সেটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গল্পটার সত্যটাকে উপলব্ধি করবার জন্য, সত্যটাকে আবিষ্কার করবার জন্য আমরা সেটাকে বিভিন্নভাবে প্রশ্নের মুখাপেক্ষি করি, যেটা আজকের গল্পে আমরা দেখেছি। এবং আমরা বিশ্বাস করি হ্যালো 8920 যদি আপনার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে কিংবা আপনার বন্ধুর জীবনে, যে কারো জীবনেই এরকম সমজাতীয় একটা ভুলের ক্ষেত্রে এই গল্পটার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এবং সেই ভুলটা থেকে যদি আপনাকে দূরে সরাতে পারে, তাহলেই হ্যালো 8920 সার্থকতা। আজকের গল্পটা যেমন আমাদেরকে হাজারটা প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে, আমার মনে হয় যে এরকম ভাবে জীবনে চলার পথে যদি আপনি এরকম একটা ভুল স্টেপ নিতে গিয়ে আজকের গল্পটাকে মনে রাখেন, তাহলে সেখানেই আপনার সার্থকতা। আমরা চাই না শানুর মতো, শানুর জীবনের মতো আরেকটা জীবন এই সমাজে হোক, এবং শানুর মতো একটা বিপদগ্রস্ত মানুষ যার কোনো আপাতত আমরা কোনো সমাধান দিতে পারছি না, এরকম একটা মানুষের জন্ম সোসাইটিতে হোক বা তাকে আমরা এরকম একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে ফেলি, সে কারণেই মূলত হ্যালো ইট নাইন টু জিরো এই ধরনের গল্প তুলে ধরছে এবং এখানেই মূলত হ্যালো ইট নাইন টু জিরো সার্থকতা। আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যারা চান তাদেরকে আমরা একটু বিনীতভাবে বলতে চাই, দয়া করে ফোন নম্বরটি সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন। অসংখ্য অসংখ্য ফোন আমরা পাই, কিন্তু শুধুমাত্র যোগাযোগ করতে বললেই হবে না, আপনি অবশ্যই যে গল্পটা এখানে এসে বলতে চান সেই গল্পের এক দুই মিনিটে অবশ্যই আপনি গল্পের সামারিটা বলবেন, সারমর্মটা বলবেন, বলার পর বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে এবং আমাদের যে হ্যালো ইট নাইন টু জিরো টিম রয়েছে সেই টিম আপনার সাথে যোগাযোগ করবে। এবং আরেকটি বিষয় আপনাকে একটু সতর্ক করতে চাই, আমাদের ফেসবুকে যে পেজটি রয়েছে সেখানকার ওয়ালে কিংবা সেখানকার স্ট্যাটাসে আপনার ফোন নম্বরটি দেবেন না, তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেকেই ফোন করে বিরক্ত করতে পারে এবং অনেকেই বলতে পারে যে হ্যালো ইট নাইন টু জিরো থেকে ফোন করেছে, এরকম বিরক্ত করার সময় অনেকে করেছেও। সেক্ষেত্রে বেটার যেটা হয়, আপনি যদি আমাদেরকে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে চান আমাদের ইনবক্সে আমাদেরকে টেক্সট করুন এবং আপনার সেল নম্বরটি উল্লেখ করে আপনার স্টোরিটা বলে বলুন আপনাকে ফোন করার জন্য, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং ফেসবুক থেকে অনেক অতিথিকে আমরা হ্যালো ইট নাইন টু জিরোতে নিয়ে এসেছি। এই পর্যায়ে আমি এমন কিছু কল বাজাব যেগুলো আসলে আমরা হরহামেশাই পেয়ে থাকি এবং যারা আমাদের এখানে অতিথি হয়ে আসতে চান তারই কিছু স্যাম্পল চলুন আমরা শুনে আসি, আপনাদেরও মোটামুটি জানা হয়ে যাবে আসলে কিভাবে এখানে ফোন করতে হয়। ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668 এবং আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920।
হাই, আমি অবন্তিকা, স্যারকে আমি একটা কথা বলবো যে স্যার আমি হয়তো হিমুর মতো নির্মহ না, হয়তো বা মিসির আলোর মতো লজিক্যালও নই, কিন্তু স্যার আপনি যে মায়া আমাদের দিয়ে গেছে হয়তোবা সেই মায় আমরা কখনোই কাটিয়ে উঠতে পারবো না। শুভ জন্মদিন।
আশাপথে বলছি, আমার জীবনেও এরকম অনেক ঘটনা আছে কিন্তু আমার তো বলার উপায় নেই, আমি যে আপনাদের এখানে এসে আমি শেয়ার করবো এরকম কোন উপায় আমার নেই। আমার জীবনটা অনেক অনেক কষ্টের, আমি এখন সংসার করছি, আমার একটা বাচ্চা আছে, কিভাবে বলবো আমি নিজেও জানি না, কারণ আপনাদের এখানে আসার আমার খুবই ইচ্ছে কিন্তু আসতে দেবে না, আমি আসতে পারবো না।
আমি গালিব বলছিলাম, আমার একটু মেয়ে আছে 42 দিন বয়স, ইতিমধ্যে আমার মেয়ের বয়স যখন 11 দিন তখন আমাদের মানে আমার বয়সের সাথে আমার বিবাহ বিচ্ছেদ করতে, আমার জীবনের এই দুঃখের কাহিনী আমি সবার সাথে শেয়ার করে আমি আমার নিজের মনটা হালকা করতে চাই।
আমার নাম হাফেজ রমজান, আমি একজন প্রতিবন্ধী, আমার মনের যে কষ্ট আছে কিছু কথাবার্তা আপনার সাথে বলে আমার মনটাকে হালকা করতে চাই। জানেন যে মেয়েদের সাথে সবাই সম্পর্ক করে আর আমরাও করি, আমাদের চলো ভিন্ন, সবাই দেখে আমরা হলো না দেখে, কিন্তু না দেখার মধ্যে যে এত মহব্বত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বোঝে না। আমি আসলে কথা বলতে পারি না, আমার খুব কষ্ট হয় কথা বলতে, আপনার মাধ্যমে আমার জীবনটা কিভাবে চলে এটা একটু বলে এটা আমার জীবনটাকে এটা আমার মনটাকে হালকা করতে চাই।
আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে, আমার সেল নাম্বারটা হচ্ছে, কালকে আমি নাইম ভাইয়ের অনুষ্ঠানটা শুনলাম, নাইম ভাইয়ের যে মেয়েটিকে ভালোবাসত সেই মেয়েটি এই শিমুল, শিমুলের সাথে এখনো নাইম ভাইয়ের যোগাযোগ আছে।
আমি মুন্সিগঞ্জ ববেচর গ্রাম থেকে বলতেছি, আমি একটা প্রেম করি গত 4 বছর ধরে, আমার সাথে তার অনেক খুব ভালো সম্পর্ক, সে আমাকে আজকে 4-5 দিন যাবো আমাকে কোনো ফোন দেয় না, কোনো যোগাযোগ রাখে না, আমার খুব কষ্ট হয়, আমি তাকে অনেক ভালোবাসি, যদি ওকে একটু রিকোয়েস্ট করতেন।
তার মামন, আমার সাল্লাম একটা খুব অরুণ কাহিনী আছে, একেবারে একটা মেয়েকে না দেখি মোবাইলে যে আজকাল মানে ইয়াং জেনারেশন প্রেমে করে যাচ্ছে, তারপর মেয়েটির মাধ্যমে প্রতারিত হয়ে কিভাবে একটা ছেলেটা জীবন নষ্ট করে দিতে পারে, বাস্তব উদাহরণ আমি তো আপনার আমাকে একটু সুযোগ দেন কথাগুলো শেয়ার করবো, তাহলে আমার অনেক ভালো লাগতো।
আমার নাম মাসুম, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে, আমি একজন রাস্তা শিশু শ্রমিক, ঠিক বর্তমানে আমি একজন বাংলাদেশের বিখ্যাত কলেজের প্রফেসর, আমি আমার জীবনের ঘটে যাওয়া সবাইকে শোনাতে চাই।
আমি মোহাম্মদ মাসুম, আমার ফোন নাম্বার হচ্ছে, আমি আমার জীবনের কাহিনী বলতে চাই, আমার জীবনের কাহিনী অনেক করুণময়, আশা করি কিবিয়া ভাই আমাকে সুযোগ দিবেন।
আমার নাম মাইনুদ্দিন, আমার ফোন নাম্বার হয়েছে, আমি খুব গরিব ঘরের একটা সন্তান, আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি তার থেকে নির্যাতিত, বর্তমানে আমার নামে 2টা মামলা করছে মা, খুব কষ্টে আমি দিন কাটাইতেছি, আমার এই কথাগুলি আমি হ্যালো ইট নাইন টু জিরোতে বলতে চাই।
আমি নানু গোপালগঞ্জ থেকে বলছিলাম। আমার মোবাইল নাম্বারটা হলো, আমার অনেক সমস্যা, আমার বয়স যখন 2 বছর তখন আমার আম্মু মারা যায়। আমি স্নানগঞ্জে আসার পরে আমার একটা পাও ফুল্লা যায়, ফুল্লা যাওয়ার পর আমার পাওয়া অনেক চেষ্টা করছি, তারপরে ভালো করতে পারিনি। পাওয়া কাইটা হালাই, আমার যে পাওয়া কাইটা হালাই দিচ্ছি ওই পাওয়া ভালো পাওয়া আমার ডাইন পাওয়া আমার শক্তি পাই না। আমি এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছি, যদি আমার একটু হেল্প করতে পারেন তাহলে আমার মনে ডাইন পাওয়া আমি বাঁচাতে পারতাম। আর বলছে যে ডাইন পাওয়া শক্তি পাই না, এখন টাকার লেগে চিকিৎসা করতে পারতাছি না, যদি আপনার দয়া হয় তা আমার একটু হেল্প করেন। তো ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।
আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার মোবাইল নাম্বার হচ্ছে, তো আমার পারিবারিক অবস্থা এরকম যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়া কেউ এই পর্যন্ত আসেনি। বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ফাইনাল ইয়ারে পড়ছে, এবং আরেকটা দিক জানতে বলে থেকে নানির বাসায় বড়তে অনেকে স্ট্রাগল করতে পেরেছে। যদি আমার সুবত খাই তার কারণে আমি আজ এই বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এবং একজন ইঞ্জিনিয়ার হিসেবে বের হয়ে যাবো কয়েকদিন পরে। আমি আমার ভাইয়ের কাছে অনেকে নিই, আমার জীবনটা এরকম না হয় অন্যরকম হতে পারে।
হ্যালো, শফিকুল ইসলাম বলছি। আমার নাম্বার হচ্ছে, জীবনের গল্পে একটি অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে চাই, আমার কিছু কথা জীবনের ফেলে আসা দিনগুলো এই কথাগুলো সবার কাছে প্রচারের জন্য আসতে চাই।
আমরা নিঃসন্দেহে আপনাদের কাছে অনেক অনেক বেশি কৃতজ্ঞ যে কিছু কিছু গল্প সত্যি সত্যি যদি এরকম হতো যে দিনরাত 24 ঘন্টা শুধু জীবনের গল্প নিয়ে আপনাদের পাশে থাকতে পারতাম, এত বেশি কল আপনাদের কাছ থেকে আমরা পাই। এবং সবচাইতে ভালো লাগে এই জায়গাটাতে যে অন্তত হ্যালো 8920 আজকে 26তম পর্ব পার করলো, এবং এই 26তম পর্বে অন্তত এতটুকু জায়গা করে নিতে পেরেছে আপনাদের কাছে যে অনেকে এসে বলেন যে পরিবারের কারো কাছে বলিনি, জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার কাছেও কখনো বলিনি, কিন্তু এখানে বলতে এসেছি। এবং হ্যালো 8920 শ্রোতা যারা এই মুহূর্তে জেগে আছেন তাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং একই সাথে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে এখানে যারা গল্প বলতে আসেন, আপনার মতো আমার মতো সবাই সাধারণ মানুষ, এবং তারা এখানে আসেন শুধুমাত্র মনটাকে হালকা করবার জন্য। তারা সেলিব্রিটি হতে আসেন না, তারা গল্প বলে যাওয়ার পরে অনেক অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন মানে অনেক ধরনের প্রশংসা পাবেন আপনার কাছ থেকে, অনেক বেশি সহানুভূতি পাবেন আপনার কাছ থেকে, তারা এটাও প্রত্যাশা করে আসেন না। তাদের প্রতি যেন আমাদের এই সম্মানটুকু বজায় থাকে। যারা ফেসবুকে কমেন্টস করেন, আমার অধিকাংশ শ্রোতাকে আমি সম্মান জানাতে চাই যে তারা অত্যন্ত বুঝে শুনে বিচক্ষণতার পরিচয় দিয়ে প্রশ্নগুলো করেন, কিন্তু কিছু কিছু দুই একটা পাই অকারণীয় অযৌক্তিক প্রশ্ন, এবং অযৌক্তিকভাবে যা ইচ্ছে একটা লিখে দিলাম, তাদেরকে আমরা মূলত এই পেজটাতে উৎসাহিত করি না। দয়া করে সবাইকে বলছি বারবার, দয়া করে এই যারা এই গল্পগুলো বলতে আসে তাদের প্রত্যেকের অনুভূতি, শ্রেষ্ঠ অনুভূতিটা আপনার কাছে শেয়ার করতে আসে। সুতরাং আপনি কত বড় জায়গায় বসে আছেন তার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন, সেই জায়গাটা থেকে তার প্রতি যেন আপনার শ্রদ্ধাটুকু থাকে, আপনার ভালোবাসাটুকু থাকে। আজকে এখানেই শেষ করছি, আগামী বুধবার আরো একজন বন্ধুকে নিয়ে ফিরে আসব, তার জীবনের গল্পে হয়তো আপনি নিজেকে খুঁজে পাবেন। এই জন্য আমরা সবসময় বলি আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিওর সাথেই থাকুন। আরো একবার যাবার সময় মনে করিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক থেকে আপনি পুরনো গল্পগুলো ডাউনলোড করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920, এবং আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668 9115668। পাশে থাকুন, সাথে আছি।
কাদার থেকেও জটিল তুমি, হিদের থেকেও ষষ্ঠ, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। কাদার থেকেও জটিল তুমি, হিদের থেকেও ষষ্ঠ, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। স্বপ্ন হয়েই যখন যখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় গরম হেন্না করো হেন্না করো। কোন গানের হাজার বলি শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন ধ্বংসবি অস্পষ্ট। কোন গানের হাজার বলি শুধুই সময় নষ্ট, আঁকছো ছবি সমস্ত দিন ধ্বংসবি অস্পষ্ট। চোখের থেকেও হাজার গুণে দুঃখ অনেক ভালো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো ঘেন্না করো। রাখ আমি কাল বোকা মহৎ প্রেমিক আচ্ছা রাখ আমি কাল বোকা মহৎ প্রেমিক আমার আসল চেহারা কি চিনতে তুমি পারো চিনতে যদি পেরেই থাকো ঘেন্না করো ঘেন্না করো কালার থেকেও জটিল তুমি হৃদের থেকেও স্পষ্ট কাজের মধ্যে অকাজ খালি মনের মধ্যে কষ্ট স্বপ্ন হয়েই যখন তখন আঁকড়ে আমায় ধরো তাই তো বলি আমায় বরণ ঘেন্না করো ঘেন্না করো তাই তো বলি আমায় বরণ ঘেন্না করো ঘেন্না করো.
This track was downloaded from FusionBD.com.